exclusively on FusionBD.com.
ক্যাপিটাল এফএম 94.8 অ্যানি রয়েছে আপনাদের সাথে এবং চলছে ভালোবাসা উইথ গুরু এতেশাম, এবং খুব চমৎকার একটা ভাইব নিয়ে কিন্তু প্রতি বৃহস্পতিবার এই যে রাত 11টার সময়টা আমাদের শুরু হয়ে যায়, তার কারণ হচ্ছে আমার আপনার সবার চারপাশে কিন্তু একদম ভালোবাসার একটা ছড়াছড়ি থাকে। আর আপনাকে বলছি যে ফেসবুকে লাইভে কিন্তু চলে আসব, তাই ফেসবুক ভিডিওটা কিন্তু আপনার লাইভ ভিডিওটা যেটা সেটা বেশি বেশি করে শেয়ার করতে হবে। কেন শেয়ার করবেন সেটাও একটা প্রশ্ন, তার কারণ হচ্ছে আমি আপনাকে চাই আপনার সাথে একটু কথা বলবো, একটু গুরুর সাথে কথা বলিয়ে দিব, তাই বেশি বেশি করে শেয়ার করলে তখন আমার খুব ইজি হয়ে যায়, আমি আপনার পর্যন্ত পৌঁছে যেতে পারি এবং আমার এই যে যাবতীয় কথাবার্তা তারপর হচ্ছে এই যে ভালো লাগার বিষয়গুলো সেগুলো আপনার সাথে শেয়ার করতে পারি ওভার দ্য ফোন। তাই আবার বলছি, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি আমাদেরকে আপনার কথাবার্তাগুলো, তার কারণ হচ্ছে চাই আপনার কথাবার্তাগুলো নিয়ে কথা হোক। এবং আজকেও কিন্তু আমাদের বরাবরের মতো সেই ভালোবাসার গল্প শোনানোর জন্য যে গেস্ট থাকার কথা তিনি তো আছেনই, পাশাপাশি আরো চমৎকার একটা সারপ্রাইজ আছে আপনার জন্য, সেটা বলবো। কিন্তু সেটা বলার আগে আমি বলবো যে আপনাকে কিন্তু আমি সারপ্রাইজ দেওয়ার আগে একটু ব্রেক নিতে চাই, একটু ব্রেক নিয়ে ফিরে আসছি একটা কমার্শিয়াল ব্রেকের পরপরই, এবং আপনাকে জানিয়ে দিচ্ছি আপনার সারপ্রাইজটা কি হতে যাচ্ছে।
টিস্যুর 18 বছর পূর্তিতে ফেসিয়াল টিস্যু বক্সের সাথে চলছে থামাকা স্ক্র্যাচ কার্ড অফার। কার্ডটি স্ক্র্যাচ করে পিন নম্বরটি SMS করুন 6969 নম্বরে আর জিতে নিন গাড়ি, মোটরসাইকেল, ল্যাপটপ, গোল্ড কয়েন সহ লক্ষ লক্ষ উপহার। আজই কিনুন।
শুদ্ধতাই দেয় সুস্থতার আশ্বাস, আর তাই তো বাছাইকৃত সেরা মানের গম থেকে তৈরি বসুন্ধরা সুজি, যাতে স্বাদের সাথে স্বাস্থ্য থাকে অটুট, পরিপূর্ণ তৃপ্তি থাকুক স্বাদে আর খুশিতে ভরে উঠুক প্রতিটি দিন। বসুন্ধরা সুজি, প্রতিদিনের শুদ্ধতায় প্রতিদিনের সুস্থতায়।
বসুন্ধরা টিস্যুর 18 বছর পূর্তিতে ফেসিয়াল টিস্যু বক্সের সাথে চলছে থামাকা স্ক্র্যাচ কার্ড অফার। কার্ডটি স্ক্র্যাচ করে পিন নম্বরটি SMS করুন 6969 নম্বরে আর জিতে নিন গাড়ি, মোটরসাইকেল, ল্যাপটপ, গোল্ড কয়েন সহ লক্ষ লক্ষ উপহার। আজই কিনুন।
আরে ডাক্তার ভাই, যে
কি পদ ভুলে নাকি? কাজের চাপে সময় পাই না।
আগে বসো।
ইঞ্জিনিয়ার শোনো, ক্লিনিকের কাজটা ধরেছি।
সিমেন্ট কোনটা নিচ্ছ?
একটা নিলেই হলো, সবই তো এক।
হলেও তফাত কিন্তু অনেক।
মানে?
শোনো ডাক্তার, রড বাড়ির হাড় হলে কংক্রিট হচ্ছে মাংসপেশি, আর কংক্রিটের মান নির্ভর করে ভালো সিমেন্টের উপর, তাই অবশ্যই নেবে বসুন্ধরা সিমেন্ট,
জার্মান VRM প্রযুক্তিতে তৈরি সূক্ষ্ম দানার সবচেয়ে শক্তিশালী সিমেন্ট।
এ কারণেই তো তুমি বিল্ডিং এর ডাক্তার।
বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের বন্ধন।
বসুন্ধরা টিস্যুর 18 বছর পূর্তিতে ফেসিয়াল টিস্যু বক্সের সাথে চলছে থামাকা স্ক্র্যাচ কার্ড অফার। কার্ডটি স্ক্র্যাচ করে পিন নম্বরটি SMS করুন 6969 নম্বরে আর জিতে নিন গাড়ি, মোটরসাইকেল, ল্যাপটপ, গোল্ড কয়েন সহ লক্ষ লক্ষ উপহার। আজই কিনুন।
ওয়েলকাম ব্যাক, আপনি টিউন করে আছেন ক্যাপিটাল এফএম 94.8 অ্যানি রয়েছি এবং চলছে এই মুহূর্তে ভালোবাসা উইথ গুরু এতেশাম। বলছিলাম আমার বন্ধুদের জন্য একটা সারপ্রাইজ রয়েছে, শুধু এমন করে যদি আমি বলি একটা ছোটখাটো সারপ্রাইজ, অবশ্যই না, ভীষণ বড় বিশাল একটা সারপ্রাইজ রয়েছে। সেটা হচ্ছে, সারপ্রাইজ বলার আগে আমাদের রেগুলার কথাবার্তাগুলো একটুখানি বলে নেই। সেটা হচ্ছে আমাদের আজকে কিন্তু অবশ্যই সেই গেস্টটি আমাদের সাথে রয়েছেন যিনি হচ্ছে না তার ভালোবাসার গল্প আমাদেরকে শোনাবেন, যার ভালোবাসার গল্প শোনার জন্য আমরা পুরোটা সপ্তাহ অধীর আগ্রহে বসে আছি। তিনি তো আছেনই, এবার সারপ্রাইজের কথা বলি। এবার 2018 সালে 21 পদকপ্রাপ্ত যে একদম লিভিং লিজেন্ড, যার কথা বলতে গেলে বলতে হয় আমাদের অন্তত চলচ্চিত্রে যে গানগুলো আমরা পেয়েছি সেই গানগুলোতে আমাদের মহানায়ক নায়করাজ রাজ্জাকের যে গানগুলো ছিল, অলমোস্ট 75-80% গানগুলো যার গলায় আমরা শুনেছি, এনজয় করেছি, এবং আমি বলবো যে আমি ভীষণ রকম সম্মানিত বোধ করছি যে আমার মুখ দিয়ে আমি অন্তত তার নামটা আপনাদের কাছে অ্যানাউন্স করতে যাচ্ছি, সেটা তার কথাই বলতে চাই, খুরশেদ আলম ভাই। খুরশেদ আলম ভাই আমাদের সাথে আছেন, তিনি কিছুক্ষণ থাকবেন আমাদের সাথে এবং তার কথাগুলো শুনব। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি তার কথা শোনার জন্য, কিন্তু তার আগে সেই মানুষটির কাছে আপনাকে পৌঁছে দিতে চাই যার জন্য আপনি পুরোটা সপ্তাহ অপেক্ষা করেন। আমি কথা না বাড়িয়ে গুরুকেই না হয় ওয়েলকাম করে নিচ্ছি আমাদের মাঝে।
চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো স্বাধীন দেশটারে বুকে বেঁধে রাখি, চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত হই, চলো কারো কষ্টে আহাজারি করি, চলো প্রিয়তমার চোখে রাখি চোখ, কানে গালে বলি জান আমি তোমাকে অনেক ভালোবাসি, প্রাণের চাইতে প্রিয় মা তুমি, প্রিয় এই মাতৃভূমি, চলো মাকে ভালোবেসে আরেক দফায় মরি। আচ্ছা কে ডাকে এভাবে ভালোবাসার ফেরিওয়ালা, চলো এই সুবন্ধু মাটির টানে তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধনহারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসা, আমাদের বাংলাদেশ। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এখন ক্যাপিটাল এফএম 94.8 ভালোবাসা উইথ গুরু এতে সময়ের আজকের আয়োজনে আমাদের সাথে যুক্ত আছো, তাদের অনেক অনেক ভালোবাসা, দারুণ দারুণ ভালো লাগা এবং অসম্ভব রকমের শ্রদ্ধা। তোমরা আছো তাই আছি, তোমাদের ভালোবাসা আমার সাথে সাথে চলে বিধায়। আমিও দারুণভাবে প্রণোদিত হই, মোটিভেটেড হই আরো ফার্দার, আরো আরো অনেক দূর সামনের দিকে জীবনটাকে এগিয়ে নেওয়ার জন্য। কত রকমের সফলতার সাক্ষী আমরা হয়েছি এই ক্যাপিটাল এফএম 94.8 ভালোবাসার উইথ গুরু এতে সময়ের আজকের আয়োজন থেকে। আজকে আমি সত্যি দারুণভাবে ফ্লাটেড, অসম্ভব রকমের ব্লেসড, যে মানুষটিকে আমরা স্বপ্নের মতো করে চিনি, যে মানুষটির কণ্ঠস্বরের সাথে কত রকমের কল্পনার সংযোগ খুব দারুণভাবে মিশে আছে, যে মানুষটির ভাবনার সাথে আপনারা খুব চমৎকারভাবে মিশে থাকেন, সেই মানুষটি খুব সঙ্গত কারণে যে মানুষটিকে আমি ভাই বলে সম্বোধন করার অধিকার পেয়েছি, যে মানুষটির সাথে একান্তে কিছু সময় পার করার ক্ষমতা আমার হয়েছে, যে মানুষটি আমাকে প্রশ্রয় দিয়েছেন যে হাতে শ্যাম তুই চাইলে আমার সাথে দাঁড়াতে পারিস, আমার সাথে কথা বলতে পারিস, আমার হাত ধরতে পারিস, আমাকে ভাই বলে সম্বোধন করতে পারিস, তুই যদি চাস তাহলে আমার সাথে একসাথে বসে কিছুক্ষণ গল্প করতে পারিস। এত অধিকার যে মানুষটি দিয়েছে সে মানুষটির নখেরও যোগ্য আমি নয়, যদিও তোমরা আমাকে অনেকে গুরু বলে সম্বোধন করো, তাই যদি হয়ে থাকে সে মানুষটির এক্স্যাক্টলি আমি নখের সম পরিমাণ যোগ্যতা আমার নাই। মিস্টার খুরশিদ আলম যিনি 2018 যখন 21 পদকে ভূষিত হন, যে মানুষটি এই পদককে ছাড়িয়ে শত সহস্র লাখো মানুষের ভালোবাসার কারণ হতে পেরেছেন, যে মানুষটি বাঙালিয়ানা বাংলাদেশিত্বের সাথে কি চমৎকারভাবে মিশে আছেন, যে মানুষটি আমাদেরকে অসম্ভব রকমের ভালো লাগা দিয়েছেন 80s 90s সহ আজ অবধি পাগলের মতো এই ভালোবাসা আমাদের চোখে মুখে ফিরতেছে। কোন কথা বলি, কোন গানের কথা বলব, স্পেশালি যথার্থই কভার করেছে অ্যানি, যে নায়ক রাজ্জাক মহানায়ক, তার অনেকগুলো গান কিন্তু চমৎকারভাবে বিমূর্ত হয়েছে এই মানুষটির কণ্ঠস্বরের ভেতর দিয়ে। 75-80% গান তিনি প্লেব্যাক করেছেন, রাজ্জাকের ঠোঁট মিলিয়েছেন মহানায়ক রাজ্জাক, এবং স্পেশালি কিছু কিছু গান যখন চমকে চলেছে, গানটি এখনো বাজে, এখনো আমরা প্রণোদিত হই, এখনো পাগল হয়ে যায় যে মানুষটির এই এই গানগুলোর পিছনে কারিগর কে ছিল, কণ্ঠস্বর কার ছিল, কে অসম্ভব ভালোবাসা এই গানগুলোকে বিমূর্ত করে তুলেছে। সো এত ভালোবাসা, এত এন্টারটেইন করা, এত মহব্বতের কারণ হওয়া, এত 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 জাগতিক কাল্পনিক এক পৃথিবীতে আমাদেরকে পাঠানোর ক্ষমতা যিনি দিয়েছেন তিনি হচ্ছেন খুরশিদ আলম, আমার ভাই, আমার বড় ভাই, আমার অসম্ভব শ্রদ্ধা। বড় ভাই
অনেক ধন্যবাদ এতেশামকে এবং ক্যাপিটাল এফ এম 94.8 কে আজকে এখানে আমাকে আমন্ত্রণ জানার জন্য, সেই সঙ্গে যারা শ্রোতা আছেন তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ, এবং সেই সঙ্গে আরেকজনকে ধন্যবাদ না জানালে অন্যায় হবে, অ্যানিকে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। এবং আমি এতেশামকে অনেস্টলি বলি যে আমি কখন ডিপ্রেশনে ভুগলে, কিংবা মানুষ তো কখন সবসময় একরকম থাকে না, কোন অসুবিধা হলে এতেশামকে আমি ফোন করি, এতেশাম তার সাধ্যমতো চেষ্টা করে আমাকে সঙ্গ দেওয়ার জন্য, এবং আমাকে বড় ভাইয়ের মতো ট্রিট করে আমি তাকে আমরও আমি ছোট ভাইয়ের মতো ট্রিট করব যতদিন আমি জীবিত থাকব। এবং হ্যানি যে কথাটি বলল, রাজ্জাক সাহেব, নায়ক রাজ্জাক সাহেবের লিপি আমার প্রথম গান হয় 1969 আগন্তুক ছায়াছবিতে, এবং তখন আমি বেতারে 66 আমি প্রথম বেতারে গান গাওয়া শুরু করি। 67 আমার দুটি গান একই দিনে, যারা দর্শক শ্রোতা শুনছে তাদের বলি যে খুব হাস্যস্কর ব্যাপার হবে, তখন আমার সম্মানই ছিল 20 টাকা, এবং সেই 20 টাকায় আমার আমাকে যিনি আজকে খুশি জলম বানিয়েছেন 16 কোটি লোকের দোয়া, এবং তারা গীতিকার সুরকার ছিলেন তাদের, এবং শ্রদ্ধা আজাদ রহমান সাহেবের জন্য আজকে আমি খুশি জলম হয়েছি। দুটি গানের কথা না বললেন, একটি হল তোমার দুহাত ছুঁয়ে শপথ নিলাম থাকবো তোমারই আমি কথা দিলাম, এটার গীতিকার ছিলেন প্রয়াত কবি সিরাজুল ইসলাম সাহেব কেরানীগঞ্জে বাড়ি, আর সুরকার শ্রদ্ধা আজাদ রহমান সাহেব। আরেকটি গান ছিল, এটা গীতিকার ছিলেন জীবনেশ্বর জামাল, এটি অত্যন্ত ফার্স্ট বিটের একটি গান ছিল, চঞ্চল দুনয়নে বর্ণনা কি খুঁজছ চম্পানা করমিনে পরশের গুচ্ছ, এটিও আজাদ রহমান সাহেবের করা, এবং গানটি আমি একটু একটা লাইন করে, কারণ এই সুযোগটা আদৌ আমি পাবো কিনা, প্রথমে আমি গাই কবি সিরাজুল ইসলাম সাহেবের লেখা এবং আজাদ রহমান সাহেবের সুর করা। তোমার দুহাত ছুঁয়ে শপথ নিলাম থাকবো তোমারই আমি কথা দিলাম, তোমার দুহাত ছুঁয়ে শপথ নিলাম। আর দ্বিতীয় গানটি হল জীবনেশ্বর জামালের লেখা এবং আজাদ রহমান সাহেবের সুর করা। আমার মনে হয়
গানের অংশটা একটু শুনিয়ে নেই, একটু হালকা করে, এটাই বড় ভাই।
আরেকটি গান হলো যে জীবনেশ্বর জামালের লেখা, জীবনেশ্বর জামাল সম্পর্কে একটু বলতে চাই যে উনি আমাদের বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত গুণী শিল্পী শুদ্ধ আঞ্জুমান আপার বড় বোন, এবং আরেকজন শিল্পী জিনাত রেহনার মা। তো আমি গানটি একটু গাওয়ার চেষ্টা করছি। এটিরও সুরকার শ্রদ্ধা আজাদ রহমান সাহেব, এটি 1967 রেকর্ডিং হয়েছিল। চঞ্চল দুনয়নে বলো না কি খুঁজছ চম্পানে করো বিনা পলাশের গুচ্ছ, চঞ্চল দুনয়নে বলো না কি খুঁজছ চম্পানা করো বিনা পলাশের গুচ্ছ, চম্পান চঞ্চল দুনয়নে বলো না কি খুঁজছ চম্পানা করো বিনা পলাশের গুচ্ছ, চঞ্চল দুনয়নে বলো না কি খুঁজছ চম্পানা করো বিনা পলাশের গুচ্ছ।
বলো ভাই, এটা
রাইট 100%। বলো না কি খুঁজছ চম্পা না করবি না পলাশের গুচ্ছ।
বড় ভাই, আপনার জীবনের সেরা যদি গান বলি, অনেক হান্ড্রেডস অফ বিখ্যাত মানে ফেমাস সং, তার মধ্যে আপনার কাছে মনে হয় সবচেয়ে কোন গানগুলো আপনাকে সত্যি
সেরা গান বলবো না, আমি আদৌ সেরা গান করেছি কিনা সেটাও সন্দেহ, তবে যারা দর্শ শ্রোতা তারা আমাকে খুশি দারুণ বানিয়েছেন, এবং আবারও বলি যে যারা সুরকার গীতিকার এবং যন্ত্রশিল্পী সাউন্ডে যারা ছিলেন তারা আমাকে গীতিকারে বানিয়েছেন, আমি একা এককভাবে হতে পারি না, এটা হয় না, সম্ভব না, তখন একটা টিম ওয়ার্ক ছিল। একটি গান করার জন্য আমি 3 দিন 2 দিন রিহার্সেল করতাম, যেটা এখন সম্ভব না দুটি কারণে, একটা হল আমাদের ট্রাফিক জ্যাম, আর একটা হল ফিনান্সিয়াল অবস্থা। তো তখন যেটি ছিল, আমি বলি যে আমার প্রত্যেকটা, আমার মনে হয় যারা শুনছেন তারা বিশ্বাস করুন যে বাবা মার প্রথম সন্তানটি সবার কাছে প্রিয় হয়, সেটি অন্ধ হোক আর ল্যাংড়া হোক, রাফ কথাটাই বললাম। এটি আমার আগন্তুক ছায়াছবি 1969 আমি প্রথম গাই, এবং আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি। এটি একটা এফএম ব্যান্ড রেডিও, তখন আমরা শাহবাগে যে বেতার কেন্দ্র ছিল সেখানকার মিউজিক স্টেশনে যে লোকগুলি তারা আসছিল যে আমাদের খুশি আলম আজকে ছবিতে গান গাবে, এটা কিন্তু এখন 2010-এ 2011 কিংবা 2018-তে পাওয়া যায় না। আমি যখন আসলাম সেদিন গান হলো না, তখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি, এবং নায়ক রাজ হন নাই, রাজ্জাকের লিপি আমার এটা লিপসিং করবো সেটা নিয়ে তখন একটা দ্বিধাদ্বন্দ্ব হলো, তখন বললো যে ঠিক আছে লিভ ইট, এটা হবে না। আজাদ রহমান সাহেবকে বললো যে আপনি সিঙ্গার চেঞ্জ করেন, আজাদ রহমান সাহেব বললো যে আমি যদি এই ছবির সুরকার থাকি তাহলে খুশি আলম গান গাবেন।
গানটা কি ছিল বড়?
এত বড় স্যাক্রিফাইস বোধ আমার ফ্যামিলি মেম্বারও করবে না। গানটি গাওয়ার চেষ্টা করছি, এটি আমার চাচার লেখা, আমার চাচা ছিলেন ঢাকা ডেন্টাল কলেজের ফাউন্ডার প্রিন্সিপাল ডক্টর আবু হায়দার সাইদুর রহমান, সুরকার আজাদ রহমান সাহেব, পরিচালক ছিলেন বাবুল চৌধুরী, আর ইফতিকার রহমান সাহেব ছিলেন আমার এই ছবির পরিচালক।
বড় ভাই, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট সং, তাই তো প্লেব্যাক করলেন, কি নাম?
বন্দি পাখির মতো মনটা কেঁদে মরে, মুক্ত আকাশখানি কে আমার নীল কেড়ে, ও পাহাড় ও নদী বলে দাও কি নিয়ে থাকি, এ ব্যথা কি দিয়ে ঢেকে রাখি।
এক্স্যাক্টলি এই সেই গান যে গানটি খুরশিদ আলমকে দারুণ এক উচ্চতায় নিয়ে গেছে। কিন্তু বড় ভাই, এই যে স্পেশালি এই গানটা, যে গানগুলো আপনাকে জনপ্রিয়তা তুঙ্গে নিয়ে গেছে, বড় ভাই এসব গান যখন এখনো মনে হয় যে আপনার পায়ের কাছে বসে থাকি। বড় ভাই,
এটা গীতিকার ছিলেন দেওয়ানন্দ সাহেব, অত্যন্ত গুণী একজন গীতিকার এবং স্ক্রিপ্ট রাইটার, পরিচালক ছিলেন সুরকার শুদ্ধ।
গান গেয়েছেন বড় ভাই, শোন এটা।
একা পথে সঙ্গী হলে দোষ কি তাতে, আর মেনেছে দিনের আলো, রাগলে তোমায় লাগে আরো ভালো, চুমকি চলেছে একা পথে সুন্দরী, চলেছে একা পথে।
এখন অনেক শ্রদ্ধা করি বড় ভাই, যে গানগুলো দারুণ ভাবে সমৃদ্ধ করেছে বাংলা সংস্কৃতিকে, বাংলা মিউজিককে।
I'm really honored, I'm really blessed next to you, my big brother, my elder brother Khurshid Alam.
এত রোমাঞ্চ বড় ভাই আপনার কণ্ঠে।
গুরু, আমি আসলে একটা কথা বলতে চাই, আমি আসলে আমার নিজেকে খুবই ছোট মনে করছি যে এটা বলার জন্য, মানে কমেন্ট করার জন্য, সেটা হচ্ছে চুমকি চলেছে একা পথে এই মুভিটা কিন্তু, কিংবা এই যে পিকচারাইজেশন গানের, হ্যাঁ, ভিডিওটা, এটা কিন্তু আমি আগে দেখিনি, কারণ আমরা একটু পরের জেনারেশনের কারণে আমরা গানগুলো আগে শুনেছি, দেখা গেছে আমাদের প্যারেন্টসের কাছ থেকে শুনেছি, তারপরে এই ইউটিউবের আমলে এসে আমরা হয়তো বা পাচ্ছি, শুনছি। তো প্রথমেই যখন আমি চুমকি চলেছে একা পথে গানটা শুনেছি, আমার তখন পরবর্তীতে পিকচার দেখার পর মনে হয়েছে আসলে পিকচারের দরকার ছিল না, গানের ভেতরে যে ভাইবটা আছে, ভয়েস, ভোকাল, সবকিছু মিলিয়ে।
এই সমকালীন সময়ে বড় ভাই আপনার একটা বিখ্যাত গান ছিল, ঠিক এই সমকালীন,
এটা খন্দকার ফারুক আহমদ সাহেবের গান,
খন্দকার ফারুক আহমদ, সমকালীন সময়ে আপনার একটা গান ছিল, বড় ভাই আমাদের অনুষ্ঠানটির ফরমেট এরকম, যেটা আপনি জানেন যে আমরা ভালোবাসার কিছু মানুষগুলোকে সাথে নিয়ে আসি। আমরা অ্যানি যে কথাটি বলছিল যে বিভিন্ন রকমের ভালো লাগার মধ্যেই আমরা এই অনুষ্ঠানের এই উপস্থাপনা নিয়ে আসি। বড় ভাই, আমি অনেক সময় নিয়ে নিলাম আপনার,
না না
আমি হয়তো আপনার কাছ থেকে
এটা বলার কোন দরকার নেই, বাট খুব ভালো লাগছে যে একটা সুন্দর একটা অনুষ্ঠানে আসছে।
বাট এই 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 অনুষ্ঠানের মধ্যে কিন্তু অনেক মানুষের ইমোশন মিশে আছে বড় ভাই, অনেক অসম্ভব রকমের আবেগ নিয়ে তার জীবনের কথাগুলো বলার জন্য, শেয়ার করার জন্য এই প্ল্যাটফর্মে আসে। অনেকের বিভিন্ন রকমের কষ্টের কথা অথবা অনেকের বিভিন্ন রকমের প্রবলেম বা সীমাবদ্ধতার কথা এখানে উপস্থাপিত হয় এবং আমরা চেষ্টা করি এখান থেকে কোনো কিছু করা যায় কিনা। বড় ভাই আই এম রিয়েলি অনার্ড যে আপনি আজকে আমার সাথে প্রেম শেয়ার করেছেন। বড় ভাই আপনাকে কিভাবে শ্রদ্ধা জানানো উচিত সে এক্স্যাক্টলি ওয়েটা জানানো নাই, বাট আমি বিশ্বাস করি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আপনাকে শুনে, আপনার সাথে আমি যখন ঘুরি, আপনার সাথে যখন চলতে থাকি, মানুষ যেভাবে যে প্রচন্ড রকমের আগ্রহ নিয়ে আপনাকে দেখে, বড় ভাই আমার মনে হয় যে আমার ভাই আমাকে এত এত সুযোগ দিয়েছে, এক্স্যাক্টলি আমাকে এত সুযোগ দিয়েছে, আমাকে এত প্রশ্রয় দিয়েছে যে মানুষটি, যে মানুষটিকে মানুষ এত ভালোবাসে। আমি যখন দেখেছি যে ওই ট্রাফিকটা আপনাকে অসম্ভব শ্রদ্ধা নিয়ে পাশে এসে দাঁড়ায়, যে আমি আপনার অনেক ফ্যান, খুব ছোটবেলা থেকে আপনার গান শুনে বড় হচ্ছি, এক্স্যাক্টলি একই রকমের ফিল যখন দেখি যে কোনো রেস্টুরেন্টে খেতে বসেছি, কোনো ওয়েটার যখন এসে আপনার সাথে রিফ্লেকশন দেখায়, এই প্রজন্মের ওরা অথবা কোনো বয়সী মানুষ যে দেখুন আপনার সাথে আমারও চুল পেকেছে, আপনার সাথে একসাথে আমরা বুড়ো হয়েছি, কিন্তু আপনি আমার কাছ থেকে এতটুকু কিন্তু কোনোভাবেই দূরে সরে যাননি, কারণ আজও আমি যখন কষ্টে থাকি একাকিত্বে ভুগি আপনার গানগুলো মোটিভেট করে।
কথা বলি যে আমার পরম পাওয়া, আমি 16 কোটি লোকের ভালোবাসা পাই,
অনেক ভালোবাসে মানুষ,
এটা
আমি অনেক বড় এক্সাম্পল অনেক কাছ থেকে আমার ভাইয়ের সাথে ঘুরেছি,
সৃষ্টিকর্তার কাছে আমি মানে চিরকৃতজ্ঞ যে 16 কোটি লোক এখনো আমাকে চুমকি হোক কিংবা বন্দি পাখি হোক কিংবা আরেকটি গানের কথা না বলে নেই, এটি ওই আঁকা বাঁকা একটি গান আছে, ওই আঁকা বাঁকা নদীর ধারে, এটা এস এম হেদায়েত সাহেবের লেখা এবং আলী হোসেন সাহেবের, এটির জন্য লোকে অনেক ইয়ে করে যে মানে পাবলিক যে কত মানে গানের পাগল, এটা না নিজে না ইয়ে করলে বুঝে যায় না।
আমি আমি বেসিক্যালি এক্সাম্পল এই গানগুলো রাস্তাতে বড় ভাইকে বাধ্য করেছে গাওয়াতে, অনেক দিন এমন হয়েছে রাস্তা পার হচ্ছে কোন একজন হয়তো ট্রাফিক সিগন্যালে, জি জি আপনাকে আমি আগে পারবো, ওই গানটা দুটো লাইন বড় ভাইও তখন সাথে সাথে ওই গানটা শুনিয়ে দিয়েছে। আমি সেদিন বুঝেছি যে ভালো একজন শিল্পী হওয়ার জন্য অসম্ভব ভালো মানুষ হওয়া খুব জরুরি, যেমন আমার ভাই চমৎকার ভাবে মন এবং দারুণে মানসিকতা তার ভেতরে পোষণ করে।
ধন্যবাদ,
ওকে
থ্যাংক ইউ ভাই,
আমি শেষ করি, আই এম সরি যে আপনার অনুমতি ছাড়াই এভাবে অনুষ্ঠানের মধ্যে নিয়ে এসেছি।
সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা, এবং যারা শুনছেন তারা আরো শুনেন ক্যাপিটাল এফএম 94.8। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে, আমি এই গানগুলি যেন আবার নতুন কোন জায়গায় আপনাদের শোনাতে পারি।
ভাই আমি সবার কাছ থেকে অনুরোধ করে দোয়া চেয়ে নিচ্ছি আমার ভাইয়ের জন্য, আমার ভাইয়ের জন্য অবশ্যই আপনারা প্রার্থনা করবেন, আমাদের খুরশিদ আলমের জন্য প্রার্থনা করবেন, চমকি চলেছে সে অসম্ভব গায়কিতে ভরা সে মানুষটির জন্য দোয়া করবেন, যে মানুষটিকে আপনাকে অনেক রকমের দারুণ স্বপ্ন নিয়ে এসে দিয়েছে, অসম্ভব রকম এন্টারটেনমেন্ট করেছে, দারুণ ভালো লাগার কারণ হয়েছে, সে মানুষটির জন্য দোয়া করবেন যে আমার ভাই যেন বহু বছর বেঁচে থাকে। আগামী 1 অগস্ট আমার বড় ভাইয়ের জন্মদিন, 74 পা দিতে যাচ্ছে আমার বড় ভাই, আরো বহু বছর স্রষ্টা তাকে বাঁচিয়ে রাখুক, আমার এইখানে নিয়ে এসে আমার বড় ভাইকে যেন আমি সেলিব্রেট করতে পারি এবং বহু বছর আমার ভাই বেঁচে থাকুক সেই স্বপ্ন রেখে। জাস্ট মি এতশাম এন্ড উইথ মাই ইনক্লুডিং মাই বড় ভাই উই আর জাস্ট সাইনিং অফ, আমি আবার আসছি আজকের ডেডিকেটেড গেস্টকে সাথে নিয়ে, সবাই ভালো থাকুক এবং জীবনটাকে অনেক বড় করে বাঁচুক। শেষ মুহূর্তে বড় ভাই কিছু বলার আছে আমার ভিউয়ার্সদের উদ্দেশ্য করে?
আপনারা ভালো থাকবেন, দেশকে ভালোবাসবেন এবং বাংলাদেশের গানগুলি শুনবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমার শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে, এই গানগুলি যেন আপনাদের অন্য কোথাও মঞ্চে কিংবা প্রাইভেট চ্যানেলে কিংবা বেতারে শোনাতে, অনেক অনেক ধন্যবাদ।
বাই দ্য ওয়ে কংগ্রাচুলেশন 2018 একুশে পদক প্রাপ্ত অনেক সম্মানের অধিকারী আমার এই ভাইকে,
থ্যাংক ইউ ভেরি মাচ, খুদ হাফিজ।
আমরা কিন্তু আসছি রেগুলার গেস্টকে সাথে নিয়ে আর কিছুক্ষণ সময়ের মধ্যে
আসি, হ্যাঁ থ্যাংক ইউ।
আমি ভীষণভাবে সম্মানিত, থ্যাংক ইউ খুরশিদ আলম ভাই, আমি ভীষণভাবে সম্মানিত, থ্যাংক ইউ। সো এই মুহূর্তে কি বলবো, আমি আসলে নিজেই কথা হারিয়ে ফেলেছি, তার কারণ হচ্ছে এত চমৎকার একটা মানুষের সাথে কথা বলতে পেরেছি, এটা মূলত আমার জন্য ভীষণ রকম সৌভাগ্যের। এত গুণী একজন মানুষের সাথে কথা বলার সৌভাগ্য আমার হয়েছে। আমার বন্ধুরাও ঠিক সেরকম ধরনের রিফ্লেকশনই কিন্তু দিচ্ছেন। আর কিছুক্ষণের মাঝেই কিন্তু আমরা রেগুলার প্রোগ্রামে ফেরত আসব, তার কারণ হচ্ছে আমাদের ভালোবাসার গল্প শোনাবে যে বন্ধুটি, তিনি কিন্তু অলরেডি আমাদের জন্য আমাদের মাঝে চলে এসেছেন এবং আমাদের জন্য অপেক্ষা করছেন যে আমাদের পাশে বসেই আমার এবং আপনার সাথে শেয়ার করবে তার ভালোবাসার গল্পগুলো। আমার বন্ধুদেরকে বলছি ভিডিওটি আপনি খুব তাড়াতাড়ি করে বেশি বেশি করে শেয়ার করতে থাকুন এবং জানান আপনার কথাগুলো। আর এইদিকে আমি দেখতে পাচ্ছি আমাদের অন্তত কমেন্ট এসছে অনেকগুলো। রাশিদ নীল, আপনার সালাম অবশ্যই পৌঁছে দেওয়া হয়েছে। আর এদিকে হচ্ছে দিদারুল ইসলাম না আলম রয়েছেন আমাদের সাথে, আর হচ্ছে আচিনপুরের রাজকুমার রয়েছে, হাই গুরু আমি আছি বরিশাল থেকে আছেন, বাহ চমৎকার। দিদারুল আলম রয়েছেন জানিয়েছেন, নাইস। মরিয়ম আক্তার রয়েছে, অল দিস গোল্ড পুরনো সং অলওয়েজ অসম, আমি আপনার সাথে সহমত পোষণ করছি। আর মোহাম্মদ হাসান রয়েছে, লাভ ইউ গুরু। আর হচ্ছে লিটন রয়েছেন, থ্যাংকস স্যার। হ্যাঁ লিটন, আপনার মতো করেই বলতে চাই যে স্যার থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস, বিকজ এটা আসলে খুব চমৎকার একটা কি বলবো ভাইব উনি আমাদের মাঝে দিয়ে গেলেন। এই অল্প সময় থেকেও আমি কেমন যেন একটা রোম্যান্টিসিজমে ভুগছি, তার কারণ হচ্ছে নায়করাজ রাজ্জাকের ম্যাক্সিমাম মুভিগুলোই আমি দেখেছি রোম্যান্টিক এবং সেখানে কিন্তু রোম্যান্টিক সং অনেক বেশি থাকে। আর কেমন জানি একটা টপকা টাপুরি টাইপের ভালোবাসার যে ফিলিংস গুলো থাকে সেগুলোই কিন্তু তার গানের তার গলা থেকেই বের হয়ে এসেছে। এবং আমি বলছিলাম যে চুমকি চলেছে একা পথে যখন আমি ভিডিওটা দেখিনি তখনই আমার মনে হয়েছে যে এটার আসলে কি হতে পারে, মানে লাইক টোটাল বিষয়টা কি হলে মানে কেমন ভিডিও হতে পারে, সেই ভাইবটা কিন্তু আমি আগেই পেয়ে গেছি। অলরাইট, এদিকে দেখতে পাচ্ছি সাগর রয়েছেন, হৃদয় রয়েছেন আমাদের সাথে, শাহিন মাজির চলে এসছেন আমাদের সাথে, বেলাল আহমেদ আরিয়ান রয়েছেন, আকাশ হলে বৃষ্টি দিতাম, পাহাড় হলে ঝর্ণা দিতাম, ফুল হলে সুবাস দিতাম, গুরু তুমি তো বন্ধু তোমাকে আমার ভালোবাসা দিলাম, থ্যাংক ইউ সো মাচ আরিয়ান, আপনার ভালোবাসা একদম জায়গা মতো পৌঁছে যাচ্ছে। আর হচ্ছে মোহাম্মদ হাসান অবশ্যই রেসপেক্ট জানিয়েছেন আমাদের খুরশেদ আলম স্যারকে। এদিকে দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে আর কে কে রয়েছেন, মরিয়ম আক্তার আপনার কমেন্টে কিছুক্ষণ আগেই পড়েছিলাম, সিরাজ রয়েছেন আমাদের সাথে কানেক্টেড হয়েছেন, আফরান নিশো রয়েছেন, আরি বাপস আফরান নিশো ওনার মতো একজন অ্যাক্টরও যদি আমাদেরকে কমেন্ট করে থাকেন তাহলে তো বলতেই হয় উই আর লাকি। আজকের গল্পটা কি কেন্দ্র করে স্যাড গল্প কিন্তু আগে থেকে আমি সেভাবে জানি কিংবা গুরু জানেন তা কিন্তু না, হালকা একটা ভাইব হয়তো বা আমার কাছে আসে কিন্তু গুরু কিন্তু আপনার সাথেই বসে গল্পটা প্রথমবারের মতো শোনেন। আগে ভাগে বলে দিলে কি আসলে আমরা জানবো, মানে সেই ইন্টারেস্টটা থাকবে। এদিকে হচ্ছে ওকে সুলতানা রয়েছেন আমাদের সাথে, তিনি আছেন সেটাই জানিয়েছেন, হচ্ছে আকবর হোসেন পভেল রয়েছেন, মারুফ উদ্দিন রয়েছেন আমাদের সাথে, মাহফুজ রহমান স্বপন রয়েছেন আমাদের সাথে। আর এদিকে অনেক কথাবার্তাই থাকবে, বন্ধুদের সাথে কথাবার্তা চলতে থাকবে আপনাদের কথাবার্তা এবং বেশি বেশি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে হবে। অলরাইট, সো আমরা খুব স্বাভাবিকভাবেই চলে যাব এবং আমাদের গেস্ট চলে আসবেন আমাদের মাঝে এবং তার ভালোবাসার গল্পটি শুনব। আজকেও কিন্তু একদম পারফেক্টলি যেরকম ভাবে চলার কথা আমাদের ভালোবাসাবিদ গুরু এতেশম, ঠিক সেভাবেই চলবে, ভালোবাসার গল্প রয়েছে, একেবারেই হতাশ হয়ে যাবেন না গল্পটা কি শুরু হচ্ছে কিনা সেটা নিয়ে, ঠিক আছে? এভাবে বন্ধুদের ভালোবাসা ইয়ে করতে হবে। আর হ্যাঁ, যে কথাটা বারবার বলতে গিয়েও আমি হয়তো অন্য কথা চলে যাচ্ছি সেটা হচ্ছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে হবে। এই যে লাইভ ভিডিওটা, এটা যদি আপনি বেশি বেশি করে শেয়ার না করেন আলটিমেটলি আপনাকে খুঁজে পেতে আমার প্রবলেম হয়ে যাবে, আর আপনাকে খুঁজে পেতে প্রবলেম হয়ে গেলে আপনার সাথে আমি কেমন করে কমিউনিকেট করবো? আমি আপনাকে ফোন করতে চাই, আপনার সাথে একটু কথা বলতে চাই, তাই তো কথা বলতে চাই। বিধায় আপনাকে বলছি যে আপনার কথাবার্তাগুলো আমাকে জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, এমন বন্ধুদের সাথে শেয়ার করবেন বেশি বেশি করে, কিংবা ট্যাগও করতে পারেন বন্ধুদেরকে যে বন্ধুরা আসলে ভালোবাসার গল্প শুনতে চায়, কারণ কাউকে আমরা ফিরিয়ে দিতে চাই না, সব বন্ধুই শুনুক ভালোবাসার গল্প। এবং যারা বেসিক্যালি এই ধরনের ভালোবাসার গল্পগুলো শুনতে চায়, আগ্রহ প্রকাশ করে, তাদেরকে ট্যাগ করবেন। অলরাইট, আমরা মনে হয় আমাদের গেস্ট চলে আসছেন অলরেডি অন এয়ারে, সো আমি আর কথা না বাড়িয়ে আবারও চলে যাচ্ছি গুরুর কাছে।
ওকে, আমি আর সময় নেব না, যার জন্য অপেক্ষায় থাকে ভালোবাসাবিদ গুরু এতেশম, ক্যাপিটাল FM 94.8 ভালোবাসার এই আয়োজন, সে অলরেডি উপস্থিত আমাদের সাথে দারুণ অসম্ভব ভালোবাসা নিয়ে এবং দারুণ ভালো লাগে, স্বাগত জানাচ্ছি তাকে, স্বাগত আমাদের আজকের আয়োজনে।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
অ্যাকচুয়ালি গুরু এখানে আসতে পারবো কি বলবো, নিজের ফিলিংসের কথা মানে না বললেই নয়,
I'm very excited. সবাইকে, শ্রোতা যারা আমাকে শুনছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। তো আমি ছোটবেলা থেকে আমি শুরু করি। আমি ছোট থেকে বড় হয়েছি আমার গ্রামে। আমার গ্রামের বাড়ি হচ্ছে আপনার ব্রাহ্মণবাড়িয়া। আমরা তিন ভাই তিন বোন, সবার ছোট আমি। আমার ফ্যামিলিতে আমি অনেক আদরের, সবার ছোট ছিলাম তো সবাই অনেক আদর করত আমাকে। আর পৃথিবীতে মা বাবা কি জিনিস সেটা, যার মা বাবা, প্রত্যেকের মা বাবাই ভালো, এর মধ্যে আমার মা বাবা ছিল সত্যি অসাধারণ। আমার আম্মু আব্বু আজকে এই পৃথিবীতে নাই। যাই হোক, আমি আমার স্কুল লাইফ থেকে শুরু করি। আমি ছোটবেলা থেকে,
বাবা মা নাই বললে এটা কোন বয়স?
আমি যখন ক্লাস সেভেনে এইটে পড়ি, 2007 আমার আব্বু মারা যায়। আমি 2012
ক্লাস এইটে, তখন তুমি,
ইয়েস আমি ক্লাস এইটে পড়ি, তখন আমার আব্বু মারা যায়। আমার আব্বুর ক্যান্সার হয়েছিল। আমার আব্বুর পিছনে আমার ভাইয়া অনেক টাকা খরচ করছে, কি বলবো। আমার ভাইয়ারা অনেক ভালো, হোলি ফ্যামিলিতে সম্পূর্ণ চিকিৎসা করাই। তো এক পর্যায়ে ডাক্তার বলছিল যে বাতি দিয়ে দিছে, তখন আমার বাবা, আমার বাবা সত্যি অনেক ভালো ছিল। আমি যদি একটা জিনিস চাইতাম, উনি অনেক, যখন আমাদের বাজারে যাইত তখন আমার জন্য, আমি সবসময় জানতাম আমার বাবা একটা জিনিস নিয়ে আসতো, হয়তো একটা বল নিয়ে আসবো, ক্রিকেটের বল, একটা ফুটবল, অথবা আমার প্রিয় জিনিস খাবার, মানে আমি জাল পছন্দ করতাম, মিষ্টি, তো ওইটাও আনতো। যাই হোক, 2008 আমার আব্বু মারা যায়। 2007 আমি যখন ক্লাস এইটে পড়ি, আমার আব্বুর কষ্ট, মারা যাওয়ার কষ্টটা আমার আম্মু বুঝতেই দেয় নাই। আমার আম্মু কথা না বললেই নয়, যখন আমাদের বাড়ির উঠান দিয়ে যখন অনেক মানুষ চাইতো, তখন আমার আম্মু চিনে না, তাও ওনারে পান খাওয়াইতো। আমার আম্মু পান খাইতে পছন্দ করত। তখন আমার আম্মু উঠান দিয়ে যেয়ে যেত, আপন করতো। আপন জিনিসটা আমার আম্মুর মধ্যে অনেক, মানুষের যে উপকারিতা জিনিসটা আমার আম্মুর মধ্যে অনেক ছিল। যাই হোক, আমার স্কুলে আমি যখন, আমি আখাউড়ে আমি স্কুলে ভর্তি হই ছোটবেলা, আমার প্রাইমারি স্কুলে। প্রাইমারি স্কুল শেষ করার পর আমি হাই স্কুলে যখন ক্লাস সিক্সে উঠি, তখন আমাদের ভর্তি পরীক্ষা নিত। তো ভর্তি পরীক্ষায় আমাদের গ্রামের মধ্যে অনেকে টিকছে, তার মধ্যে আমি ভালো রেজাল্ট করছিলাম। ভালো রেজাল্ট করার পরে আমি সিক্সে ভর্তি হই। তারপর সিক্স সেভেন এইট যখন এইটে উঠি, তখন তো আমার আব্বু মারা যায় বলছি, তো পড়াশোনা শুরু হইল। নাইন গেল, টেনও গেল, যখন এসএসসি পরীক্ষা দিই, তখন আমাদের এলাকাতে একটা প্রবলেম হয়। সেই প্রবলেমটা হচ্ছে টুকটাক একটু মারামারি, তো সেটার জন্য
এলাকা ভিত্তিক সমস্যা।
কিন্তু তখন আমি আমার ফ্রেন্ডের বাসে যা, মানে পড়াশোনা করতাম এসএসসি পরীক্ষার সময়। দেন পরীক্ষা, আমি যখন লাস্ট পরীক্ষা, প্র্যাকটিক্যাল পরীক্ষাটা দেই, আমার আম্মু ওই দিনে আমারে ঢাকায় নিয়ে আসছে। কারণ আমার, আমাদের যে ভাই বোন, ওনারা আসলে ঝামেলা জিনিস কি সেটা কখনোই বুঝতে পারে না, ঝগড়া জিনিসটা মানে লাইক করি না। তারপর আমার আম্মু যখন নিয়ে আসছে, আমি কবি নজরুলে ভর্তি হই ইন্টারে। তো ইন্টার 2012 আমি যখন পরীক্ষা পাশ করি, তারপরে আমার আম্মু বলছে যে সরকারি একটা চাকরির জন্য, আমার বড় বোনের মেয়ের জামাই বাংলাদেশ ব্যাংকে চাকরি করে। তো আমার আম্মু চাইছিল যে পড়াশোনার পাশাপাশি নিয়োগটা করা যায়। ওই মুহূর্তে আমার বড় বোনের জামাই মারা যায়, তখন তো আরো খারাপ অবস্থা। তখন আমার বাইকনে ছিল আমার সেম লেভেলের, তখন কথা চলতেছে আমারে নিয়ে জবটার জন্য, সরকারি যে জবটা। তখন আমার মানে যখন ওর আব্বু মারা যায়, তখন বলছে যে না এখন তো আমাদের আপুর একটা ইনকামের কোনো ইয়ে নেই, তখন ওরে চাকরিটা দেওয়া হয়েছে, ওর নাম হয়েছে অনিক। তো সে চাকরিটা সেই পাইছে, সেই করছে। পর আমারে নিয়ে টেনশন করছে কি মানে আমারে বাইরে পাঠাইব, তো আমি বাইরে পাঠাবো, তখন আপনার স্কিল করে যাইতে হয়, সিঙ্গাপুরে যাইতে হইলে স্কিল করে যাইতে হয়। দেন আমি আমার আম্মু ট্রাই করতেছে, টাকা টোকা ম্যানেজ করছে, একই মাস এপ্রিলের 4 তারিখ আমার আব্বু মারা যায়, 2007 2013 সেম মান্থ 21 ডে আমার আম্মু মারা যায়।
একেবারে কি আকস্মিক এটা!
আমার আম্মুর লিভারের সমস্যা ছিল, লিভারের সমস্যা থাকার কারণে আমার আম্মুর অনেক চিকিৎসা করেছে আমার বড় ভাইয়া। আমার বড় ভাইয়া ফেরেস্তার মতো মানুষ, আমার যে বড় ভাই কি বলবো, সত্যি অসাধারণ। আমার আব্বু আম্মুর চিকিৎসা বলছে রক্ত বিক্রি করে হলো আমার আব্বু আম্মুর চিকিৎসা করাবে। আমার পড়াশোনা মানে আমি আমার যখন জন্মটা হয়, তখন আমার বড় ভাইয়া বলছে যে সবার কাছে বলছে যে আমার নামটাও কিন্তু আমার ভাইয়াই রাখছে, বলছে যে নিশাতরে বিসিএস কমপ্লিট করাবে, পড়াশোনা রক্ত বিক্রি করে হলো মানে ভাইয়ার ফ্রেন্ড সার্কেল সবারই এই কথাটা বলতো, আমার ফুফু আমার চাচারা সবাইকে এই কথাটা বলতো। তারপরে আমি একটা কথা বলতে ভুলে গেছি, যখন আমি এসএসসি পরীক্ষা দিই আমার ভাইয়া রোজা রাখত, রোজা রাখত আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত। পরে আমার ভাইয়া যখন এমনিতে নর্মালি আমার ভাইয়া ঢাকা থাকতো, তো আমি থাকতাম দেশে স্কুল লাইফ আর কি, তখন প্রতি সপ্তাহ শুক্রবারে যাইত, সকালে যাইত রাত্রে এসে পড়ত শুধু আমারে। আর আমি তো মনে করেন ওই দিনের জন্য আমি কি বলবো, ওই দিনের জন্য আমি ঘর থেকে বেরিতাম না কোনোভাবেই, না এক মিনিটের জন্য হইল না, কারণ উনি আমার আইসা পড়াশোনা দেখলে মানে আমি তো বুঝি পড়াশোনাটা উনি অনেক লাইক করত। পরে আমারও বুঝাইতো পড়াশোনা করতে পারলে অনেক কিছু হওয়া যায়। বড় ভাইয়ের একটা বড় ভাই
মা তাহলে চলে গেলেন এপ্রিলে কত তারিখ,
এপ্রিলের 21 তারিখ 2013। তখন গুরু আমি মনে হয় যে আমি এই পৃথিবীতে নাই, আমার মনে হয় যে আমার এই পৃথিবীতে বাঁচার যে একটা স্বপ্ন থাকে ওই জিনিসটা সত্যি হারে গেছে। আমার আম্মু অনেক সহজ সরল ছিলেন, অনেক আমার আম্মুর জন্য পরে আমি আমার আম্মু তো ডাকা মারা যায়, পরে মাঠে দিছে আমাদের দেশে নিয়ে, মারা যাওয়ার কিছুদিন পর আবার ডাকা নিয়ে আসছে। আমার আপুর বাসায় থাকি খিলগাতে, ছোট বোন ওর বাসায় থাকতাম, সে কি করলো ওর বাসায় থাকাকালীন সময় আমি খিলগা মানে খিলগা ব্রিজের নিচে আমি হঠাৎ করে একদিন পড়ে গেছি আর কি, মানে সাডেনলি পড়ে গেছে আর কি, মানে মাথা ঘুরে, মানে আমার আম্মুর হয়তো এক সপ্তাহ পর মারা যাওয়া এক সপ্তাহ পর। তখন আমার দুলা ভাইয়া লেগুনাতে বসে রয়েছে, উনি আমার দেখছে, দেখে উনি কিভাবে আনছে আমি বাসে কইতে পারি না, খেয়াল ছিল না। পরে এভাবে চলতে লাগলো, তখন সিঙ্গাপুর তো আমার আম্মু কিন্তু টাকা রেখে গেছে, 6 লাখ টাকা রেখে গেছে। তো ওইখানে তখন 6 লাখ টাকাই লাগবে বলছে, যখন আমি আপনি ভর্তি হই আমার ভাইয়াই নিয়ে গেছে।
সমস্যা ছিল
আর
যে পড়ে যাওয়ার কারণে কি কারণে নিয়ে যাওয়া হয়েছে?
ওই যে আমার আম্মু রে নিয়ে টেনশন করতেছে, মানে আমার কিছুই নাই
সেই কারণে।
পরে আমার ফ্যামিলি সবাই আত্মীয় স্বজন সবাই তো আমাদের নিয়ে টেনশন, সবার বিয়ে হয়ে গেছে। বিয়ে হওয়ার মানে আমার তিন দুই ভাই বিয়ে করছে, আমি সবার ছোট তো, আর আমার তিন ভাই বোনই বিয়ে দিয়ে দিছে। পরে যখন মানে এই অবস্থা দেখছে আমারে, পরে বাইরে পাঠাইব, পরে আমার ভর্তি করে দিল আপনার গুলশানে। ভর্তি করানোর পরে তখন চুক্তি হয়েছে আপনার ৬ লাখ টাকা চুক্তি হয়েছে। আমি গুরু আমি কোনো আমাদের কোনো আমার লাইফে আমি কোনো পরীক্ষায় ফেল করি নাই, সব কিছুতে আমি সাকসেস হয়েছি। যখন গুরু গেছি ফার্স্ট টাইম, মানে এত কষ্ট, আমার লাইফে তো কোনো কাজ করি নাই। পরে কষ্ট মানে সিলিং পার্টিশনের কাজ আছে না, সেটা আমি করা শুরু করলাম। পরে এক সপ্তাহ অনেক কান্না করছি, করতাম কিন্তু কান্না করছি। পরে এক পর্যায়ে আমার স্যার যে ছিল উনি দেখছে আমারে, যখন টয়লেটে যায় কান্না করতেছে, বলছে যে নিশাত কান্না করতেছ কেন? পরে বলে যে বললাম আর কি যে স্যার তো স্যার মনে আমার কাছে অনেক কষ্ট মনে হইতেছে, মানে আমি মনে পারবো না, আমি মনে হয় সিঙ্গাপুর যাওয়া হবে না। পরে স্যারে বলছে যে মানুষ এমন কোনো কাজ নাই, নিজের ইচ্ছা শক্তি বড়, অবশ্যই তুমি পারবা। আমি তোমারে চ্যালেঞ্জ করলাম, আমি তোমারে যেভাবে হোক তোমারে পাশ করে দেব। ওই কথা থেকে না আমার অনেক শক্তি পাইয়া গেছে আর কি, যে একটা মানুষের যে ভিতরের যে একটা শক্তি, ওই শক্তিটা পাইছি। আস্তে আস্তে স্যারে আমার আলাদাভাবে প্রশিক্ষণ দিত, তো প্লাস্টারটা হচ্ছে মেন। যখন সিঙ্গাপুরে ডেলিগেটারটা আসে, ওনারা চেক করে প্লাস্টার চেক করে ভালো করে। তো পরীক্ষা যখন প্রায় নিকটে, তখন আমার স্যার বলছে পরীক্ষা দিতে হবে। আমি স্যার রিকোয়েস্ট করলাম যে স্যার এই মাসে আমি দিব না, আমি নেক্সট মান্থে দিব। স্যার বলছে না এই মাসেই দিতে হবে। পরে আমি সাহস নিয়ে বলছে যে আচ্ছা দিব। তখন আমরা পরীক্ষা দিই 21 জন, 21 জনের মধ্যে পরীক্ষা দেওয়া হইল। আমার মানে প্রজেক্ট দেখা স্যারে বলছে যে নিশাত তুমি আল্লাহর রহমতে দোয়া করো, তুমি পাশ করবা। যে দুইজনকে বলছে ফেল করবে, ওই দুইজনই ফেল করছে। আর একটা ছেলে আসিল, ও যদি পাশ করত বলছে যে আমি পুরা সেন্টারে মিষ্টি ইয়ে করে খাওয়াবো। ও একটু অ্যাকচুয়ালি নর্মাল ছিল না, আই থিঙ্ক সামথিং প্রবলেম ছিল। তো যাই হোক আল্লাহ রহমতে পাশ করছি। পরে যখন পাসপোর্ট উঠাইতে গেছি, আমরা যখন যারা বিদেশে যাই, আমরা কিন্তু অনেক সময় আবেগে অনেক টাকা পয়সা ইচ্ছা করে দিয়ে দিই। আমরা কিন্তু জানি না যে আসলে কি পরিমাণ টাকা সঠিক জায়গায় দিতে পারবো।
এই খাতওয়ারি ব্যাপারগুলো অনেকের কাছে ইনফরমেশন প্রপারলি থাকে না, কোন পারপাজে কত টাকা দেওয়া উচিত, কোন জায়গায় কত দেওয়া উচিত। ওরা বলতেছে ভিসার জন্য এত টাকা, ওরা বলতেছে এটা প্রসেসিং এর জন্য এত টাকা, ওরা বলতেছে ওখানকার ওয়ার্ক পারমিটের জন্য এত টাকা। এক্স্যাক্টলি ইনফরমেশন গুলো ডিটেলে থাকে না, বিধায় ভুলগুলো হয়।
তারপর আমি যখন পাসপোর্ট উঠাই, তখন 3,35,000 টাকা পাসপোর্ট উঠেছি। দেন আমার ভিসার জন্য আবার অ্যাপ্লাই করা হয়েছে। ভিসার জন্য আমাকে বলা হয়েছে প্রথমে 3,50,000, কিন্তু বলা হয়েছে 3,50,000 ভিসা বের হওয়ার পরে উনি একটা চালাকি করছে কি, উনি বলছে যে না আরো 1,00,000 বেশি বাড়াই দিতে হবে। টোটাল আমার খরচ গেছে আপনার, ওই সেন্টারে ছিলাম 4 মাস, এভরিথিং প্রায় 8,50,000 টাকা। কিন্তু ফার্স্ট টাইম কিন্তু বলা হয়েছে টোটাল 6,00,000 লাগবে। তো গুরু আমরা বলছি না, আমি মানে মানুষ আবেগে অনেক টাকা পয়সা দিয়ে হইলো বিদেশে যায়, কিন্তু আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব, আপনারা সঠিক জায়গা চিন্ন, তারপর টাকা দেন, অনেকটা কম লাগবে। সিঙ্গাপুরে আমি গেছি যখন 8,50,000 দিয়ে
ফাইনালি সবকিছু সেটেল ডাউন, সিঙ্গাপুর উদ্দেশ্যে রওনা দিল।
সিঙ্গাপুর আমি গেছি, তখন কিন্তু আমি জানতাম 18 বছরের স্কিল করে 18 বছর ওইখানে থাকতে পারবো। শুধু আমি না, সবাই জানতো এই ব্যাপারটা। তো সিঙ্গাপুর যাওয়ার পরে ভালোই চলতেছিল, মোটামুটি ভালো ছিল, এয়ার কন্ডিশনে কাজ করতাম। তো
এটা সন কত যে বছরে তুমি গেছো সিঙ্গাপুর?
এটা হচ্ছে আপনার
2015। তোমার নিকনেম কি নামে চিনে সবাই?
তোমার পরিচিত নিশাত নামে চিনে।
নিশাত আমরা প্রচুর পরিমাণে কিন্তু আনি আমাদের ভিউয়ার্স এবং আমাদের লিসেনার যারা ক্যাপিটাল এফএম 94.8 এর সাথে যুক্ত থাকেন, তারা দেশ এবং দেশের বাইরে, তারা কিন্তু সবাই অনেক বেশি কানেক্টেড থাকেন আমাদের সাথে। অনেক লিসেনার্স কিন্তু আমাদের আছেন দেশের বাইরে, স্পেশাল ইন মিডল ইস্ট এবং সিঙ্গাপুর, মালয়েশিয়া, সেখান থেকেও কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে লিসেনার আমাদের সাথে যুক্ত থাকেন। আজ নিশাত তাদের হয়েই কিন্তু রিপ্রেজেন্ট করছে। আমি অনার্ড যে যাদের রক্ত পানি করা টাকায় সচল থাকে বাংলাদেশের অর্থনীতি, যারা রেমিটেন্স পাঠাচ্ছে বিধায় এখনো জীবন মৃত মৃত মতো বেঁচে আছে বাংলাদেশের অর্থনীতি, সেই মানুষগুলোর পক্ষ থেকে নিশাত আজকে ক্যাপিটাল এফএম 94.8 ভালোবাসা উইথ গুরু এতে সামের আজকের আয়োজনকে রিপ্রেজেন্ট করছে। সো থ্যাংক ইউ নিশাত, আমি তোমার সাথে আরো কিছু আরো বাকি জীবনের গল্পগুলো শুনবো, তার আগে আমি প্ল্যানের কাছ থেকে ঘুরে আসি।
আমাদের কাছে যেমন অলরেডি কিন্তু রাশিদ নীল আমাদের একজন লিসেনার, তিনি বলছেন আমি মালয়েশিয়া থেকে আছি, আর হচ্ছে ঠিক এভাবেই সবাই কিন্তু সাপোর্ট করে যাচ্ছে যারা বাইরে, যেমন ওমান থেকে আমাদের কিছু লিসেনার আছেন, সাদ্দাম হোসেন পলাশ রয়েছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তিনি আমাদের সাথে আছেন, আর এদিকে হচ্ছে ইলিয়াস রাজ, তিনিও জানিয়েছেন তিনি আছেন, আর হচ্ছে সুখ রয়েছেন আমাদের সাথে, তিনি বলছেন যে আমি শুনছি, আর হচ্ছে সবাই অনেক অধীর আগ্রহে, যেমন পিসি হোসেন বলছে তিনি কুমিল্লা থেকে আছেন আমাদের সাথে, সেই কথাটাই জানাচ্ছেন, এবং তিনি খুঁজছেন যে ওনার রিজিয়নের আরো কেউ আছে কিনা এই মুহূর্তে লাইভটি দেখছে, এবং উনি সবাইকে রিকোয়েস্ট করছে। থ্যাংক ইউ পিএস হোসেন। এছাড়া হচ্ছে রুবেল আছেন, তিনিও একজন প্রবাসী, আর এছাড়া আমাদের সাথে আরো আছেন সাইদ আব্দুস সামাদ, তিনিও হ্যালো জানিয়েছেন এবং ভীষণ আগ্রহ প্রকাশ করছেন পুরো অন্তত আজকে নিশাতের গল্পটা তিনি জানতে চান, শুনতে চান।
ওকে, সো আমাদেরকে কমিউনিকেট করতে থাকেন এবং আপনারা চাইলে কিন্তু ক্যাপিটাল এফএম 94.8 সার্চ দিলেই আমাদের পেজটা পাচ্ছেন, যেখানে আপনারা ভিডিও স্ট্রিমিং এর মাধ্যমে আমাদের সাথে কথা বলতে পাচ্ছেন এবং আমাদেরকে দেখতেও পাচ্ছেন। এক্স্যাক্টলি 94.8 ফ্রিকোয়েন্সি মডিউল মডিউল টিউন করলেই কিন্তু আমাদের কথা আপনারা শুনতে পাচ্ছেন।
আর আমরা ফেসবুকে তো লাইভ রয়েছি একদম এই মুহূর্তে, আমরা কিভাবে কথা বলছি এবং কার গল্প আজকে আমরা শুনছি সেটা যদি আপনি লাইভ দেখতে চান, তাহলে আমাদের যে ফেসবুক পেজটি রয়েছে ক্যাপিটাল এফএম 94.8, সেই পেজে কিন্তু আপনি লাইভে চলে আসতেই পারেন, মানে লাইভটা দেখতে পারেন, এনজয় করতে পারেন, এবং লাইভটার ভিডিওটা যদি আপনি বেশি বেশি করে শেয়ার করেন তাহলে আপনাকে খুঁজে পেতে আমার সুবিধা হবে, তখন আপনার সাথে কন্ট্যাক্ট করিয়ে দিব, কন্ট্যাক্ট করবো আমি পার্সোনালি এবং কথা বলিয়ে দিব গুরুর সাথে।
এক্স্যাক্টলি তাই, কারণ গত পর্বের কমিউনিকেশনটা হয়তো পেন্ডিং আছে, গত পর্বে মিস করেছি আমরা সবাই মিলে তোমাকে, সো খুব সুযোগ ভালো হয় যদি আমরা যারা শেয়ার করছে তাদেরকে আমরা ব্যাক টু ব্যাক আমরা প্রপারলি আমাদের টাইমিং অনুযায়ী আমরা তার সাথে কমিউনিকেট করতে পারি। আমরা যাব পরবর্তী বাকি ঘটনাগুলো শুনতে নিশাতের কাছ থেকে, এবং নিশাত আমরা শুনছিলাম তোমার জীবনের কথা, আমরা জানতে চাই যে তোমার এক্স্যাক্টলি জীবনে কোন ইনফরমেশনগুলো দেওয়ার জন্য আজকের স্টুডিওতে তুমি এসেছো, সেই তথ্য একদম স্ট্রেট ওয়েতে আসতে চাই যেহেতু আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে। প্লিজ,
ঠিক এই মুহূর্তে আমি নিশাতের গল্পটা অবশ্যই শুনতে চাই, কিন্তু আমার মানে লাইক 8 সেকেন্ডের একটা বিরতি লাগবে, তার আগে বলতে চাই জামাল খান জামাল কয়েকজন বন্ধুর নাম বলতে চাই। উজ্জ্বল হোসেন রয়েছেন, দিলীপ সরকার রয়েছেন, আবু নাইম রয়েছেন আমাদের সাথে, আর আবারও ফিরে আসছি নিশাতের গল্প নিয়ে, আপনি কিন্তু সাথেই আছেন। আমরা আছি এখনো পুরোটা সময় জুড়ে থাকবো, রাত দুটো পর্যন্ত আপনাদের সাথে আছি এবং ফেসবুক লাইভেও রয়েছি, facebook.com/capitalfm94.8। আর শুনছিলাম নিশাতের গল্প গুরু, আমি আবারও আপনার কাছে যেতে চাই,
তার আগে আমি তোর কাছে আসতে চাই, যাতে চমৎকার নেভি ব্লু কি বলে শুট বলবো নাকি সালোয়ার কামিজ, আমার জানা নাই বিধায় বলছি যে এই জন্য ক্যামেরাটা স্প্যান করে তোর দিকে নিয়ে আসা হোক, তোকে ভিউয়ার্সরা দেখুক, না হলে এ পোশাকের তো কোনো মানে মানে হয় না। আমার কাছে মনে হচ্ছে যে পোশাকটা খুব বেশি পরিচিত, রাইট?
না, খুব একটা না, বলা যায় নতুনই,
অলমোস্ট নতুন, কারণ আমি আরো এই কারণে বলছি যে আমি অসম্ভব রকমের ব্লু সিক, যে কারণে নেভি ব্লু কালারটা অসম্ভব রকম অ্যাট্রাক্ট করে বরাবরই ছোটবেলা থেকে।
এটা মনে হয় আমি ঠিক সেভাবে না বুঝলো একটা জিনিস বুঝতে পারি, আমি প্রায় সময় দেখি গুরু কিন্তু ব্লু কালারের ড্রেস পরেন, মানে
ব্লু কালারের টি শার্ট, তো এরকম একটা
আছে গুরু, সেটা বুঝতে পেরে আমার মনে হয়েছে যে কেন না আমিও একটু ম্যাচ করার চেষ্টা করি, কিন্তু আনফরচুনেটলি আজকে গুরু রেড পরে এসেছে।
ব্লুজ জিন্দাবাদ, তো ব্লুজ দেখতে আসলে কেমন দেখায়, ব্লুর মধ্যে আসলে নারীত্বের সৌন্দর্য কত বেশি বিমূর্ত হয়ে ওঠে সেইটা মানুষ দেখুক। তার এই ফাঁকে আমি একটু চাচ্ছিলাম যে ক্যামেরাটা একটু প্যান করে তোর দিকে নেওয়া হোক, এবং সেই সাথে যারা আমাদের সাথে যুক্ত আছো ক্যাপিটাল এফএম 94.8 দ্য প্রমিস ইজ বিন ডেলিভার্ড। আমরা বারবার বলি যে যারা বেশি শেয়ার করছো তাদের সাথে কথা বলার সুযোগ আমার তৈরি হবে। এক্ষেত্রে আমরা কিছুটা আনফর্চুনেট যে লাস্ট প্রোগ্রামে আমরা অ্যানিকে মিস করেছি, বাট অ্যানি তুই তো প্রমিস করেছিস রাইট যে আমরা যারা বেশি শেয়ার করছে তাদেরকে অবশ্যই কোনো না কোনো ভাবে আমার সাথে কানেক্টিভিটি তৈরি করে দেওয়া হবে। সো যারা বেশি শেয়ার করছে তাদেরকে টুডে অ্যান্ড ওয়ান ওয়ার্ড তাদেরকে আমরা ফোনে নিয়ে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। আমাদের সাথে আজকে আছেন নিশাত। নিশাত ইনফ্যাক্ট রিপ্রেজেন্ট করছেন যারা প্রবাসে থাকেন তাদের পক্ষ থেকে, কারণ প্রচুর পরিমাণে প্রবাসী লিসেনার্স আমাদের সাথে যুক্ত থাকেন স্পেশালি অনলাইনে, যারা ক্যাপিটাল এফএম 94.8 ফেসবুকে সার্চ দিয়ে আমাদের সাথে ফেসবুক লাইভে যুক্ত আছেন। তাদের একজন আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সিঙ্গাপুরে তিনি ছিলেন কাজের প্রয়োজনে এবং যাদের পাঠানো রেমিটেন্সের জন্য সার্ভাইভ করে বাংলাদেশের অর্থনীতি, যে মানুষগুলোর রক্ত পানি করা টাকায় বেঁচে আছি আমরা, যে মানুষগুলো বাইরে আছে তাই আমরা সুখে আছি এদেশে, সে মানুষগুলোর একজন নিশাত। নিশাত তারপর থেকে
তো আমি যখন ফার্স্ট টাইম সিঙ্গাপুরে যাই আমার ওয়েট ছিল আপনার 64 কেজি, তো ওইখানে আমি এক বছর ছিলাম। এক বছর থাকাকালীন সময় আপনার ওইখানে সিঙ্গাপুরে একটা বেসিক্যালি একটা জিনিস কি জানেন, ওয়ার্ক পারমিট হয়। তো যাওয়ার পর মানে মেডিকেলের পর ওয়ার্ক পারমিট হয়, ওয়ার্ক পারমিট পাওয়ার পর আরেকটা হয়েছে আপনার এসওসি, যেটাকে বলা হয় সিঙ্গাপুরের ভাষায়। তো এসওসি বলতে আপনার অভিজ্ঞতা কি, যেন বিল্ডিং থেকে কিভাবে কাজ করা যায় সেফলি থাকা আর কি। তো এক বছর যখন কাজ করতেছিলাম কোম্পানি খুবই ভালো ছিল ফার্স্ট টাইম 6 মান্থ।
নিশাত আমার যে কিছু এক্সপিরিয়েন্স হয়েছিল সিঙ্গাপুরে যাওয়ার পর, যেখানে আমি ফেসবুকে কোনো স্ট্যাটাস দিয়েছি সেখানে কিন্তু সিঙ্গাপুরে বাংলাদেশিরা যারা যেখানে আছে তারা অসম্ভব ভালোবাসা নিয়ে আমার সাথে দেখা করার জন্য আগ্রহী হয়েছে, দেখা করতে চেষ্টা করেছে। এটা সত্যি আমার জন্য অনেক বড় পাওয়া। আমি বেসিক্যালি ছিলাম যে বাংলাদেশের ওই এলাকাতেই বেশিরভাগ থাকি, ইনফ্যাক্ট মোস্তফা মার্কেটের অপোজিটে ওইখানে যে হোটেলগুলো ছিল সেখানে আমি ঘুরে ফিরে বাঙালি ফুড মুসলিম অর সামথিং কি যেন নাম দোকানটার ওইখানে গিয়েই খাইতাম আমি, এবং ওই জায়গাটা অনেক বেশি অনেকগুলো মিনিমার্টের পাশে,
মিনিমার্টের পাশে মানে বাংলা শপিং
অনেকগুলো রেস্টুরেন্ট।
দেখেন আমরা যখন বাংলাদেশে থাকি আমরা কিন্তু
অনেক বেশি কষ্টের, যে বৃষ্টির সাথে সাথে অনেক রাফ ওয়েদার, কিন্তু রাস্তার পাশে বিভিন্ন জায়গাতে বাংলারা যেভাবে কষ্টের কাজগুলো করতেছে এটা সত্যি অন্যরকম ছিল।
অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশের যারা থাকে ওরা কিন্তু কষ্টের ইয়েটা বুঝে না, যখন বিদেশে যায় সে বুঝতে পারে মানে লাইফ কি জিনিস, কারণ সে ইচ্ছা করলেও কিন্তু দেশে আসতে পারবে না, সে চিন্তা করবে যে ওর ফ্যামিলি এত টাকা পয়সা পাঠাইছে দিয়ে পাঠাইছে।
তোমার ওইসব সময়গুলোর কথা একটু শুনতে চাই নিশাত, সবচেয়ে এক্সট্রিমলি মানে পেইনফুল কষ্টের মুহূর্তগুলো কি ছিল যেগুলো তোমাকে আসলে আশ্চর্যের মধ্যে ছিল না, মনে হচ্ছে সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে আসি, সেই ঘটনাগুলো একটু জানতে চাই তোমার কাছ থেকে।
যখন আমি ফার্স্টে ফলো করতাম মালয়েশিয়া না মালাই, মালাই ফলো করতাম, ওরা
মূল্য দেয় না মানুষ দেখেছি, কারণ আমি ইউনিভার্সিটি স্টুডিওতে গেছি সিঙ্গাপুরে, ইউনিভার্সিটি স্টুডিওতে গিয়ে ইউনিভার্সিটি স্টুডিওর ভিতরে ঢোকার পর দেখি যে সবাই নাচ করতেছে একটা জায়গাতে, মানে একটা ডান্স প্রেজেন্টেশন ডান্স পারফরমেন্স, তো ফরেনাররা সবাই বিভিন্ন রকম ভাবে দাঁড়িয়ে আছে, আমি তো সবাইকে জিজ্ঞেস করতেছি ওয়ার ইউ ফ্রম, ইয়া আই এম ফ্রম ইউএসএ, ইউএসএ হোয়াট এ কান্ট্রি, হোয়াট অ্যাবাউট লাস ভেগাস, হোয়াট অ্যাবাউট নিউ ইয়র্ক, ওয়ার ইউ ফ্রম, আই এম ফ্রম অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া দ্য সিটি ইন সিডনি দিস ইজ রিয়েলি রিয়েলি অসম, ওয়ার ইউ ফ্রম, ইয়া আই এম ফ্রম ইন্ডিয়া, ইন্ডিয়া দ্য বলিউড দ্য মুভিজ অমিতাভ বচ্চন ঐশ্বরিয়া রায় বচ্চন ইজ রিয়েলি রিয়েলি ফ্রিকিং আউটস্ট্যান্ডিং, ওয়ার ইউ ফ্রম, আই এম ফ্রম পাকিস্তান, যে পাকিস্তানে প্রতিদিন গড়ে 250 লোক জঙ্গিদের হানাতে মারা যাচ্ছে তাদেরকে নিয়েও ইন্টারেস্ট দেখাচ্ছে। সো আমার এই নাচ করার প্রবণতা এবং আমার অ্যাটিটিউড দেখে ওরাও ভাবছে যে এর সাথেও কথা বলা যায়, তাই আমারও জিজ্ঞেস করছে ওয়ার ইউ ফ্রম গাইজ, তা বললাম যে আই এম ফ্রম বাংলাদেশ, আর আগ্রহ দেখালো না জানিস, হোয়ারাজ বাংলাদেশিরা প্রচুর পরিমাণে কিন্তু সিঙ্গাপুরে আছে, দে নো এক্স্যাক্টলি অ্যাবাউট বাংলাদেশ, বাট তারা বাংলাদেশ বলতে ওই পিকচারটাই বুঝে যে বাংলাদেশ মানেই হচ্ছে এরা রাস্তার পাশে কাজ করবে, এরা ড্রেন পরিষ্কার করবে, এরা কমোড পরিষ্কার করবে।
গুরু
আমার অসম্ভব কষ্ট লাগছে শোন, যে এই দেশটাকে বিনির্মাণে রক্ত পানি করে দিচ্ছে যে বাংলাদেশিরা, এই দেশটাকে পাক পবিত্র রাখার জন্য রাস্তায় নিজের ঘাম ঢেলে দিচ্ছে যে মানুষগুলো, এদেশগুলোর এদেশের মানুষগুলো যেন তাদের সেই সুকল ব্রাহ্মণ্য অ্যাটিটিউড ধরে রাখতে পারে, যে জন্য কায়স্থের মতো চণ্ডালের মতো খাটতেছে যে মানুষগুলো, তাদের দুপয়সার মূল্য নাই কিন্তু। ওরা কিন্তু আমাকে ভাবছিল যে আমার অ্যাটিটিউড, আমার ভাবভঙ্গি দেখে যে আমার সাথে মনে হয় কনভার্সেশন জমবে, বাট সে কনভার্সেশন আর ক্যারি ফরওয়ার্ড করেনি। পাকিস্তানের মতো একটা ব্যর্থ জঙ্গি রাষ্ট্রকে নিয়েও তারা কথা বলার আগ্রহী দেখিয়েছে, বাট যখন জানছে যে আমি ফ্রম বাংলাদেশি, তখন কিন্তু আর একটা সিঙ্গেল ওয়ার্ডও ব্যবহার করেনি। ভাবছে যে এরা তো চিষ্টের মতো, এরা তো গরিব, এরা তো না খাওয়া জাতি, এরা তো অভাগা, এরা তো ফকিন্নি টাইপ, সো এদেরকে দূরে রাখো। আমাকে আমি ওদের চোখে মুখে সেই অ্যাটিটিউডটা দেখেছি। স্টিল আই কুড রিমেম্বার ইউনিভার্সাল স্টুডিও, আমি আমার বউ এবং বাচ্চা, তার মধ্যে নাচানাচি হচ্ছে, ডান্স প্রেজেন্টেশন চলতেছে, দ্য লর্ডস অফ ফরেনার্স ওভার হিয়ার ইন ডিফারেন্ট কান্ট্রিজ, ডিফারেন্ট রিজিনাল, সবাইকে মানুষ অ্যাপ্রিসিয়েট করতেছে, কথা বলছে, আমাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য তারা নিজেরা স্বপ্রণোদিত হয়ে আমার সাথে কথা বলতে আগ্রহী হয়েছে, আমার ইন্টারভিউ নিতে চেষ্টা করতেছে, বাট ওয়েন দে নোন দ্যার ইজ মাই মি ফ্রম বাংলাদেশ, তখন আর আগ্রহ হারিয়ে ফেলেছে। আমাকে আর দু পয়সার দাম লিটারালি দেয়নি, তার চোখে মুখে আমি সে অপমান অপদস্থতা দেখেছি। এই জিনিসটাকে আমি ঘৃণা করি, এই জিনিসটাকে ক্যাটাগরি গেলে আমি ঘৃণা করি, এবং আমি আমার জীবদ্দশায় দেখে যেতে পারবো না আমি জানি, আমি আমার লাইফে দেখে যেতে পারবো না আমি জানি, বাট খোদার কসম সিঙ্গাপুরিয়ান সহ গোটা ওয়ার্ল্ডে যারা বাংলাদেশকে বাংলাদেশি হিসেবে জানবার জন্য, দেখবার জন্য যারা ঘৃণা করে, সেই ঘৃণার চোখে অবশ্যই শ্রদ্ধা কোনো না কোনো দিন ঘুরে আসবে। আমার অতৃপ্ত আত্মা এই পৃথিবী থেকে, আমি জানি যে আমার জীবদ্দশায় দেখে যেতে পারবো না, বাট এই অতৃপ্ত আত্মা পৃথিবীতে ঘুরতে থাকবে, কোনো না কোনো দিন সেই ঘটনার বদলা আমি নিব, কোনো না কোনো দিন কারো না কারো মাধ্যমে। যেমন মাশরাফিরা এখন অনেক ভালো ভালো সাফল্য গাথা তৈরি করতেছে, যে কারণে বাংলাদেশের সবুজ পাসপোর্টের মূল্য বাড়তেছে, এরকম আরো ভালো কিছু কিছু তৈরি করবে বাংলাদেশিরা, এই বাঙালিয়ানা সত্যি গর্বের একটা জায়গায় দাঁড়া হবে, যখন হয়তো আমার এই অতৃপ্ত আত্মা শান্তি পাবে যে না, আমরা বাংলাদেশিরা আসলে অনেক বেশি সম্মানের, আমাদেরকে এত বেশি ছোট করে দেখবার কোনো কারণ নাই, তোমরা কেউ আমাদেরকে এভাবে ছোট করে দেখতে পারো না, এভাবে নোংরা দৃষ্টি দিয়ে তুমি আমার সাথে তাকাইতে পারো না, শুধুমাত্র জানবার পর যে আমি একজন বাংলাদেশি, যেখানে আমার বাচ্চা আছে, যেখানে আমার বউ আছে, যাদের সামনে যে কোনো বাবাই, যে কোনো স্বামী খুব সম্মানের সাথে, খুব ডিগনিটির সাথে থাকতে পছন্দ করে, সে জায়গাতে শুধুমাত্র দেশের পরিচয় পাওয়ার পর এরকম এরকম একটা ন্যারো অ্যাটিটিউড, এরকম ন্যারো লুক কেউ এক্সপেক্ট করে না। তুমি যে আগ্রহ নিয়ে আমার সাথে তাকিয়েছিলে, আমার স্মার্টনেস দেখে, আমার অ্যাটিটিউড দেখে, সে আগ্রহটা তোমার এক ফুৎকারে দূরে চলে যায়, যেহেতু আমি বিলং ফ্রম বাংলাদেশ, এটা কোনোভাবেই কোনো ক্রাইটেরিয়া হতে পারে না, কারণ বাংলাদেশের কারণে তোমরা প্রচন্ড রকমের আগ্রহ নিয়ে দেখবে, এই ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি আমি। অফকোর্স এই দিন আসবে, আমি পারিনি, অফকোর্স নিশাতরা পারবে, অন্য কেউ পারবে, কেউ না কেউ তো কোনো একদিন পারবে, না ফেরার দেশ থেকে হয়তো সেদিন দেখে শান্তি পাব, যে ঘটনার পুনরাবৃত্তি আর কখনোই হবে না। নট অনলি ইন সিঙ্গাপুর, ইন ইউরোপ, ইন আফ্রিকা, সব জায়গাতে বাংলাদেশ গর্বের সাথে তার পথ চলা শুরু করবে ইনশাআল্লাহ।
দেন আপনার আমাদের যে, আমি যে কোম্পানিতে গেছিলাম ওই কোম্পানিতে আপনার বস ছিল দুইটা, ছিল, একজন ছিল চাইনিজ আর একজন ছিল সিঙ্গাপুরিয়ান। তখন এক বস যে চাইনিজ ছিল উনি বাক হয়ে চলে গেছে আর কি, তো আমাদের কোম্পানিটা উনি যখন চলে গেছে কোম্পানিটা একটু ড্যাম খেয়ে গেছে আর কি। তখন আমাদের বাংলাদেশের যারা ছিল গুরু, আমাদের বাংলাদেশের যারা ছিল তাদেরকে কি পারমিট শেষ পাঠানো দেওয়া হইতেছে। একজন সুপারভাইজার টাঙ্গাইলের, উনি নাম হচ্ছে আরিফ ভাই, সে অনেকগুলো প্রজেক্ট উঠেছে, ওরে অনেক রেসপেক্ট করতো যে বসটা চলে গেছে, তো উনি অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। সিঙ্গাপুরে যখন মানুষ বাইরে থাকে সবাই কিন্তু ভালো না, অনেক পরিশ্রম করে অনেক, যখন রিভার মানে গাড়ে উঠায় তখন মানুষ মানে কি পরিমাণ কষ্ট রোদ্রের মধ্যে,
বলো একটু ডিটেলে বলো, একদম ডিটেলে বলো, কি কষ্ট করেছো, কিভাবে থেকেছো, মানুষের জানা উচিত। এই তোমাদের রেমিটেন্সের টাকা না আসলে, তোমাদের রেমিটেন্সের টাকা অক্সিজেনের মতো, এটা না আসা বন্ধ হয়ে গেলে বাংলাদেশ বাঁচবে না, জানাও পরিষ্কারভাবে বুঝাও
স্লাভে কাজ
করে কি পরিমাণ পেইন করো, কি ধরনের নোংরা পরিস্থিতি এক্সপিরিয়েন্স করে এসেছো।
40 তলা বিল্ডিং এর উপরে আপনার স্লাবের যখন কাজ করা হয়, এয়ারকনের পাইপ ঢোকানো হয় আর কি রিভারের ভিতরে। আমি তো এয়ারকনের কাজ করতাম, যারা রিভারের কাজ করতো, রিভারের কাজ করতো অন্য কোম্পানি, কিন্তু আমাদের তো বাঙালি, তাদের সাথে তো কথা হইতো, কি পরিমাণ কষ্ট কি বলবো, ওরা মানে এই যে আপনার মুখোশ আছে না, রোদ্রের জন্য যে মুখোশ মাস্ক পরে থাকে, মানে মুখোশ যেন কি কালো না হয়, কালো তেমনিও হয়ে যায়। দেন আপনার আমাদের সাথে শেয়ার করে যে রিভারের, রিভার তো অনেক কষ্ট, রিভার মানে চায়নারা পারে, তাদের স্যালারিও কিন্তু আমাদের বাংলাদেশের চেয়ে চার গুণ বেশি।
একই কাজ করছে,
একই কাজ
চার গুণ বেশি তাদের স্যালারি। ওরা চায়না, আমরা বাংলাদেশি,
আমরা বাংলাদেশি, একই কাজ সেম লেভেল।
কেমন লাগে এইসব দেখতে?
অনেক কষ্ট লাগে, মানে
সেম কাজ করছে,
সেম কাজ করতেছে
সারা দেশ।
দেন যাক, আমার পারমিটও হয় নাই, মানে আমার আগে চারজন পাঠাইছে, আমাকেও পাঠিয়ে দিছে। এখন আমার ফ্যামিলির তো প্রবলেম যে এক বছর থেকে আসছে, আমরা তো জানি 18 বছর, এটা কিন্তু অনেকে না জান না যায়, কিন্তু কোম্পানির খারাপ অবস্থা যখন থাকে তখন যে লোক পাঠিয়ে দিতে পারে এটা কিন্তু আমরা জানি না যায় নাই। যারা সিঙ্গাপুরের জন্য ট্রাই করে বা আপনার বেসিক্যালি মানে সার্টিফিকেট নিয়ে যায়, 18 বছরের স্কিল নিয়ে যায়, তখন ওরা আমরা সবাই জানি নিয়ে যায়, যখন দেখি যে কোম্পানির অবস্থা খুবই খারাপ যখন পাঠায় দেয় দেশে, তখন আমরা ফিল করি কি পরিমাণ কষ্ট। আপনার মাঝে মাঝে মনে হয় FB-তে দেওয়া হয় যে, ফেসবুকে দেওয়া হয় যে আত্মহত্যা করে মাঝে মাঝে, কেন করে জানেন? সে 8 লাখ টাকা খরচ করে গেছে, এক বছরে হয়তো 4 লাখ টাকার খুব সর্বোচ্চ 4 লাখ সে ইনকাম করতে পারছে, দেখা গেছে সে অনেক টাকা লোন করে গেছে, বাকি 4 লাখ টাকা সে কিভাবে দিবে, ওই সমস্ত চিন্তা সে অনেকে আছে, আমি নিজে চোখে দেখছি আর কি। তো যাই হোক, আসলাম, আসার পরে মানে দেশে আসার পরে তো আবার সেম, এখন আমি তো স্কিল করছি 18 বছরের পর, আবার আমার ফ্যামিলি যেভাবে পাঠাইছে, আমার ভাইয়া, আমার ভাইয়ার অ্যাকচুয়ালি আমি কষ্টই দিছি, হয়তো মানুষ কিন্তু ইচ্ছা করে কষ্ট দেয় না, অজান্তে হয়ে যায়, পর আবারও পাঠাইছে সেম আপনার কোম্পানি, ভালো পরে নেই। গুরু, একটা ছেলে যখন সিঙ্গাপুরে হোক মিডল ডিস্ট যায় আপনার, অনেক কষ্ট করে, অনেক, সেটা চোখে না দেখলে বিশ্বাস করার মতো না। মাঝে মাঝে ফেসবুকে কিন্তু দেয় যে আপনার ঈদের দিন কিন্তু আমরা কাজ করি, এটা কিন্তু বাস্তব, কেন জানেন? আপনি বস যদি বলে আজকে করতেই হবে কাজ, আপনি যদি চাইলেও এটা করতে পারবেন, কারণ বেসিক্যালি আপনি যদি একদিন অফ দেন ওই দেশে, দুই দিনের স্যালারি কেটে নেওয়া হয়। যদি ইনকেস আপনার মেডিকেল সার্টিফিকেট না দেখান, শো না করেন, মেডিকেল সার্টিফিকেট দেখাবেন, ওকে ফাইন।
ওকে, এই মুহূর্তে কারা কারা লাইভে আছে আমি একটু জানতে চাই এনির কাছ থেকে। অ্যানি, কারা এক্স্যাক্টলি এই মুহূর্তে লাইভে আছে দেশে এবং দেশের বাইরে থেকে? আমার মনে হয় প্রচুর পরিমাণে লাইভে থাকার কথা, স্পেশালি যারা ব্রোডে আছেন, তারা যারা আমাদের সাথে কানেক্টেড থাকেন, যাদের এই কষ্টের ফসল এই বাংলাদেশ, তাদেরকে একটু যদি আমরা একনলেজ করি এবং তাদের নাম সহ।
হ্যাঁ, অবশ্যই, আমি এখান থেকে খুঁজে বের করছি সেই বন্ধুদের কমেন্টগুলো, তারপরও এখনো বলছি যে বন্ধুরা, আপনারা যারা বাইরে আছেন, তারা আমাকে একটু বেশি করে কমেন্ট করে জানান যে আপনারা কোথায় আছেন, এবং আপনার নাম এবং লোকেশনটা আমাদেরকে জানাবেন। অলরাইট, তো এদিকে আমাদের সাথে আছেন হচ্ছে নওয়াজ শরীফ রয়েছেন, আর পাশাপাশি রয়েছেন হচ্ছে আমাদের সাথে আছেন হচ্ছে নাহিদ আক্তার। তিনি বলছেন, গুরু আজ আমি বুঝলাম আমি তোমার জন্য কতটা পাগল, কারণ কয়েকদিন আগে আমাদের মাদারটেক এলাকায় আমি কোন এক জায়গায় রিক্সা দিয়ে যাচ্ছিলাম, ঠিক তখন, আচ্ছা আচ্ছা, বাহ, বেশ ভালো লাগার কথা শুনলাম। এদিকে হচ্ছে মথুর রয়েছেন আমাদের সাথে, আর হচ্ছে বাকি বিল্লা রয়েছেন আমাদের সাথে, গাজী দিন ইসলাম রয়েছেন আমাদের সাথে, হুমায়ুন কবির রয়েছেন, আর হচ্ছে এমডি শাহাদত হোসেনকে আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে কানেক্টেড হয়েছেন, এবায়দাত ওহিদ রয়েছেন আমাদের সাথে। আমাদের লোকেরা কত কষ্ট করে টাকা পাঠায় আর চোরেরা ব্রিফকেস ভর্তি করে বিদেশে নিয়ে যায়। হ্যাঁ, এরকম ধরনের একটা কথা আছে। যাই হোক বন্ধু, আপনাদের কমেন্টগুলোই পড়ছিলাম, এর মাঝখানে আরো একটা ব্যাপার জানাতে চাই যে আমার, যেহেতু আমি গত সপ্তাহে ছিলাম না, বেশি শেয়ার করেছেন যিনি তার সাথে যেহেতু কথা হয়নি, তো আমি এবার কথা দিয়েছিলাম এবং গুরু আমার কাছে সেই আদেশই করেছেন যে যেন
অবশ্যই, কারণ ওর অনেক আগ্রহ নেই কাজগুলো, আর এটা দেখা দেয় তো তোরই, তোকেই বলবো আর কারেই বা বলবো,
সেটাই। এবং আমার খুব ভালো লাগা থেকেই কাজটা আমি করি, সেটা MH খান তার নাম্বারটা অলরেডি আমরা পেয়ে গেছি। তো কিছুক্ষণের মাঝে কি কানেক্ট করবো না গুরু? আপনি বলছেন যে
সুযোগ হয় আমরা কানেক্ট করে
গল্পের মাঝখানে,
গল্পের মাঝে কানেক্ট করি। আমি যাচ্ছি নিশাতের সাথে, ফোনে পেলে তার সাথে কথা বলি। নিশাত, ওভার টু ইউ। আমি জানি যে তোমার জীবনের কথা তুমি বলতে এসেছো, তার সাথে সাপ্লিমেন্টারি ভাবে সিঙ্গাপুরে এই লাইভের কথা চলে এসেছে। শুনতে চাই তোমার জীবনের কথা। খুব তাড়াতাড়ি আমরা চলে যাই তোমার পার্সোনাল সে লাইফের কথা, যে কথা তুমি বলতে আজকের এই ক্যাপিটাল এফএম 94.8 এর ভালোবাসা উইথ গুরু এতে সামনে এসেছো।
পরে যখন পারমিট হয় নাই, পরে দেশে বেক করলাম। করার পরে বাসায় তো বোঝেনি, তো খারাপ অবস্থা যে দুইবার গেলাম, দুইবারই মানে কোনো কিছু করতে পারে নাই।
তো এখানে অনেক টাকা পয়সা জড়িত, অনেক ব্যাপার স্যাপার জড়িত, তো তাদের ভালো লাগার কোনো কারণ নাই। দুবার যদি কেউ রিজেক্ট হয়ে আসে, রিফিউজ হয়ে আসে, তারপর
তো এই যে আমার লাইফ শুরু। আমি যখন বাংলাদেশে ব্যাক করি, তখন আপনার আমি আমাদের খালুর দোকানে একজন চাকরি করে, তো ওদের বাসায় যাই, মানে অ্যাকচুয়ালি আমাদের খালার বাসায় যাই, খালার বাসা থেকে ওদের বাসায় যাই। তো মানে ওর ওই বিয়ে করছে আর কি, তো মানে বিয়ে করার পরে ওরে বলতেছি যে ও মেয়ের নাম ছিল তামান্না, তো বলতেছে যে তামান্না লাইফে তো কোনো মানে কারোর সাথে কথাবার্তা বলি না। অ্যাকচুয়ালি আমি মেয়ে দেখলে এদিক দিয়ে যদি মেয়ে যায় ওই দিক দিয়ে যেতাম, মানে মেয়ে জিনিসটা মানে খুবই ইয়ে করতাম আর কি, অ্যাভয়েড করতাম,
অপছন্দ করতে,
এই জিনিসটা আমার পছন্দ না আর কি, যে একটা মেয়ের সাথে কথা বলা মানে অপরিচিত।
অনেকে আবার ঘাবড়ে যাবে, ছেলে পছন্দ এরকম না তো আবার
না। আর এমনিতে আমি মনে করতাম যে আমি মনে হয় খুব একটা সুন্দর না, তো এটার জন্য
এই কথায় আমার অবশ্য একটু বাহাত ঝুঁকাতে হয়। নিশাত অনেক ভালো দেখতে এবং সুইট একটা ছেলে, যাকে দেখলেই খুব একটা মায়া মায়া চেহারার অধিকারী আমার কাছে মনে হয়েছে।
আমি বলা মানে কিন্তু ম্যাটার করে শোন, আমি কিন্তু দেশ বিদেশ ঘুরে আসা একজন মানুষ,
আমার
কিন্তু হাই প্রোফাইল একজন,
আমার লাইফ মানে আমার গার্লফ্রেন্ড মানে এটা তো আসতেছে।
আমরা কি ফোনে চেষ্টা করছি? হ্যাঁ,
এবং আমরা এমএস খানকে পেয়ে গেছি।
ও অলরেডি পেয়ে গেছি। আচ্ছা এমএস খানকে আমরা একটু ফোনে নিয়ে নিই। হ্যালো, হ্যালো,
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, স্বাগত জানাচ্ছি বন্ধু ক্যাপিটাল এফএম 94.8 ভালোবাসা উইথ গুরু এতে সময়ের আজকের আয়োজনে। অনেক বেশি শেয়ার করার জন্য আমার সুযোগ হয়েছে আপনার সাথে কথা বলার, স্বাগত জানাচ্ছি অসম্ভব ভালোবাসার সাথে। ওকে খান সাহেব, বলুন আপনার সম্বন্ধে একটু শুনি।
হ্যাঁ ঠিক আছে, আমি মেহেদি বলছি।
হুম হুম,
রংপুর কুড়িগ্রাম থেকে।
ওকে, কেমন আছেন, কেমন চলছে দিনকাল?
জি গুরু অনেক ভালো আছে।
আপনি যাকে ভালোবাসেন তার সাথে কেমন আছেন, নাকি এখনো পাত্তা দেয়নি?
জি গুরু,
বলি যারে ভালোবাসেন সে কি এখনো পাত্তা দেয়নি, নাকি তার সাথে ভালোবাসার সম্পর্ক চলছে এখনো?
জি গুরু চলছে, মোটামুটি চলছে, তার সাথে অনেক এখনো কন্টিনিউ রিলেশন চলছে তার সাথে।
ভেরি গুড। কেন জানি আপনাদের টোনালিটি শুনলেই মনে হয় যে কেউ ভালোবাসায় ডুবে আছে, অথবা কেউ ভালোবাসি ভালোবাসি করছে। আপনার টোনের মধ্যে মনে হচ্ছিল যে ভালোবাসায় মনে হয় একদম আজন্ম ডুবে আছেন আপনি। কেমন চলছে, কেমন আসলে ভালোবাসার ফিলটা কেমন?
জি গুরু তার সাথে অনেক ভালোবাসি, অনেক কি বলবো, কি করে বোঝাবো আপনাকে,
বোঝানো দরকার না, বাকিটা আমি অল্প কল্প নাই বুঝে নিব। আপনি আছেন কেমন তাই বলেন তার সাথে।
জি গুরু আমি অনেক ভালো।
তার সম্বন্ধে একটু বর্ণনা দিবেন।
জি গুরু, গুরু আমার কিছু ফ্রেন্ড এখন প্রোগ্রাম শুনতেছে, তার কিছু নাম বলতে চাই, কারণ তারা আপনাকে এত ভালোবাসে বুঝাইতে পারবো না।
জি জি প্লিজ নামগুলো বলেন।
কুয়েত থেকে এম কে মাসুম রানা আছে।
এম কে মাসুম রানা কুয়েত থেকে, ওর ব্যাখ্যা দেওয়ার দরকার নাই। আমি জানি যে এই এম কে মাসুম রানা কুয়েত থেকে এই ধরনের মানুষগুলো কতখানি আমাকে ভালোবাসে।
আমি অনেক আপনার অনেক পরিচিত গুরু, আপনি চিনেন?
ইয়া অফকোর্স চিনি। আমি আসলে কোন পুণ্যের কাজ করেছি যে এই মানুষগুলো আমাকে ভালোবাসে কোনো কারণ ছাড়াই। এম কে মাসুম রানা ফ্রম কুয়েত, এটা আমার মুখস্থ হয়ে আছে, আমার নিউরনে সবসময় বসবাস করে। মাসুম রানা আমিও তোমাকে অনেক ভালোবাসি।
মালদা থেকে নওয়াজ।
ইয়া নওয়াজ, লাভ ইউ ডিয়ার। তারপর তোমাদের একটা প্যানেল হয়ে গেছে রাইট, এইসব ভালোবাসা প্রবণ মানুষগুলোকে নিয়ে। কারণ একজন যখন ফোনে পায় বাকিগুলোর নাম বলে, এবং এদের মধ্যে একটা মানে জেন্টলম্যান এগ্রিমেন্ট হয়েছে যে যখন তুই শেয়ার করে তুই যদি বের হয়ে যাস তাহলে বাকি আমাদের নামগুলো বলিস। এবং আমার ভালো লাগে কি জানো, যে আমাকে ঘিরেও চমৎকার একটা গ্রুপ তৈরি হয়েছে, চমৎকার একটা 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 দারুণ একটা গ্রুপ ফর্ম করেছে যারা ভালোবাসার কম্পিটিশনে নিমজ্জিত। আমি সত্যি অনেক খুশি হয়েছি, ওদেরকে সবাইকে আমার শুভেচ্ছা জানাবে, আমার ভালোবাসা জানাবে। তো ডিয়ার, আপাতত আমি তোমার কাছ থেকে বিদায় নিচ্ছি, তুমি ভালো থেকো মেহেদি, অনেক ভালোবাসা তোমার জন্য, আর ওদেরকে জানাও যে সবাইকে আমি অনেক বেশি ভালোবাসি। আমি চলে আসছি আজকের ডেডিকেটেড প্রোগ্রামে, যে গত অনুষ্ঠানে সবচাইতে বেশি শেয়ার করেছিল মেহেদি, তার সাথে অলরেডি আমরা কথা বললাম, অ্যাজ উই প্রমিসড নেক্সট প্রোগ্রামে কথা বলবো, আজকে যে সর্বোচ্চ শেয়ার করছে তার সাথে, রাইট ডিয়ার? এইভাবেই তো থাকবে নাকি?
হ্যাঁ ইনশাআল্লাহ।
থ্যাংক ইউ, তোর নেভি ব্লু ড্রেসের দোহায় লাগে, তোর অসম্ভব সুন্দর লাগাই চেহারার দোহায় লাগে, এটা যেন এমনই থাকে। যাচ্ছে আমরা নিশাতের কাছে, নিশাত বলছিলে একজনকে এসে বলেই ফেললে যে অসম্ভব কষ্টে থাকি আমরা যখন বিদেশে থাকি। তারপর
তো আমি আমার খালার বাসায় যখন গেছি, তখন ওই যে খালার দোকানে, খালোর দোকানে চাকরি করে আর কি, ওর বাসায় আমি যাওয়ার পর, তো ওর ওয়াইফের নাম ছিল তামান্না, তো তামান্নার বললাম যে তামান্না, মানে
তামান্নাকে অনেক সুন্দর ছিল।
হ্যাঁ সুন্দর ছিল, সে তো বিয়ে করে ফেলছে।
আচ্ছা,
আমার মানে ওই যে আমার খালো দোকানে যে চাকরি করে,
আচ্ছা তার কথা বলছো?
ওই মানে তামান্নার বিয়ে করছে, তো ওদের বাসায় গেছে, যাওয়ার পরে বলতেছে আর কি যে ও এর ভিতরে সরি একটা পিছনে রেখে আসছি আমার মানে ভাইয়ার কি,
পিছনে গেলে আবার গিয়ে নিয়ে আসতে পারবে, আমার মাইক্রোফোন থেকে দূরে আসলে
না না, মানে আমার ভাইয়ারা একটা মেয়ে দেখছে আর কি, তখন আমার বিয়ে করাবে, তো মেয়ে দেখতে গেছে, তো মেয়ে মানে আমি বলছি যে ভাইয়া যদি বাইরে পাঠান তাহলে আপনার আমার আমি বিয়ে করব না, যদি এখন আবার পাঠাইতে চান তাহলে আমি যাবো না, আর যদি আমাকে দোকানে বসে দেন তাহলে আমি বিয়ে করব, আমার কোনো আপত্তি নেই। তখন দেখার পরে পরে বলছে যে না তাহলে লাস্ট বার ট্রাই করি, তখন ই ক্যান্সেল বউ দেখা দেখি বাদ।
দুইবার কিন্তু ফেরত আসছো তুমি সিঙ্গাপুর থেকে, অনেক টাকার ব্যাপার, এবার কি থার্ড টাইম?
ইয়েস।
তোমাকে তো ভালোবাসে দেখি তারা,
অনেক ভালোবাসে।
একবেলা খাবারের ব্যবস্থা হয় না আমাদের বাপ মা চলে গেলে, আর তোমাকে দফায় দফায় সিঙ্গাপুর পাঠাচ্ছে।
হ্যাঁ এখন সিঙ্গাপুর পাঠাবে মানে চলতেছে কথা, এর ভিতরেই ওই যে ওই জায়গায় আমি গিয়েছি, পরে আমি তামান্না বলতেছি তামান্না এখন তো কোনো কিছু কথাবার্তা বলি না,
তামান্না কথা বললেই কেন যেন বেখেয়াল হয়ে যায়।
হ্যাঁ নিশাত, মাইক্রোফোন থেকে দূরে চলে আসতে হবে, নাহলে বন্ধুদের কাছে আপনার কণ্ঠটা পৌঁছবে,
শুধু তামান্না বুঝবে, তুমি আর বাকি কেউ বুঝবে না। ওকে,
তামান্না তো শুনতেছে না, হয়তো শুনবে পরে, হয়তো ডাউনলোড করে শুনবে। আমি এখানে আসছি কেউ জানে না, কাউকে বলি নাই, মানে বলি নাই, নিজের লাইফের কথা বলবো, নিজের স্বাধীনতা। তো তামান্নার বলার পর তামান্না নিজের কাজিনদের নাম্বার দেয়, মানে আমি যখন বলছি একটা ফ্রেন্ড দরকার, তখন ওই মানে ওর নিজের কাজিনদের নাম্বার দেয় পরিচিতদের, মানে ওদের সাথে যেন অ্যাট্রাকশন থাকে। পরে এক পর্যায়ে এমনি বলছে মু, বলছে মু আছে কিন্তু মু তো তোমার সাথে কথা বলবে না, এসএসসি পরীক্ষা দিছিল তখন। আমি বলছি কথা বলুক না বলুক তুমি ওই নাম্বারটা দিবা, আর মানে ওই বলছে আর কি ওই মেয়েটার মা বাবা অনেক ভালো, আর আমার আপুরা যারা, আমার আপু দুই বোন তিন বোন, ওনারা চাইতো কি আমার মা বাবা যেহেতু নাই, মানে আমাকে যে জায়গায় বিয়ে করাবে সেখানে যেন মা বাবাটা মানে শ্বশুর শাশুড়িটা যেন ভালো হয় আর কি। তো আমি বলছি যে ওই যেভাবে মানে ব্যাকরণ দিছে মনে হয় যে মানে আমার মা বাবার মতো এরকম, যে ওর আম্মা বাবা অনেক ভালো, তো নাম্বার দেওয়া হয়েছে। পর আমি আমার নাম্বার থেকে এক সপ্তাহ পরে আমি ফোন দিছি, ফোন দেওয়ার পর রিসিভ করে নাই, দ্বিতীয় দিন দিছি হ্যালো বলছি কেটে দিছি, তৃতীয় দিন ফোন দিছি হ্যালো বলে কেটে দিছি, গুরু কিন্তু কোনো রেসপন্স পাচ্ছি না, কিন্তু কোনো রেসপন্স নাই, ফোন ব্যাক আসছে না। তো দু তিন দিন পর এমনি আমার নাম্বারে ফোন আসছে, অন্য নাম্বার দিয়ে আমাকে বলতেছে আপনি কে? আমি বলছি আমি নিশাত, ও আপনি বিরক্ত করেন কেন? কাকে বিরক্ত করতেছি? আমার তো বিয়ে হয়ে গেছে। আমাকে আপনার বিয়ে হয়েছে আমার কি? তো আমার
হাজবেন্ড, আমি কিছু টেক্সট দিব নিশাত, অলরেডি রাসেল প্রধান একটি টেক্সট পাঠিয়েছে, গুরু আমি দেখছি সৌদি আরব থেকে, আমরা প্রবাসী, আমাদের টাকায় পুরো বাংলাদেশ চলে, গুরু আমি আপনাদের মাধ্যমে দেশের ঊর্ধ্বতন যারা আছে তাদের কাছে বলতে চাই, আমরা অন্য সব দেশের প্রবাসীদের চেয়ে অনেক অবহেলিত, আমরা কাজ করি কিন্তু সঠিক সময় টাকা পাই না, এর কারণ হল আমাদের আচ্ছা, এম্বাসির প্রবলেম, তারা আমাদের বিপদে সাহায্য করে না। আমরা কনসার্ন যারা স্টেক হোল্ডার আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে এই ব্যাপারগুলোকে যদি আরো বেশি এফেক্টিভ করা যায় যাতে করে এই প্রবলেমগুলো আমরা রিজলভ করতে পারি। তারপর
পরে গুরু নাম্বার দিয়ে ফোন দিছে, পরে ওর হাজবেন্ড বলতেছে আপনার ইয়ে দেন, আপনার আপনার সিম কি এই নামে রেজিস্ট্রি করা, কি নামে রেজিস্ট্রি করা? পরে আমি বলছি যে হ্যাঁ এটা তো আমার নামে রেজিস্ট্রি করা, মানে আমার এক ধরনের কি মানে হুমকি
হুমকি দিচ্ছিল,
হুমকি দিচ্ছে, মানে যার নাম্বারে ফোন দিছি ওর সাথে কিন্তু আমার কথা এখন পর্যন্ত হয় নাই, আর এদিক দিয়ে হুমকি দেওয়া শুরু হয়ে গেছে। পরে ওনারা বলছে যে ভাইয়া আমি তো খারাপ ছেলে না, আমি সিঙ্গাপুর থেকে আসছি, আমি অ্যাকচুয়ালি আপনারা যেটা ভাবতেছেন সেটা না, কার নাম্বার আমি তো জানি না। তো পরে বলছে, পরে আমি তামান্নার
জাহিদ ভুঁইয়া লিখেছ যে হে বিশ্ব কান পেতে শোন, আমরা বাঙালি বলে ছোট করে দেখো না, এ বাঙালিরাই বিশ্ব কাঁপন ধরাতে জানে।
তারপর তামান্নার বললাম, এ তামান্না তুই নাম্বার দিছিস ওই মেয়ে নাকি বিয়ে করছে, কন্যা তোমার মিথ্যা কথা কইছে, বিয়ে করছে এটা কিন্তু ওই যে মেয়ের নাম্বার, ওর ফুফাতো বোনের মানে হাজবেন্ড আর কি সত্যি বিয়ে করছে, মানে এটা হচ্ছে অন্যজন, তো ওই মেয়ের সাথে কিন্তু আমার কথা হয় না এখনো, মু যে মুন মানে আমার যে পরে যাক কথা বন্ধ, আমার নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলাইছে। পরে আমারে আমি ফোন দিছি যে ভাইয়া আপনি যে এত বকা দিলেন আমারে, এটা তো ঠিক করেন নাই, যাক এটা গেল। পরে কয়েকদিন পর আমি আবার ফোন দিছি, ফোন দিছে পরে ওই মেয়ে কথা কইতেছে, কথা কইতে চায় না, ফ্রেন্ডশিপ করলে কি কি ক্ষতি আছে, একটা মানুষ তো ফ্রেন্ডশিপ করতেই পারে, কোনা আমার আম্মু আব্বু আমার ফ্রেন্ড। তো আমি বললাম যে তাহলে কি সম্ভব না, কোনোভাবে সম্ভব না? না আমার পক্ষে সম্ভব না, আমার আম্মু আব্বু অনেক ফ্রেন্ড, আমার ফ্রেন্ড দরকার নেই, দ্যাটস ইট, আপনি রাখতে পারেন।
এই মুহূর্তে আমি বুঝতে পারছি নিশাদ আসলে ভীষণ বড় একটা সমস্যায় আছে, এই যে ভালোবাসার সমস্যা, ভালো লাগার কথা একটা মেয়ের সাথে বন্ধুত্ব করতে চাচ্ছে কিন্তু পারিবারিক ভাবে সে বলছে যে আমার পরিবারই আমার বন্ধু। তো আমি আমার যে বন্ধুরা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে রয়েছেন এবং এফএম রেডিও ব্র্যান্ডে অন্তত শুনছেন, ক্যাপসুল এফএম এর সাথে আছেন, তাদেরকে বলতে চাচ্ছি আপনিও যদি চান ঠিক নিশাদের মতো করেই আপনার প্রবলেমের কথাটা বলতে কিংবা আপনার ভালোবাসার গল্পটা আমাদের সাথে শেয়ার করতে চান, কিংবা ছোটখাটো কোনো একটা প্রবলেম চলছে যেটা সম্পর্কে মনে করছেন যে এই বিষয়ে আমার একটু পরামর্শ দরকার, খুব আমাদের দিক থেকে আন্তরিকভাবে চেষ্টা থাকবে যে আপনি আপনার কথাগুলো অনুভূতিগুলো আমাদের কাছে পৌঁছে দেন, এবং যে প্রবলেম যদি থেকে থাকে এবং স্টোরি যদি আমাদের সাথে শোনাতে চান, কারণ আমি অনেকগুলো টেক্সট পেয়েছি এর মাঝখানে কমেন্ট পেয়েছি যে বলছে যে আমার বন্ধুরা তাদের ভালোবাসার গল্পটি শোনাতে চায়, নিশাতের মতো করে হট আমাদের যে হট চেয়ারটা রয়েছে হটসেট সেইখানে বসতে চায়, বসে গল্পটা শোনাতে চায়। তাদেরকে বলতে চাই আমাদের এই ক্যাপিটাল এফএম এর পেজের সাথেই কিন্তু লাভ গুরু এহতেশাম যে পেজটি ট্যাগ করা রয়েছে সেই পেজে গিয়ে আপনি আমাদের অবশ্যই লাইক দিয়ে মেম্বার তো হবেনই, পাশাপাশি হচ্ছে ইনবক্সে গিয়ে আপনার কন্ট্যাক্ট নাম্বার এবং আপনার স্টোরিটা ছোট করে লিখবেন, তাতে যেন আমরা বুঝতে পারি আপনার গল্পটা আসলেও শোনার পরে অন্তত শুধু ভালো লাগা মন্দ লাগা না, সেখান থেকে শিক্ষণীয় যদি কিছু হয়ে থাকে সেটা আমরা আরো বেশি প্রায়োরিটি দিব। তাই বন্ধুরা আপনাদের ভালো লাগার বা ভালোবাসার গল্পগুলো আমাদের সাথে শোনাতে চাইলে অবশ্যই লাভ গুরু এহতেশাম পেজটি, আবারও বলছি লাভ গুরু এহতেশাম পেজটি ইনবক্সে যে আপনার কন্ট্যাক্ট নাম্বার এবং আপনার যে স্টোরিটা রয়েছে তার ছোট্ট একটা সামারি দিবেন।
এবং সে সাথে আমিও জানিয়ে রাখি আমি কিন্তু একদম জাস্ট কিপ মাই আইজ ওপেন, আমি ফেসবুকে যারা লাইভে আছো তাদের দিকে দৃষ্টি রাখছি যে কে কে লাইভে আছো, কে কে কমেন্টস করছো, কে কি বলছো। অলরেডি কিছু কিছু কমেন্টস আমি পড়বার চেষ্টা করছি, আনি লাস্ট আরেকটি কমেন্টসে চোখ আটকে গেছে। নাদিয়া একটা লিখেছে, গুরু আজ আমি বুঝলাম আমি তোমার জন্য কতটা পাগলি, কয়েকদিন আগে আমাদের মাদার টেক এলাকায় আমি কোন এক জায়গায় রিক্সা দিয়ে যাচ্ছিলাম, ঠিক তখন দেখতে পেলাম তোমার মতো একজনকে, তার সামনে মানুষ আছে বেশ কিছু, তখন আমার হৃদয়টা এনিবে, তখন এনিবে কি যেন বলছ লোকটা ঠিক তোমার মতো, শুধু এক সেকেন্ড এক সেকেন্ড, অনেক টেক্সট তো হারিয়ে ফেলেছি, একজনকে তার সামনে মানুষ আছে বেশ কিছু, তখন আমার বুকটা চিন করে উঠেছিল, আমার গুরু কি এটা? তখন আমার রিক্সা খুব কিছু দূরে চলে গেছে, আমি রিক্সা ড্রাইভারকে বললাম ভাই একটু রিক্সাটা ঘোরাবেন টাকা বাড়িয়ে দিব, সে ঘোরালো এবং আমি ভালো করে চেয়ে দেখি এ লোকটা ঠিক তোমার মতো, শুধু একটাই পার্থক্য আর সেটা হলো তার গালের তিল নেই, সেই তিল তোমার আছে। সত্যি তুমি যদি হতে, এনিবে অনেক টেক্সট আছে আমি মিস করে ফেলছি, তোমার মতো একজন আছে, এনিবে এক সেকেন্ড, সত্যি তুমি যদি হতে তাহলে খুশিতে সেদিন জ্ঞান হারিয়ে ফেলতাম আমি নিশ্চিত 100%। প্লিজ গুরু একটু পড়ো, আমার হৃদয়টা শান্তি পাবে। এক্স্যাক্টলি তোমার শান্তির জন্য নওয়াজ লিখেছ যে সাউন্ড নেই কেন, সাউন্ডে কিছু প্রবলেম হচ্ছে, অফকোর্স টেকনিক্যাল টিম সেটিকে রিজলভ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। গুরু প্রবাসীদের জন্য একটা কথা হলো, মোমবাতির মতো যেমন সে আগুনে পুড়ে আর অন্য কেউ আলোকিত করে। তো আমি মাঝে মাঝে ধরনের টেক্সট তোমাদের কাছ থেকে নিয়ে পড়ব, আর যারা যারা আমার সাথে লাইভে আছো আমি দেখছি যে অলমোস্ট 1000+ এর আশপাশে লাইভে তোমরা অলরেডি আমার সাথে আছো, তাদের সাথে জাস্ট আমি রুবারু হওয়ার চেষ্টা করছি, তাদেরকে দেখবার চেষ্টা করছি কে কে আছে এক্স্যাক্টলি আমার সাথে এবং কারা কারা কমেন্টস করে আমার সাথে যুক্ত আছে। আমার সাথে আছে নিশাত, শুনছিলাম তার জীবনের কথা, বলছিল তার ভালোবাসার কথা, সেই প্রসঙ্গগুলো আমরা শুনব এরই ফাঁকে। নিশাত তুমি বলছিলে যে চেষ্টা করছে তার সাথে কমিউনিকেট করা, কোনোভাবে সে কনভিন্স হচ্ছে না। তারপর আমরা কিন্তু অনুষ্ঠানের শেষের দিকে চলে যাচ্ছি, সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি শেষের দিকে।
পরে যখন এই কথা বলছি আমি বলছি যে তোমার আম্মুর সাথে আমি কথা বলবো,
লাস্ট 40 মিনিটস ফর ইউ।
পরে আমি বলছি তোমার আম্মুর সাথে আমি কথা বলবো, তোমার আম্মুর বললাম আমি তোমার ফ্রেন্ডশিপ করবো। পরে বলছে যে না এটা কোনোভাবে সম্ভব না। পরে ওর আম্মুরে দিয়ে কি কথা বলাইছে, বলাই দেওয়ার পর আমি পরে বললাম যে আপনার মেয়েকে আমি ফ্রেন্ড করতে চাই, তো আপনি
মায়ের কাছে পারমিশন নিচ্ছে বন্ধুত্ব করার জন্য মেয়ের ব্যাপারে, বা জ্ঞানী ছেলে।
পরে সে বলছে যে না বাবা, ও আমার মেয়ের আমরাই মানে বন্ধু। সে যেটা বললো সেটাই, যে আমার মেয়ের কোনো বন্ধু বান্ধব লাগবো না, আমরাই মা বাবাই ওর বন্ধু। পরে দেন আমি কি করবো আর ট্রাই করার চেষ্টা করি না, কিন্তু হঠাৎ আমি একদিন হঠাৎ আমি বলছি প্রিন্স বই নিশাত নামে মানে সরি আমার একটা আইডিয়া আছে ওইখানে চেক মানে দেখার জন্য, আমাকে দেখতে চাইলে তুমি দেখো, যদি আমি খারাপ হই, যদি আমি ভালো হই, যদি মনে হয় যে না ফ্রেন্ডশিপ করার মতো তাহলে তুমি অ্যাকসেপ্ট করো, আর যদি দেখো যে না আমি আসলে মানে খারাপ বা একটা মানুষ দেখলে তো বোঝা যায় ভালো না খারাপ, তো তুমি রিফিউজ করো সমস্যা নেই। পরে হয়তো সে দেখছে, আমার হয়তো মনে হয় এখন মনে হইতেছে দেখছে। পরে সে কি করলো, ওই যে ফুফাতো বোন কি করছে আবার আমার ফোন দিয়া অনেক বকাচকা করছে, মানে অনেক বকাচকা করার পর আমি বলছি যে আমার জীবনে আর এই নাম্বারে ফোন দিব না। মানে
তুমি কেন ওর সাথে যোগাযোগ করো এই জন্য বকাচকা করছে তাই তো?
ইয়েস।
ওকে, তারপর?
তারপর আমি বলছি যে আমি এই নাম্বারে আর কখনোই যোগাযোগ করব না, আপনি দেখেন আমি যদি যোগাযোগ করি দেখেন আপনি, এটাই আমার লাস্ট।
আমার কিন্তু সময় শেষ হয়ে গেছে।
পরে মু যেটা সে আমাকে মানে পরের দিন আমি বিকালবেলা ঘুমাইতাম আর কি, ওর সুযোগ ছিল 3টা থেকে 5টা, তো 3টা থেকে 5টা আমি ওই সময় ঘুমাই, আমি ঘুম থেকে ওইটা দেখি কি 17টা ফোন মিস কল, ওইটা দেখি ওর নাম্বার থেকে। আমি ভাবলাম যে আমি তো নাই করে দিছি গতকাল, আজকে আবার এতবার ফোন, রাগ অনেক রাগ উঠতে রয়েছে আমার। পরে আমি আর ট্রাই করি নাই, নেক্সট ডে পরের দিন এগেন উই সেম টাইম আবার প্রায় 13-14টা ফোন রিসিভ করি নাই, মানে ঘুম থেকে ওইটা দেখি। পরে আমি কই এতবার ফোন দিছি, আচ্ছা দেখি কি বলে, ফোন দিছি। পরে আমারে আমি বলতেছি আমি তো বলছি, আমি রিসিভ করে বলছি যে আমি তো বলছি আপনাকে আর ফোন দেবো না, কেন আমাকে এতবার ফোন দিতেছেন আবার? পরে বলতেছে যে আচ্ছা ওই যে আমার আপনাকে যে বকছে মানে এটা তো আমার খারাপ লাগছে এই জন্য আমি সরি বলছি, এটা সরি বলার তো কিছু নাই, যে এটা মানে আমার শোনার দরকার ছিল সেটা শুনছি, কারণ আমি যদি ফোন না দিতাম তাহলে তার আমার বকাগুলো শুনতে হইতো না। পরে বলছে যে এরকম করেন না আপনি, আপনি করে বলা শুরু হয়েছে। পরে বলছে যে পরে আমি বলছি যে দেখেন আপনার সাথে তো আমি জাস্ট ফ্রেন্ডশিপ করতে চাইছি, এর বেশি আদার্স কিছু চাই নাই, তো আপনি মানে আপনার হুমকি দেওয়াইতেছেন এটা সেটা, আমি তো দিতেছি না মানে ওনারা মানে ওরা অনেক আদর করে আর কি, এই জন্য হয়তো ওনারা আর বেশি বাড়ায় বাড়ায় মানে ইয়ে করতেছে। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে আমি আপনার আপনি চিন্তা করবেন না, আমি আর আপনার এই নাম্বারে ফোন টোন দিব না আপনি। পরে কয় কেন আপনি আমার সাথে ফ্রেন্ডশিপ করবেন, বলছে যে ফ্রেন্ডশিপ তো আপনি রাজি না, আপনার আম্মু আপনার ফ্রেন্ড, আপনার আব্বু আপনার ফ্রেন্ড, তো আমি চাই না তাহলে। পরে সে রাজি হয়েছে, ফ্রেন্ডশিপ রাজি হয়েছে। পরে এইভাবে কথা বলতাম প্রতিদিন 3টা থেকে 5টা সময় ছিল ওইটা, আমি জানি না ওই সময়টা ফোন দিত, আদার্স টাইম সে পারতো না ফোন দিতে। তো এক পর্যায়ে মাস দুই মাস কথা বলছি, 3 মাস কথা বলছি ফ্রেন্ডলি, হঠাৎ করে সে আমারে বলতেছে নিশাত মানে ওর আমার একটা বয়স ভাল লাগতো, মানে যখন রাত্রেবেলা কথা বলতাম রাত্রবেলা তো শান্তিং কথা হইতো, দুই চার মিনিট দশ মিনিট, সে যখন আমাকে ডাক দিত নিশা, কথাটার মধ্যে মানে আমি অনেক কিছু পাইছি, কথাটার মধ্যে মনে হয় যে আমার লাইফে তো কেউ আমার এরকম ভাবে ডাকে নাই, মনে হয় যে ওই কথাটার
মধ্যে কি আছে
ডাকে এই নিশাদ, মানে এইভাবে একটা ডাক দে না,
কি কয় কেমনে
এই নিশাদ, এইভাবে এই নিশাদ, ওই ডাকটা মানে খুবই
ইন্টারেস্টিং, ডাক দাও তো
এই নিশাদ,
তুমি এক সেকেন্ড ট্রাই করি, এই নিশাদ আরেকবার বলো,
এই নিশাদ, এই কথাটা মানে
দূর থেকে বলো,
এই নিশাদ,
কাছে এসে বলো,
এই নিশাদ,
জোরে বলো,
এই নিশাদ,
এই নিশাদ, তুই বলতো,
এই নিশাদ,
এই নিশাদ,
কথাটার মধ্যে অনেক মানে
আমাদের হচ্ছে না,
জানি না মানে
না ওই রকম ফিল আসছে কিনা, তাই এই নিশাদ,
হ্যাঁ কিছু হয় বুঝা নিব সে স্বীকার করতেছে না, এইভাবে গেল সপ্তাহ দুই সপ্তাহ গেল, সে স্বীকার করে না আমাকে কিভাবে দেখছে, আর আমি তো কে দেখার জন্য ইন্টারেস্ট, কিভাবে দেখবো মানে ওর কাছে শুনছি আর কি, তামানার কাছ থেকে শুনছি অনেক সুন্দর, মানে খুবই সুন্দর, অতল
আগ্রহ, আর আগ্রহ বাস্তবায়ন করতে সময় বেশি নেওয়া যাবে না কিন্তু, তাহলে আগ্রহ বাস্তবায়ন হবে না, গল্পটা বলা যাবে না,
আমরা কিন্তু একদম খুব দ্রুত গতিতে আমাদের ঘড়ি দৌড়াচ্ছে,
30 মিনিটস
পরে সে কি করলো, যাক মানে
ওই একটা দুইটা ওয়ার্ডই সবকিছু শেষ, তোমার এ নিশাদ,
এ নিশাদ মানে ওই কথাটা ঠিক আছে, মানে সত্যি ওর প্রতি আমি দুর্বলতা বেশি হয়ে গেছে, ওই মানে একটা কথায়
আমাদের কিছুটা ম্যাচ করতেছে কি, এ নিশাদ দেখো তো কোনটা মোটামুটি ম্যাচ করে, এ নিশাদ
কিছুটা,
এ নিশাদ, এই নিশাদ, ওটা যায়নি। আচ্ছা তারপর
পরে কথা বলতাম কন্টিনিউ, পরে এক পর্যায়ে সে কি করতো জানেন, সে একটু পরপর তো নিশাদ আমার ভালো লাগে না, আমার আমি বললে দিই,
কি বলে দিই,
ফ্রেন্ডশিপ করছে এটা বললে দিবে, মানে মানে কি বলবো, আসলে মানে একটু পাগলি টাইপের ছিল, কি ছিল একটু পরপর বলে যে নিশাদ আমার ভালো লাগে না, আমি আমরে বলে দিই, আমার এমন কোনো কথা নাই যে আমার মাকে বলি নাই, আমার মাকে মানে একটা কিছু হইলেই একটা উকুন মারছে আমার, আমার বললে মারছে,
সবকিছু মাকে কেন বলতে হবে
সেটা আমি জানি না, পরে আমি বলছি যে
শিখাইছো তো যে সবকিছু বলা যায় না,
আমি বলছি ওরা অনেক বলছি যে সবকিছু বলা যায় না, মানে সবকিছু বলতে নাই, কিছু কথা মানে ভিতরে রাখতে হয়, এক পর্যায়ে সে এমনিতে কিন্তু নর্মালি ছেলেরাই কিন্তু বেসিক্যালি অফার করে মেয়েদেরকে, কিন্তু সে আমাকে অফার করছে,
কি কয়
সে আমাকে বলছে এ নিশাদ মানে আই লাভ ইউ,
হঠাৎ
বলতেছে মানে মানে ওই দিন আমি
একটা
আমাকে বলবে যে এই নিশাদ আই লাভ ইউ,
হঠাৎ কথার মাঝখানে খুব বেরসিক বাপ,
কথার
একটু রসাও একটু ই করো,
পরে
গল্প করতে করতে হঠাৎ বলে ফেললো,
কথা বলতেছিলাম যে তুমি পড়াশোনা নিয়ে রোল নাম্বার ছিল দুই এসএসসিতে এ পাইছে, তো
প্রেম প্রীতির সময় সব জ্ঞানী জ্ঞানী কথা লাভ করতে ভালো লাগে,
আমি অ্যাকচুয়ালি
মন তো ওদিকে চায় না, বাট বাধ্য হয়ে সব কথা ভালো মানুষই দেখানোর জন্য বলতে হয়, এই তো ব্যাপার।
পরে সে আমাকে যখন ওই কথা বলছে
পরীক্ষায় পাশ করলো কি না করলো, ফার্স্ট হলো কি না হলো, তো কি আসলে কোনো যায় আসে, উদ্দেশ্য অন্যদিকে যাওয়া, বাট ভদ্রতা দেখানোর জন্য ভালো মানুষই দেখানোর জন্য ওই কথাগুলো বলতে হয়, এসব গল্প করতেছিলে এমন সময় কি বললো,
সে বললো এ নিশাদ,
এ নিশাদ
আই লাভ ইউ, আমি সত্যি মানে জীবন
মাইক্রোফোন দূরে গেলে কেমন,
আমি অ্যাকসেপ্ট করি নাই কেননা, কারণ আমি বসে যে আমি জাস্ট ফ্রেন্ডশিপ চাইছি, আমি রিলেশনে জড়াবো না, পরে আমি না করছি যে
না পণ্ডিত দেখাবো না, খুশিতে তো ভাসছো তখন,
অ্যাকচুয়ালি খুশি হ্যাঁ খুশি হইতো বা কিন্তু খুশি হয়েছে অনেক, তারপর আমি মন থেকে মানতে পারছি না, এই কারণে কারণ রিলেশন মানে সে চিন্তা করবে যে আমি ফ্রেন্ডশিপ চাইছি, সে ভাববে যে ফ্রেন্ডশিপ চাইছি রিলেশন করার জন্য, মানে ওইটা আমার নলেজে আছে, তো এই জন্য আমি বলছি যে না আমার পক্ষে সম্ভব না।
তারপর
পরে বলছে যে না আমি তোমার ভালোবাসি, পরে আমি বলছি যে না এটা এখন সম্ভব না, পরে এইভাবে কন্টিনিউ কথা বলতে লাগলো, পরে সে বললো যে না আমার আই লেভেল করতে হইব।
মেয়েতেই বলছে তোমার কি ভাগ্য তোমার। তারপর
পরে সে যাক গেল, এইভাবে চলতে চলতে মানে খুব মানে সত্যি অসাধারণ ছিল ওই দিনগুলো, অনেক অসাধারণ
ওই রাতটা স্পেশালি,
স্পেশালি ওই রাতটা
মানে ভোর করো না বাকি দিন। এই তুমি খুব বড় বেশি বেরসিক,
তিনটা পর্যন্ত কথা বলছি, পরে নেক্সট ডে অনেক
নেক্সট ডে
পরে অনেক খুশি
বলতে চাই,
পরে সে মানে
নিশাদ আমি একটু
বলছেন কিন্তু আপনি মানে কি এক্সপেক্ট করছেন, মানে সত্যি ফিলিংস টা মানে অসাধারণ ছিল।
পরের
দিন সকালে মানে সারাটা দিন আমি মনে হয় যে সে কি আমাকে সত্যি বলছে নাকি স্বপ্নে দেখছি এরকম, মানে নিজে বিশ্বাস করতে পারতেছি না যে সত্যি কি সে বলছে নাকি অন্য কেউ এসে বলছে। পরে এক পর্যায়ে না দেখলাম যে না
তোমার কি এরকম হয়েছিল, যেখানে তাকাচ্ছ সেদিক কি ভালো লাগতেছে, যেদিকে
অনেক কিছু ভালো লাগে,
ঈদের দিন যেমন ঘুম থেকে উঠলে মনে হয় যে বিনা কারণে ভালো লাগবে,
ঈদের দিন কি আনন্দ তার চেয়েও বেশি। তারপর কথা বলতে বলতে
এই মাঝখানে আমি একটু আমার কিন্তু কলকাতা থেকে মানে পশ্চিমবঙ্গ থেকে দেখা যাচ্ছে আমার অনেক বন্ধুরা আমাদের সাথে কানেক্টেড হয়েছে, এবং অনেক বন্ধুদের কথাই বলতে চাই যে তারা কিন্তু একসাথে দেখা গেছে আমাদের বাংলাদেশের বন্ধুরা যেমন সবাই মিলে একটা কমিটি করে ফেলেছে, হ্যাঁ ঠিক সেরকম ভাবে পশ্চিমবঙ্গ থেকে আমাদের বেশ কিছু বন্ধুরা রয়েছেন। এই মুহূর্তে নামগুলো আমার একদম সামনে নেই, স্ক্রল করে নওয়াজ শরীফের কথা তো আমরা সবাই জানি, প্রতিবারই কথা হয়। তো আমি আসলে বেসিক্যালি আমার কাছ থেকে একটা ইনভাইটেশন জানাতে চাচ্ছি, ইনভাইটেশনটা এরকম, সেটা হচ্ছে আমার বন্ধুরা যারা কলকাতাতে আছেন এবং তাদেরকেও কিন্তু আমরা চাই যে আমাদের সাথে যেন কথা বলার একটা সুযোগ হয়। আমি মনে হয় যে এই মুহূর্তে আমি যদি মাইক্রোফোনটা ইন্তেজার ভাইকে দিই উনি আসলে পারফেক্টলি বলতে পারবেন।
ব্যাপার হচ্ছে মানে ব্যাপারটা খুবই সিগনিফিক্যান্ট গুরু, এই জন্য আসলে ব্যাপারটা উল্লেখ করতে চাই যে ভিন দেশে আমাদের একই ভাষাভাষীর মানুষ, তারা দিনকে দিন যেভাবে আমাদের শো শুনছে এবং আমাদের শোতে আসার আগ্রহ প্রকাশ করছে, এবং বিভিন্ন ধরনের বিভিন্ন পেশার মানুষ, আমরা খুবই অ্যাপ্রিসিয়েট করি এবং তাদের প্রতি আমাদের অকৃত্রিম ভালোবাসা, অনেক বেশি ভালোবাসি তাদেরকে, মানুষ হিসাবে হোক আর দেশের ভিন্ন দেশি হিসাবে হোক, যে কোনোভাবেই হোক ভালোবাসার জন্যই ভালোবাসা। তো আপনারা যারা আসতে চান শোতে, বা শোতে এমনও আছে যে অনেকে দেশে এসে শোতে অংশগ্রহণ করতে চান, বাট আমরা এত কষ্ট দিতে চাই না, আপনি ইচ্ছে করলে ওখান থেকে স্কাইপের মাধ্যমে অথবা ফেসবুক লাইভের মাধ্যমে আমরা আপনাদেরকে কানেক্ট করব। আপনারা জাস্ট আপনাদের নাম্বারটা আমাদের জেলা গুরুহিত স্বামীর যে পেজ আছে ওখানে ইনবক্স করবেন, ছোট করে আপনার ব্যাপারটা বলতে পারেন। আপনাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ, আমাদের সাথে তো অনেক দেশ থেকে অনেক মানুষই প্রবাসী মানুষরা থাকে, আমাদের দেশের অনেক মানুষ থাকে, তো স্পেশালি তারা ভিন দেশি হয়ে যেভাবে আমাদের প্রোগ্রামটা শোনে এবং দিন দিন এটা এত বেশি বাড়ছে, সিগনিফিকেন্টলি বাড়ছে, এই জন্য ব্যাপারটা একটু মানে আমি বললাম।
ওকে, আমি প্রডিউসারের সাথে একটু ইকো করতে চাই, স্পেশালি প্রডিউসারের সাথে একটু ইকো করতে চাই, সেটা হচ্ছে যে তোরা জানিস কিনা জানি না আমার কিন্তু বংশ পরম্পরা, আমার কিন্তু নারীপোতা আছে পাশের ওই দেশে, স্পেশালি পশ্চিমবঙ্গে, এবং আমার বাপদাদা আমার প্রপিতাবহ অনওয়ার্ডস সমস্ত বংশধর কিন্তু ওইখানে। আমার বাবা খুব আর্লি এজে চলে আসেন বাংলাদেশে, নাও দ্যাট টাইম হি ওয়াজ ইন ক্লাস ফাইভ অর সিক্স যখন তিনি বাংলাদেশে চলে আসেন, তারপর থেকে আমরা এখানে, আমি কখনো যাইনি, বাট আমি জানি না এটা হয়তো রক্তের টান বলতে পারিস, নারীর বন্ধন বলতে পারিস, অসম্ভব রকম ভাবে টানে এই পশ্চিমবঙ্গে, স্পেশালি ক্যালকাটা এবং আশপাশের এলাকাগুলো আমাকে অসম্ভবভাবে টানে, তাদের প্রত্যেকটি কালচার আমার অসম্ভবভাবে টানে, তাদের এই মানুষগুলোকে, তাদের এই সংস্কৃতিকে, তারা যে কালচারালি অনেক বেশি রিচ, তাদের যে অসম্ভব রকমের ট্যালেন্টেড যে অ্যাক্টিভিটিস ইন টার্মস অব মিউজিক, ইন টার্মস অব মুভিজ, কালচারাল এনি কাইন্ড অফ অ্যাক্টিভিটিস, যে জিনিসগুলোকে আমাকে অসম্ভবভাবে টানে। আমি আজকেও আস্তে আস্তে আসার সময় মীর আফসার আলীর কিছু ভিডিও প্রেজেন্টেশন দেখছিলাম, যেখানে কিছু ফানি অ্যাক্টিভিটিস আফসার করে, সেই জিনিসগুলো দেখতে দেখতে আসছিলাম, আমি অসম্ভব ফলো করি, আমার খুব স্বপ্নর মধ্যে প্রতি মুহূর্ত বিরাজ করে যে কবে আমি ক্যালকাটা যাব বা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রত্যন্ত এলাকাগুলো ঘুরে ঘুরে দেখব, যেখানে ওরা পরস্পরের সাথে কথা বলে, ওরা বিভিন্ন মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করে, ওরা নর্মাল কচুরিটা খায় অনেক যত্নের সাথে করে, অসম্ভব টেস্ট তাদের খাবারের মধ্যে যেভাবে তারা খাবারটাকে বানায়, এবং আমার অন্য কোনো কিছু দেখবার স্বাদ জাগে না, স্বাদ জাগে শুধু সেখানকার পদ ঘাট মাটি, আর স্বাদ জাগে সে মানুষগুলোকে কাছ থেকে দেখার, আমাকে যদি সুযোগ দেয় তাদের সাথে মিশবার, আমাকে যদি সুযোগ দেয় তারা তাদের সাথে একটু উঠা বসা করার, এই কালচারটাকে এই সংস্কৃতিটাকে কেন যেন আমাকে অসম্ভব রকমের টানে, আমি যদি কাছ থেকে তাদেরকে দেখতে পেতাম, আমি যদি এই ফিলগুলো খুব খুব একনিষ্ঠভাবে অনুভব করতে পারতাম, এটা আমাকে অসম্ভব রকম ভাবে টানে। তো প্রডিউসার যেহেতু এই কথাটি বলল, আমি এই জিনিসটা প্রায়শই বলতে চাই, যেহেতু হি ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ, এই কারণে আমি ওভারল্যাপ করে কথাটা বলতে চাইনি, খুব ভালো হবে, আমি অসম্ভব রকম খুশি হব যদি কোনো কোনো প্রোগ্রামে স্কাইপের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াম যেহেতু এখন অনেক বেশি শ্রেয় দেন, তার মাধ্যমে আমরা যদি তাদেরকে রিপ্রেজেন্ট করতে পারি আমাদের স্টুডিওতে, কারণ আমি জানি না সে নারীর বন্ধনের জন্য কিনা, আমার পূর্বপুরুষের বসবাস সেখানে কিনা, নাকি তারা সত্যিকার অর্থেই তো তারা অসম্ভব রকমের ট্যালেন্টেড, স্পেশাল ইন কালচারাল সেক্টরস, সেই কারণে কিনা আমার আসলে মন টানে, আমার যাইতে মন চায়। আমি এখন পর্যন্ত কিন্তু আই ডিডন্ট এভার বি ইন ক্যালকাটা, দ্য সিটি অফ জয়, মানে আনন্দের শহর এই ক্যালকাটা, আই ডিডন্ট এভার বিন, তো আমার খুব মন টানে, অন্য কিছুই দেখতে মন চায় না, যে এইটা দেখবো, এইটা দেখবো, ভিক্টোরিয়াল মেমোরিয়াল পার্ক দেখবো, এই দেখবো, সেই দেখবো, আমার মন চায় সে মানুষগুলোকে দেখবো, ওদের সাথে কথা বলবো, ওদের সাথে রেস্টুরেন্টে বসে চা খাবো, ওই ভাড়ের মাটিতে নাকি অসম্ভব টেস্ট সেই চায়ে, একটা কচুরি সেরার জন্য টেস্ট অসম্ভব রকমের, আমি শুধু গল্প শুনি আমার বন্ধু বান্ধবের কাছ থেকে, আমার যাইতে মন চায়, এদের সাথে মিশতে মন চায়, এদের পারিবারিক বন্ধনগুলোকে আমার ছুঁয়ে দেখতে মন চায়, এরা যে পরস্পরকে অসম্ভব রকমের শ্রদ্ধা করতে জানে সেটা দেখতে মন চায়। মাঝে মাঝে আমি কল্পনাও করি যে কোন একটা মোড়ের বাকি কোন একটা অনুষ্ঠান আমি হয়তো প্রোগ্রাম করছি, আমি বলতেছি চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো স্বাধীন এদেশটার বুকে বেঁধে রাখি, চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত হই, চলো কারো কষ্টে হাজারি করি, তখন হয়তো কেউ আওয়াজ দিয়ে বলবে ইটস গুরু এতেশাম, আমি এই মানুষটিকে চিনি, এর প্রোগ্রামটা আমি শুনি ক্যালকাটার অমুক জায়গা থেকে, লেক সার্কাস থেকে শুনি, অমুক জায়গা থেকে শুনি, মেদিনীপুর থেকে শুনি, আমার এই ফিল্ডটা নিতে খুব বেশি মন চায়, ওরাও আমাকে অ্যাকসেপ্ট করতেছে, অ্যাপ্রিসিয়েট করতেছে, ভালোবাসতেছে, এই জিনিসটা দেখতে খুব কেন জানি মন চায়। সো আই এম লুকিং অ্যাহেড যে কখন আমাদের স্টুডিওতে তারাও পার্টিসিপেট করবে। নিশাদ, সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে যাচ্ছে
আমার ফুরিয়ে যেতেছে,
কি যেন বলছিল নিশাদ, আই লাভ ইউ, তুমি আমাকে ভালোবাসি বলো, তারপর
পরে কন্টিনিউ কথা বলা শুরু হইল, পরে এক পর্যায়ে এসে ওর মাকে বলে দিছে যে মা আমি ওর সাথে কথা বলি, তো আমি পরে অনেকবার রিকোয়েস্ট করছি তুমি এই কথাটা বললো না, এখনই জানাও না, সময় আসুক জানানো যাবে, কিন্তু সে তখনই বলে দিছে ওর মারে, তখন তো ওর আম্মু মানে অনেক রাগ করছে ওর সাথে, পরে কথা বলতে দিবে না, আমি না করছি গুরু, অনেক রিকোয়েস্ট করছি ওরে যে না তুমি বলা দরকার নেই, পরে এক পর্যায়ে ওর তাদের বাড়িতে বলা হয় না, তাদের বাড়ি আপনার বিক্রমপুর, ওর আব্বু আর ওর আম্মু বিক্রমপুরে যাবে, তো ওর বড় আপু আছে, বড় আপুরে মানে বাসায় নিয়ে আসার পর ওর বড় আপুরে সবকিছু ভাঙ্গে বলছে, ভাঙ্গার পরে আমার কথা যখন শেয়ার করছে, পরে বলছে যে আজকে আমাকে বাসায় যেতে বলছে, আমি বলছি কোনোভাবে সম্ভব না আমি বাসায় যাব, মানে এটা তো মানে নিজের কাছে নিজেরই বিশ্বাস হইতেছে না যে বাসায় যাওয়ার কথা বলতেছে, ওর আম্মু আব্বু নাই মানে ওর বড় আপু আর কি আমাকে বলছে যেতে, আমি বলছি আমি পারবো না যেতে।
তুমি কি বোকা?
অ্যাকচুয়ালি বোকা না গুরু, আমি বলি আমি কেন যেতে চাই না,
তুমি আমার শিষ্য না,
খুব কম সময়ে আমি দেখা করতে চাই না, কারণ আমি নিজের কাছে নিজে আমি চিন্তা ভাবনা করছি যদি সে আমাকে মানে পছন্দ না করে, ওই চিন্তাটা আমার মধ্যে ছিল। পরে গুরু মানে পরে মানে আমি বসে বাসায় যাব না, অন্য কোনো কোথাও রেস্টুরেন্টে দেখা করব, পরে আমি পরে আমাকে যেতে বসে গেছি, যাওয়ার পর রেস্টুরেন্টে যাওয়ার পর আমি এক ঘন্টা বসে আছি, ও আমার ফোন ধরতেছে না, SMS মানে আনসার দিতেছে না, আমি তো ভয় পেয়ে গেছি যে আমার মানে মনে হয় যে একটা কি মানে ডট দিছে। পরে এক পর্যায়ে আমি যখন একটা SMS দিছি যে আমাকে এত কষ্ট করে আনাচ্ছে মানে
লাস্ট 15 মিনিটস,
পরে সে আমাকে মানে আমি বলছি যে আমি চলে যেতেছি, এমনি আনসার আসলো কি যে না না আমি আসতেছি, মানে ওর ভাই আছে একটা, সে আনন্দ নাকি বাসায় এই জন্য আসতে পারতেছে না, পরে সে পরে তখন তো বলছে আসতেছে, পরে গেলাম, তারপর মানে 15 মিনিট পরে আসছে, তো আইসা আমার খুঁজতেছে, আমি তো মানে মেয়েরা যেখানে থাকে ছেলে মেয়ে ঢুকে সেখানে আমি আগে বলছি যে আমার গেস্ট আসবো, আপনারা কিছু খাবারের ব্যবস্থা করেন। পরে সে গুরু এমনিতে তো ফিল করতেছে সে কেমন, আর মানে আমি শুনছি তো সে অনেক সুন্দরী। সে আমাকে বল মানে সে যখন আসছে গুরু, আমি তো আসার পরে চিনতে পারছি যেহেতু সুন্দর মেয়ে মানে সে সে যাওয়ার বাইকনা আছে, একটা বাইকনা সাথে নিয়ে আসছে গুরু। আমি ওর দেখা আমার পৃথিবী মানে মনে হয় যে নাই,
এত সুন্দর,
এত সুন্দর মানে অতুলনীয়, ওর সৌন্দর্যের কোন তুলনাই হয় না, এত সুন্দর। এর ভিতরে একটা আমার পিক পাঠাচ্ছে আগে, কিন্তু পিকে তো আর মানে বেসিক্যালি পিক আর বাস্তব কিন্তু মানে সেম না। পরে ওর দেখার পর মনে হয় যে ও তো আমার পছন্দ করবে না, আমার ফিলটা কিন্তু ওই টাইপেরই ছিল, সে আমার পছন্দ করবে না। এর ভিতরে আগের দিন কথা হয়েছে যে সে আমাকে পছন্দ করুক আর না করুক আমার নিজের হাতে খাওয়াই দিবে, এটা কথা হয়েছে।
অনেক সুন্দর,
অনেক
মানে কিরকম টাইপ বর্ণনা দেওয়া যায় না, সম্ভব না। তোমার গরিব আদমি কি বর্ণনা দিবা?
বর্ণনা দিতে বলতে সে মানে ফর্সা ছিল, অনেক ফর্সা ছিল, তারপর মানে চোখ গুলো ছিল অনেক সুন্দর, আর ওর ঠোঁটটার মধ্যে একটু মানে কাটা ছিল।
ঠোঁট তাকাইছো কেন?
ঠোঁট তাকাই নাই মানে পড়ে গেছে, পরে সে
চোখ পড়ে গেছে,
চোখ পড়ে গেছে মানে সে সুন্দর ছিল, আর ওর কথাগুলো গুরু অনেক মানে কি বলবো অসাধারণ। সে ওর মানে সহজ সরল ছিল, অনেক খুবই সহজ সরল ছিল। সে বললাম না কোনো কিছু হইব আর মারে বলে দেব, মানে যেটা আপনি না করবেন 100 বার সেটা সে আরো আগে করব। পরে যখন জানাই দিছে মারে তখন আর কথা বলতে পারে না, তখন ওই কাপড় আনতে যায় ছাদে, তখন সে মানে কথা বলার সুযোগ পাইত, মানে 10 মিনিট 5 মিনিট এভাবে কথা বলতো। যখন আসছে গুরু আমি কি হোটেলে যখন আসছে তখন ওরে বসাইলাম, ওর মানে
দেখে
বসছে, পর ওর বাইক নাম সাথে নিয়ে বসেছে, পর একটা বল কিনে দিছে আর কি, ছোট একটা বল ওর জন্য। আমি বলছি যে আইসক্রিম টাইসক্রিম জাতীয় কিছু দিতে, পরে ওরা নিয়ে আসছে মানে আউট থেকে আর কি। পরে খাওয়া, পরে এখানে খাওয়া শেষ হলো, পরে মার্কেটে গেলাম, মার্কেটে যাওয়া না ও তো আমার খাওয়াই দিছে, খাওয়ানোর সিস্টেম এটা তো বলাই লাগবে, কারণ এই জিনিসটা তো আসলে কোথাও বলতে পারবো না, এখানে বলার সুযোগ। সে আমাকে খাওয়াই দিবে, আমি কিন্তু বলি নাই, আমি ভাবছি আমাকে পছন্দ করে না আমার আর কি খাওয়াই দিবে, কিন্তু সে আমার খাওয়াই দিছে। তো ওই মুহূর্তে সে আমাকে মানে আমাকে পছন্দ করে নাই, সেও কিন্তু পছন্দ করে নাই, ওই খাওয়াই দেওয়ার টাইমে নাকি সে আমাকে মানে আমাকে মানে মনের মধ্যে মানে ভালোবাসা শুরু হয়ে গেছে, যে মানে আমাকে যে খাওয়াই দিল।
তোমার যেমন এনশাদ এটাতে ভালোবাসা বাড়ছে, ওর ভালো লাগছে তোমাকে খাওয়াই দিয়ে, দাঁত দেখে নাকি দেখে
সেটা জানি না, বাট সে বলছে যে যখন খাওয়াই দিতেছিলাম তখন আমার অনেক ভালো লাগছে, প্রথমে হয়তো একটু খারাপ লাগছে পরে অনেক ভালো লাগছে।
আমি যেমন খাওয়াতে গেলে কেমন শ্যাবলার মতো মুখ হা করি, আমি নিজেও পরে দেখছি কেক টেক খাওয়াইতে যায় যখন জন্মদিনে, আমার শ্যাবলা টাইপ মুখ ফাঁক করি এবং পরে দেখে আমার নিজেকে কেমন লাগে যে কেমনে হা করলাম। তাহলে তোমার হা করার স্টাইলটা অনেক সুন্দর, যে কারণে তোর পছন্দ হয়েছে
এটা জানি না, বাট সে আমার ওইটাই পছন্দ।
তুমি শিওর যে তোমাকে সেই কথাই বলছে যে তোমার খাওয়ায় যখন দিছি তোমার ওইটা দেখে ভালো লাগছে?
হ্যাঁ, সেটাই বলছে যখন খাওয়া দিতেছিলাম তখন মানে মানে মায়া মানে মায়া বেশি লাগছে। আর সে আমাকে একটা কথা বলছে যে তোমার চোখগুলো অনেক সুন্দর, আমি জানি না
এনি বিগিনিং এ কি বলছিল, ও তো একজন মেয়ে
মানে আমি জানি না কেন সে আমার
এনি কি বলছিল।
হ্যাঁ, চোখের কথাই বলছে।
আর কি বলছিল
খেয়াল নেই।
তো কেমনে হবে মেয়ে মানুষের কথা বেটা, একটা পাপের পর্যায়ে পড়ে, এনে বলছিল অসম্ভব, অসম্ভব মায়াবী দেখতে তুমি।
সেটা মিমো মানে সরি মু বলছে যে তুমি দেখতে তোমার সত্যি মায়া লাগে, আর এমনি তোমার চোখ দুইটা অসাধারণ, চোখের প্রশংসা সত্যি মানে আমার সিঙ্গাপুরে অনেক ফ্যান্স
ভালো করে তাকাও তো, দেহ অন্ধ করে তো দেখতেও পাই,
জানি না মানে চোখের প্রশংসা সবাই করতো। তো যাকে গেল
ফাইনালি তার দুর্বলতা তোমার প্রশ্ন জন্ম নিলেই, রাইট? আর তুমি তো পাগল একদম চেহারা দেখে,
আমি তো
ওকে দেন লাফাতে। তুমি কি বুঝছো যে সময় কিন্তু শেষ
না গুরু? অনেক সময়
না না, লাস্ট 10 মিনিট।
পরে কি করলো, যাক ওর আব্বাম্মা এসে বসছে, পরে ওই চালু চলে গেল, পরে ওই দিন ছবি উঠেছি ওর সাথে, আমার একসাথে টুগেদার ছবি উঠেছি, উঠানোর পরে যাই হোক, পরে সে বাসে চলে গেল, আমি বাসে চলে আসছি। তো ওর আম্মুরে বলে দিছে, ওর আব্বু
বলে দেয় কেন সবকিছু,
সবকিছু বলে পরে ওর আব্বু মানে ওর আব্বু বলছে, পরে
তুমি বলোনি যে কিছু কিছু জিনিস আসলে বলতে হয় না?
আমি বলছি যে
পরে বলে দিছে নাকি যে খাওয়াইতে গিয়ে?
না না না, রেস্টুরেন্টের কথা বলে নাই, রেস্টুরেন্টের কথা বলে নাই, মানে ওর আম্মা আসার পরে
আমি ভয়ের মধ্যে আছি যে আসলেই কিছু বুঝে কিনা, সবই যদি বলে
পরে পরে মানে ওরা বলে বলে দিচ্ছে, সবারে বলে দিচ্ছে, এখন কি করো? ওই সময় আবার ওরা একটা মোবাইল ভাঙিয়ে গেছে, মোবাইল ভাঙিয়ে যাওয়ার পরে নিশাত আমি তো আর কথা বলতে পারবো না, আমি কই কেন কি হয়েছে? পরে বলে যে আমার ইয়া বাইকনাথ তো মোবাইলটা ভাঙিয়ে ফেলছে। পরে বলছে যে আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি কিছু কত টাকা লাগবো? পরে বলছে যে 5,000 টাকা তো কিনবো, আপু 3,000 দিবে, তুমি 2,000 টাকা দিও। পরে আমি 2,000 টাকা দিলাম, পরে 5,000 টাকা মোবাইল কিনছে। কেনার পরে যাক ওর আব্বু আম্মু চলে আসছে, ওর বোর আপু চলে গেছে মানে ওদের বাসায়, ওর আব্বু আম্মু দুইজনটা এখন জানাইছে এখন তো টোটালি বন্ধ, কথা বলার কোনো সুযোগই নেই। আমি বলছি ভালো করছো, তোমার নিজের কারণে নেই তো তোমার এই কাজটা হয়েছে, কারণ তুমি আমি বলছি যে কিছুদিন যাক যাওয়ার পর, তারপর যাই কি করলাম, পরে আমার ওর বাসায় ডাকাইলো, রোজা 5 রোজার সময় আমার ডাকাইলো, তো আমি একাই গেছি, আমার বলছে নর্মালি যেতে, আমি নর্মালি গেছি। গেছে পরে ওর আব্বু আম্মু আমার পছন্দ করে নাই,
কেউ পছন্দ করে না, পছন্দ করছে আর মেয়েটা পছন্দ করছে,
পছন্দ করে না ওর আব্বু আম্মু পছন্দ করে না। পরে যখন পছন্দ করে নাই, আমি জানি না আমি কোনো কিছু নেওয়া যায় না, তো কোনো কিছু নেওয়া যায় না, আর কোনো একটা মানুষ একটা কোথাও গেলে কিন্তু একটা প্রিপারেশন নেওয়া যায়, কিন্তু আমি প্রিপারেশন কিছুই নেই, আমি যেটা পর আসছিল ওইটা নিয়ে চলে গেছি। পরে আইসে মানে ওইখানে ওরা পছন্দ করে না, পরে দেখ আইসে পড়ছি মানে রাজি না, আমার সাথে আর ফোন দেওয়া বন্ধ। পরে আমার বন্ধুরে নিয়ে গেছি, বন্ধুরে নিয়ে যাওয়ার পরে আমি বলছি যে দেখেন ওই তো আমার ভালোবাসে আমি ভালোবাসি, আর ওরে আপনার মেয়েরে আপনারা যতটুকু ভালোবাসেন তার ডাবল আমি ভালোবাসি, আপনারা কি প্রমাণ চান দেখেন। মানে আমি মানে আমার মানে যে মিমে মানে মোর আব্বু সে বলতেছে যে আমি অনেক রিকোয়েস্ট করতেছি যে আমি আপনাকে আমার দেখেন আমার ফ্যামিলি দেখেন, যদি মনে হয় দেওয়ার মতো তাহলে দিবেন, আর যদি মনে করেন যে না দেওয়ার মতো না তাহলে বাদ দিয়ে দিবেন। মানে রাজি না, টোটালি রাজি না। এক পর্যায়ে লাস্টে পরে আমি বলছি যে আমার ভাবি আসবে, ভাবিরে নিয়ে আসুন। পরে ভাবিরে তো রাজি না, ভাবিরে বলছি ভাবি আমার ভাইয়া তো জানেন এই বিষয়টা, আমার ভাবিরে নিয়ে গেছি অনেক কিছু নিয়ে গেছি মানে ফল ফুল থেকে শুরু করে অনেক কিছু নিয়ে যাওয়ার পর আমার ভাবি তো গেছে, আমার ভাবি কিন্তু আইসা বলবো রোজা রাখছে, আসা আইসা বলবো, পরে ওনারা না দেয় না, কোনো ইফতার করে যেতে হবে। পরে অনেক কিছু আইটেম করছে, করার পরে পরে আমার ভাবি কিছু বললে আসে না আর কি তাদেরকে, তো আমার বাসা আসার পরে সে ফোন দিয়ে আমার আর ফোন দেয় না, 3 দিন যাবৎ ফোন নেই। আমার ভাবি যাওয়ার পরে যে জায়গায় খুশি হওয়ার কথা সেই জায়গায় আমার আর কোনো 3 দিন ধরে কোনো রেসপন্সই নেই, ফোন মানে টোটালি অফ। পরে আমার বলতেছে মিমে মানে মু ইয়েতে গেছে আপনার ওর দেশে চলে গেছে, আমি জানি না কেন বলছে। পরে বুঝতে পারছি যে আমার ভাবি কেন বললে আসে নাই, যে মানে একটা আশ্বস্ত আছে না যে না আমরা বিয়ে সাথে পরে করাবো এই কিছু মানে কিছু বললে আসে না দেখে মানে এই জন্য। পরে আমি বলছি দেখো আমার আবার আমি একটা কথা বলতাম যে আমার ভাবিরা যখন গরম ভাত রান্না করে ঠান্ডা ভাত যখন সামনে থাকে আমার কিন্তু ঠান্ডা ভাত খাওয়ায় না, আমার গরম রান্না দেয় ওনারা নিজেরাই ঠান্ডা ভাত খায়। তো বলছে মানে মু বলে যে এটা কেন বুঝো না তুমি, এটা কেন? আমি কই না, তুমি বিদেশ থাকো তুমি টাকা পয়সা মানে উপার্জন করো মানে তোমারে, আমি বলছি যে আমার ভাবি আর ভাইয়ারে নিয়ে কোনো সময় কোনো কিছু জিজ্ঞেস করবো না, মানে সে আমার হাট করে কথা বলা শুরু করে দিছে। তো আমি বললাম যে আশ্চর্য, হঠাৎ করে সে চেঞ্জ হয়ে যাওয়া শুরু করে দিছে, যে চেঞ্জ ভাবিরে নিয়ে অনেক কথা মানে ভাবি এটা সেটা।
এই মুহূর্তটাতে আমাকে একটু কমার্শিয়াল ব্রেক নিতে হবে, আমি একটা ছোট্ট কমার্শিয়াল ব্রেক নিয়ে ফিরে আসছি উইদিন আ মিনিট, আমার বন্ধুরা নিশ্চয়ই আমার সাথেই থাকবেন।
আমি এত কিছু বুঝি না, শপিং সেখানেই হবে যেখানে দারুণ একটা ফুড কোর্ট আছে।
গেম জোন না থাকলে শপিং কমপ্লেক্সে যাবই না।
বিয়ের শপিং আমার আর বায়না শপ তোমাদের,
শপিং সেখানেই করব যেখানে বিয়ে ঈদের সব একসাথে পাবো।
এরকম জায়গা তো একটাই এসে হবে
বসুন্ধরা, তো
এমন একটি জায়গা আর কোথায় বা আছে? চলে আসুন জীবনের ছোট বড় যে কোনো প্রয়োজনে বসুন্ধরা সিটি, প্রাণবন্ত জীবনের সব প্রয়োজনে।
Jomuna Future Park. Time check.
It's 1 a.m.
আমাদের কর্মব্যস্ত জীবনের বাস্তবতায় শিশুরা হয়ে পড়ছে একা, ওদেরও চাই একটু সময়। টমিওয়ার্ল্ড দমবন্ধ এই শহরে শিশুদের জন্য একটু স্বস্তির নিঃশ্বাস। বসুন্ধরা সিটি শপিং মলের লেভেল 8 ও 9 দেশের সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ ও প্রশস্ত ইনডোর থিম পার্ক টমিওয়ার্ল্ড, প্রাণবন্ত জীবনের সব প্রয়োজনে।
ভালোবাসা with Guru Edesham.
ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আপনাদের এখন আবারও ওয়েলকাম করছি নতুন একটি ব্র্যান্ড নিউ আওয়ারে। ঠিক এই মুহূর্তে আমার অনেক বন্ধুরা রয়েছেন, যেমন হচ্ছে মুস্কান আহমেদ মিলন রয়েছেন, রাশেদ নীল রয়েছেন, সুমনকে দেখতে পাচ্ছি, গিয়াসউদ্দিন রয়েছেন, তিনিও দেশের বাইরে থেকে, আর হচ্ছে এদিকে হচ্ছে বৃষ্টি রয়েছেন আমাদের সাথে, তুহিন রয়েছেন, আর এদিকে হচ্ছে মুস্কানের কথা বলেছি, রুহুল আমিন কোনাবাড়ি থেকে আছেন, আর হচ্ছে সগির আছেন আমাদের সাথে, আর হচ্ছে রাজু আহমেদকে দেখতে পাচ্ছি কানেক্টেড হয়েছেন, আব্দুল হালিম রয়েছেন আমাদের সাথে, এবং জাহাঙ্গীর আলম রয়েছেন, পাশাপাশি দেখা যাচ্ছে সালাউদ্দিন আহমেদ রয়েছেন, জুয়েলকে দেখতে পাচ্ছি, উড়াল পাখি আমাদের সাথে এসেছেন, আর তুহিন আমাদের সাথে কানেক্টেড হয়েছেন, আর হচ্ছে অস্থির জীবন, আচ্ছা সেটা হচ্ছে আমার বন্ধুদেরকে দেখতে পাচ্ছি, তারা কিন্তু সবাই উদ্গ্রীব হয়ে আছে, তারপর কি হলো, এবং নিশাতের গল্পটা আসলে সবাই বলছে যে মূল কথা আসো তারপরে কি হলো, কারণ সময় শেষ হয়ে গেছে, সেই বন্ধুরা সেটাও টের পাচ্ছে।
পরে যখন মু বলল, পরে আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, আমার ভাবি যখন বলে নাই তো আমাদের, আমার ভাবি পছন্দ করে।
প্রোডিউসারের সাথে কি তোমার গভীর কোনো সম্পর্ক আছে?
না।
চেনো প্রোডিউসারকে?
নাম শুনছি, আজকে প্রথম দেখছি।
অ্যাজ পার মাই কনসার্ন, হাজার হাজার মানুষ এখানে আসতে চায়, যারা অনেক স্মার্ট, খুব সুগুছিয়ে কথা বলে, খুব ভালোভাবে উপস্থাপন করে। এটা তো খুব পরিষ্কারভাবে প্রতিভাত যে তুমি খুব ডিটেলে বা খুব স্পেসিফিকভাবে তোমার কথা তুমি উপস্থাপন করতে জানো না বা পারো না। তারপর প্রোডিউসার নমিনেট করছে তোমাকে, আমি ভাবছিলাম যে কোনো ব্যক্তিগত কোনো সম্পর্ক আছে কিনা।
পরে যাক গেল, পরে ওরা আমারে বলছে, রাব্বাম্মু যখন সবাই যখন জানা গেছে, পরে আমারে বলছে যে মিমের মানে মোরে যদি আমি পাইতে চাই তাহলে ওরা সব মানে দায়িত্ব নিতে হবে আমার, মানে ওর আব্বু এক টাকা খরচ করবে না। পরে আমি বলছি যে দেখেন আমি তো এখন আমি আবার সিঙ্গাপুরের জন্য ট্রাই করতেছি, এমনিতে ভাইয়া আমাকে ইউরোপে পাঠাবে, ইউরোপের জন্য মানে ভালো অফার আসছে, তো তখন আমার পাসপোর্ট ভাইয়া নিয়ে গেছে, নিয়ে আমার অফার লেটার আসছে।
তোমার হাতে সময় আছে 10 মিনিট, আবার ইউরোপে গেলে পাসপোর্ট নিয়ে দৌড়াদৌড়ি করছে।
হ্যাঁ, পরে ইউরোপের জন্য ইয়ে করতেছে, পরে সে শুধু বলতেছে তুমি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি সিঙ্গাপুরে চলে যেতে আর কি, সে আমার অনেক ফোর্স করতেছে যেন তাড়াতাড়ি গেলে আমরা তাড়াতাড়ি রিলেশনটা কি মজবুত হইব। পরে এক পর্যায়ে সে আমার মানে আমার সে ওর দুলা ভাইরা সবাই মিললে আমার ইয়ে করছে, ওরে কলেজে ভর্তি করে দেব, ওর সম্পূর্ণ মানে খরচ আমার বেয়ার করতে হবে। পরে আমি বলছি যে আচ্ছা দেখেন আমার আপাতত 2-3 মাস কষ্ট হবে, তারপর আমার ঠিক হবে, কোনো সমস্যা নাই, তো ভর্তির টাকা তো লাগবে, এখন আমি ভাইয়ার কাছে তো এত টাকা চাইতে পারবো না। আর ওরা একটা কাজ করছে কি জানেন, ও চান্স পেয়েছে সরকারি মহিলা কলেজে, আমি বলছি যে না ওই সরকারিতে ভর্তি হোক, তো সে ওরা বললে কি যে আমার মেয়ে তো কখনোই
তোমার কোনো যায় আসে, ও পাশ করুক না না করুক, তোমার দরকার মেয়েটারে।
হ্যাঁ,
গল্পে আসো।
পরে যাক সে কি করলো, আমার বিয়ে করতে বলছে। পরে আমি পরের দিন সকালে মানে ও দাদার বাসায় গেছি, আমি যাই 7,500 টাকা রেখে আসছি, আমি বলছি যে 14,000 টাকা ভর্তি, আমি বাকি টাকাটা ম্যানেজ করে নিয়ে আসব। পরে বাকি টাকা আমি সে বলতেছে তাড়াতাড়ি ভর্তি করার জন্য, গুরু সে তাড়াতাড়ি বলতেছে ভর্তি করার জন্য, আমি ভর্তি জন্য টাকা দিয়ে আসছি, ওরা কিন্তু পারতো বাকি টাকাটা মানে ইয়ে করে অ্যারেঞ্জ করে ভর্তি করার জন্য, না আমার আশাই বসে আছে। যাক আমি পরে বসে কি মি মানে মো তুমি তো মামার বলল যে কিছু টাকা দিতে, সে বলে যে না আমার কাছে কোনো টাকার উপায় চাইতে পারবো না, সে চাইতো না মানে আমার সম্মানটা ওইখানে ইয়ে হয়ে যাক, সে ভালোই চাইতো। পরে আমি বলছি যে আমার অবস্থাটা তো দেখবা, তো সে তখন কিন্তু তখন সে মার্কেটের জন্য ফোর্স করতেছে যে মার্কেটে নিয়ে যাবা, মানে আমি বলছি যে দেখো আমার অবস্থাটা তো বুঝবা, আমার অবস্থাটা তো, সে একদিন ইমোশনালি অনেক কান্না করা শুরু করে দিচ্ছে, অনেক কান্না করছে যে মার্কেটে নিয়ে যায় না দেখা। পরে আমি চিন্তা করলাম মার্কেটের জন্য এত কান্নাকাটি, পরে আমি ভর্তির জন্য পরে দিন কলেজ বন্ধ থাকবে, বন্ধ হয়ে যাবো না ঈদের, পরে আমি কলেজে আমি বলছি যে 10,000 টাকা নিয়ে আসো, আমি ভর্তি করে দিই, আমি 4,000 টাকা বাকি ঈদের পরে দিয়ে। তো গুরু ওই 10,000 টাকা নিয়ে আসছে, নিয়ে আসছে, সবকিছু ফিল আপ করছে, করার পরে মানে যে ভর্তি নেয় ওনারে আমি বলছি যে 10,000 টাকা রাখেন, আর 4,000 টাকা আমি ঈদের পরে দিব। তো গুরু সে মানে 4,000 টাকা মানে সে বললো কি ঈদের পরে ভর্তি করার জন্য, তো ওরা গেছে মার্কেটে চলে গেছে টাকা দিয়ে আর ফর্ম ফিল আপ করে চলে গেছে, এটা কিন্তু ভর্তি মানে কি পুরোপুরি হয় নাই, এটা কিন্তু এটা জানে না, ওরা জানে কি ভর্তি হয়ে গেছে। পরে ওরা মার্কেটে গেছে, পরে আমার ফোন দিছে যে নিশাত মানে তোমার আম্মু কিছু কিনাকাটা দিবে, মার্কেট করে দিবে, তোমার তো আম্মা বোনাই তো, তো তোমার মানে ছেলের মতো মনে করে অনেক কাপড় চোপড় কিনা দেবে। পরে বলছি আচ্ছা ঠিক আছে। পরে আমি ওইখান থেকে চলে আসলাম, তো চলে আসি, ভর্তি কিন্তু হয় নাই, কিন্তু সে কিন্তু জানে ভর্তি হয়ে গেছে। তারপর ঈদ আসলো, পরের দিন ওরা আমি বলছি যে আমি তোমার মার্কেটে নিয়ে যাবো, ওই কিন্তু মার্কেটের জন্য আমাদের ফোর্স করতেছে। পরে ও অনেক মানে ইমোশনালি ব্ল্যাকমেল করতেছে যে মার্কেটে যাইবই, মানে একটা মেয়ের মধ্যে যা থাকে দেওয়ার সময় একটা। পরে আমি ওরে মার্কেটে নিয়ে গেছি, প্রায় কসমেটিক্স আর কি, এইগুলোই আমি ওরে 3,000 টাকার কসমেটিক্স আর ওর মানে বায়ারে কিছু কেনাকাটা করে দিছি। তো যাই হোক গেল, তো এইভাবে তো ঈদ চলে আসলো। ঈদ চলে আসার পর ঈদের দিন আমার ইনভাইট করছে যাওয়ার জন্য
বাসায়।
হ্যাঁ বাসায়, বাসায় যাওয়ার জন্য ইনভাইট করছে। আমি আবার তখন আপুর বাসায় ছিলাম, তো ঈদের আগের দিন সে আমাকে মানে ফোন আর SMS, এত SMS এত ফোন, আমি ফোন রিসিভ করি নাই, মানে আমি মার্কেটে ছিলাম।
তারপর গিয়েছিলেন আপনি ঈদের দিন বাসায়?
হ্যাঁ ঈদের দিন বাসায়। আমি বলছি যে তাদের ফ্যামিলির কারো তো জানে না, আমি বলছি যে আপনাদের মেহমান যখন মানে চলে যাবে তখন আমার ফোন দিই, বলছে যে বিকালের আগেই সবাই চলে আসিয়া চলে যাবো, কারণ কাউরে জানাই না এখন পর্যন্ত। পরে আমি 4টার দিকে গেলাম, 4টার দিকে যাওয়ার পর তো ওরা তো অনেক আইটেম করছে, তো খাওয়া দাওয়া করলাম। তো মানে ওই দিন আবার আর্জেন্টিনার খেলা ছিল, তো আর্জেন্টিনার খেলা ছিল, আমি বলছি পরে আর্জেন্টিনার হাফ টাইম পর্যন্ত ওইখানে খেলা দেখলাম।
আচ্ছা বন্ধুরা, অনেকেই আসলে আপনার ভালোবাসা মানুষটির নাম নিয়ে খুব কনফিউজ হচ্ছে, নামটা আসলে আমরা চেষ্টা করছি ছদ্মনাম ব্যবহার করতে, তাই এক একবার এক একটা নাম চলে আসছে, কারণ হচ্ছে তিনি চাচ্ছেন না, নিশা চাচ্ছে না তার ভালোবাসা মানুষটির নাম সরাসরি ভাবে আসুক। হ্যাঁ তারপর কি হলো?
তারপর ওই দিন আসা পড়ছি, তো আসার পরে আবার ওই দিন সালাম করছি, ওর আমরে সালাম করছি, আমারে মানে বকশিস দিছে, যাইয়ে দিছে। পরে চলে আসছি, আসার পরে তো কথা, তারপরে এইভাবে কথা
এইভাবে যে চলতে থাকলো আপনাদের মধ্যে, কি তারপর আদৌ কোনো মানে আর কি রিলেশন হয়েছিল যেটা হচ্ছে আপনি কোনো নাম দিতে পারেন?
না,
পারিবারিক ভাবে তো আর কোনো কিছু হয়নি।
না পারিবারিক ভাবে ওই যে বললাম, আমার ভাবি রাজি হয় না, মানে ভাইয়া বলছে যে মানে বাইরে থেকে আইসে বিয়ে করতে, এই জন্য ওরা মানে ওর আম্মু ওর বড় আপু আমাদের বাসায় দিকে আসিয়া ফোন দিছে, ফোন দিয়ে মানে বলছে যে ডাক্তারের কাছে যাবে, ডাক্তারের থেকে আসিয়া বলছে যে নিশা তুমি কই, আমি বলছি বাসায়, পরে আসো। পরে আমি গেলাম, ওনারা তো কান্নাকাটি যে একে তোমরা তোমাদের যে বয়স মানে এই বয়সে তো তোমাদের বাসা কই আর আমাদের বাসা কই, মানে অনেক দূরত্ব না, বিক্রমপুর আর ব্রাহ্মণবাড়ি অনেক দূর, বেরিফার। তারপর সে মানে বলছে যে দেখো এটা তো মানে তোমার কোনো দিক দিয়ে
পারিবারিক ভাবে না করে দাও
না, মানে নাই। পরে আমার কান্নাকাটি, আমি বলছি যে দেখেন মানুষের তো কান্নাকাটি, আমার তো আম্মু নাই, আমি তো আমি নিজের আম্মুর মতোই আপনাদেরকে মনে করি, তো তো আমার কান্নাকাটি দেখে ওনারা মানে
রাজি
হয়েছে। পরে যখন বাসায় গেছে, বাসায় যাওয়ার পরে মিমের কান্নাকাটি শুরু করছে, মিমে বলছে যে মিমের কান্নাকাটি দেখে ওর আব্বু বলতেছে আমার পালক নিয়ে যাবে, আমার যেহেতু আম্মু নাই মানে এরকম বলতেছে যে আমাকে পালক হইলেও নিয়ে যাবে, মিমের মানে সরি মুয়ের কান্নাকাটি দেখিয়া।
আচ্ছা তারপরে হচ্ছে শেষ পর্যন্ত কি আপনি পালক গিয়েছিলেন ওই পরিবারে?
না পালক আমি এটা তো সম্ভবই না, কি বলো মাথা খারাপ আমার, এখন ভাই আমার ট্রাই করতেছে ইউরোপের জন্য।
তারপরে ইউরোপের ভিসা হয়েছিল আপনার?
না আমার ওয়ার্ক পারমিট এখন পর্যন্ত আছে, আমি সামনে নেক্সট মান্থ 5 তারিখে আমি ইন্ডিয়া যাব ভিসার জন্য, এম্বাসিতে দাঁড়াবো 8 তারিখে। তো এই কথাগুলো সে জানে না, সে জানে জানে না কি
জানাননি আপনার এত ভালোবাসার কাছের মানুষ,
সে ভাবতেছে আমি মিথ্যা কথা বলতেছি আমি যাব না। সে কেন ভাবতেছে, সে বলতেছে তোমার ভাইয়া ইউরোপের জন্য কেন তুমি সিঙ্গাপুরে যাও গা, কারণ সিঙ্গাপুরে আমি যদি অ্যাপ্লাই করি খুব বেশি সময় লাগবে না, 10-15 দিন সর্বোচ্চ। তো বলছে যে না তোমার ভাইয়া চায় না তুমি বিদেশ যাও, এটা সেটা বলে আমি বলছি না ভাইয়া অবশ্যই চাইব, ওয়ার্ক পারমিট আসছে, ওয়ার্ক পারমিটটা দেখে নাই, ওয়ার্ক পারমিট আসছে আপনার এই যে 9 তারিখে ওয়ার্ক পারমিট আসছে, ওয়ার্ক পারমিট আসছে এখন। সে
গুরু জানতে চেয়েছিলেন কোথাকার জন্য ওয়ার্ক পারমিট এসছে আপনার?
এই পোল্যান্ডের জন্য, পোল্যান্ডের জন্য সবকিছু আপনার কাগজপত্র নিয়ে আসছি আছে। পরে পোল্যান্ডের জন্য আসছে, কিন্তু সে শুধু ফোর্স করতেছে তাড়াতাড়ি যাওয়ার জন্য আর কি, যে তাড়াতাড়ি যেতে বলে তাড়াতাড়ি আমাদের রিলেশনটা মজবুত হবে, তাড়াতাড়ি বিয়ে করতে পারবো। যাক গুরু, পরে সে জানতে পারছে 1 তারিখে, সে জানতে পারছে সে ভর্তিও হয় নাই, 1 তারিখে সে জানতে পারলো কি নবীনবরণ গেছে, মানে সে ভর্তি হইতে পারে না হয় নাই সে জানতে পারলো। পরে আমার ফোন দিচ্ছে নিশাত সবাই তো কলেজে গেছে, তো আমি তো আমার তো কেউ খবরও দেয় নাই, আমি বলছি যে দেয় নাই, ক্লাস তো পরে শুরু হইব, আজকে হয়তো গেছে, ভর্তি কিন্তু হয় নাই, আমি কিন্তু টাকার ব্যবস্থা করতে পারতেছি না। ওই যে মার্কেটের জন্য টাকা কিছু খরচ হয়েছে, পর আর ওই টাকাটা কিন্তু অ্যারেস হয় নাই। পরে আমি অনেক জায়গায় ট্রাই করতেছি কিন্তু টাকা তো ম্যানেজ হইতেছে না। তো অ্যাটলিস্ট আমার ওইদিকে 9 তারিখে আমার 11 তারিখ থেকে ক্লাস শুরু, আমার তো 11 তারিখের আগে ওর ভর্তির টাকা যেভাবে মানে সংগ্রহ করতে হইব, কিন্তু আমি মানে অনেক জায়গায় ট্রাই করছি টাকাটা ম্যানেজ করতে।
আপনি ওর সাথে শেয়ারও করেননি যে আপনি ওকে ভর্তি করতে পারেন?
না না, এটা ওর সাথে আমি শেয়ার করি নাই দেখে মানে সে আমাকে মানে অনেক মিথ্যা ভাবতেছে যে মানে তুমি আমাকে বলতা আগে তাহলে কি আমি মার্কেটে যেতাম। আমি যখন তখন স্বীকার করছি যে তুমি মার্কেটের জন্য ফোর্স করছো।
ওকে, তোমার সম্বন্ধে ফিডব্যাক শোনো, আমি যে তোমারকে নিয়ে অনুষ্ঠান সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, তোমার সম্বন্ধে ফিডব্যাক শোনো। এইরকম ফিডব্যাক আমি পড়তে কখনো শুনি না, বাট শুনো, কারণ তোমার জানা আছে কিনা নিশাত, আমি কিন্তু একবার না বহুবার তোমাকে বলেছি সময় শেষ হচ্ছে, সময় ফুরিয়ে যাচ্ছে, স্পেসিফিক গল্পে আসো, যা বলতে আসছো তাই আসো, যে কথাগুলো জানাতে চাও তাই আসো। আমি সহ যারা অনুষ্ঠানটি শোনে বা দেখে তাদের কিন্তু সময়ের প্রচুর দাম, তারা কিন্তু এখন চাইলে একটা সিঙ্গেল বাটনে লক্ষ লক্ষ জায়গা আছে দেখবার, যে জায়গাগুলো তারা যাইতে পারে কিন্তু যায় না, তারা এই জায়গাতেই লেগে থাকে, তারা তারা আমাদের প্ল্যাটফর্মটাকে পছন্দ করে এবং ভালোবাসে। তাই এখন পর্যন্ত যে টেক্সটগুলো এসেছে ব্যাক টু ব্যাক প্রত্যেকটা টেক্সট পড়ছি, দেখো প্রত্যেকটা টেক্সট শুনছি, ঘর জামাই পরের টেক্সট, স্টপ করেন গুরু, পুরায় রাইগা আগুন হয়ে গেছে গুরু, আমি 20 গ্রাম থেকে সাথে আছি, যাকে ভালোবাসি তার নাম বলতে পারে না, এটা কেমন মানুষ, আমার মনে হয় অনেক মিথ্যায় ভরপুর, আল্লাহ জানে গুরু আবার গত সপ্তাহের মতো হয় নাকি, গুরু লাভ ইউ, আপুর অনেক ধৈর্য, আর গুরু কথা বলার ভাষা হারিয়ে ফেলেছেন, সবাই ভালোভাবে বুঝে কমেন্ট করেন, সত্য ছাড়া গল্প হয় না, এখন খবর কি, নট ইন্টারেস্টেড, মিথ্যা কথা বলে আমি পাগল হয়ে যাব, এইসব কেউ এখন শুনে না, ওর কান ধরেন তারপর উঠায়া দেন, তুই বাড়ি যা দুর্মিয়া, এটা গল্প হল, চাঁদের দিকে তাকিয়ে দেখি তোমার ওই মুখ, সে তার ভালোবাসার কথা বলছে আর কি, মামলা খাইছে সিঙ্গাপুরে নাকি, এ মিথ্যাবাদী, তার মিথ্যা কথা বাদ দেন, ভালো লাগলো না, দূর বলে একটা গালি দিয়েছে, স্টপ করেন, কোথা থেকে কোথায় গিয়ে যাচ্ছে গুরু, এই পাগলামি বন্ধ করান, কাহিনী এক জায়গাতেই পড়ে আছে, কারে আনছেন কথা বলতে পারে না ভাই, আপনি শেষ কথা ভালো ভাবে গুছিয়ে বলেন গুরু, তারপর মানে শেষ করতে বলেন তারে, এটা একটা গল্প হলো, একেবারেই ভালো লাগলো না গুরু, আমি তোমাকে অনেক ভালোবাসি, 2009 থেকে শুনছি, ইনফ্যাক্ট প্রত্যেকটা টেক্সটের মধ্যে বিষয়গুলো একদম পরিষ্কার, যে আমি যে কথাগুলো একবার না মিনিমাম 7 থেকে 8 বলেছি, নিশাত শেষ করো, ফিনিশ করো, যে কথাটা বলতে চাই স্পেসিফিক ভাবে বলো, এবং আমি জানি না আমি হয়তো ফান করেই কথাটা বলছিলাম, মজা করেই কথাটা বলছিলাম যে তোমার সাথে এমনি পরিচয় সম্পর্ক আছে কিনা, কারণ আমি খুব ভালো করেই জানি যে প্রডিউসার ইন্তেজার এবং পুরো টিম তারা নিরবিচ্ছিন্নভাবে পরিশ্রম করে, প্রচুর ইন্টারভিউ নেয়, ইন্টারভিউ নেওয়ার পর ফাইনালি র্যান্ডম সিলেকশনের ভিত্তিতে একজনকে সিলেক্ট করে, যেভাবে তুমি সিলেক্ট হয়েছো এর পিছনে কিন্তু অনেক এফোর্ট থাকে, কিন্তু স্টুডিওতে ফাইনালি আসার পর যে কথাটা যেভাবে বলা উচিত, যে গল্প যে ঘটনা যেভাবে রিপ্রেজেন্ট করা উচিত, তোমাদের বলা উচিত, আমরা কখনোই বলি না যে তোমরা একটা স্টারের মতো উপস্থাপন করো, আমরা বলি তোমরা তোমাদের মতো করে বলো, বাট বলো, কিন্তু কোনোভাবেই যদি ইনস্ট্রাকশন দেওয়ার পরেও সে প্রসঙ্গে তুমি না আসো, অন্য প্রসঙ্গে চলে যাও, এটার জন্য কেউই কখনো রেসপন্সিবল থাকে না, অফকোর্স প্রডিউসারও রেসপন্সিবল না, আমাদের টিমও রেসপন্সিবল না, বাট আমি ফান করেই কথাটা বলছিলাম যে নিঃসন্দেহে তোমার মধ্যে সক্ষমতা আছে, না হলে কেন সিলেকশনে হাজারো মানুষের মধ্যে তোমাকে নিয়ে আসা হলো, সক্ষমতার কোনো সুযোগও নাই আমি নিজেও খুব ভালো করে জানি, কারণ এতবার বলার পরেও নিঃসন্দেহে তোমার গল্প, তোমার কাহিনী, তোমার কথা, তোমার জীবনের এক্সপিরিয়েন্স আমাদের পুরো টিম শোনার পরে তারা সিলেক্ট করেছে যে নিঃসন্দেহে তোমার মধ্যে পজিটিভ কিছু আছে, তাই তোমার এই সারল্যতা, তোমার এই সরল মন মানসিকতা সেটাকে তাদেরকে প্রলুব্ধ করেছে তোমাকে অনুষ্ঠানে নিয়ে আসতে, বাট অনুষ্ঠানে আসার পরে এত ডিরেকশন দেওয়ার পরেও তুমি স্পেসিফিক জায়গাতে না যাওয়ার কারণে পুরো সময়টাই কিন্তু অনেকের ঠিকভাবে এক্সপিরিয়েন্স করতে পারল না তোমার জীবনের কথা, আই এম সো আনফর্চুনেট, এভাবে কখনোই আমি কোনো হটসিটে বসে থাকা কোনো গেস্টকে এভাবে বলতে পারি না বা বলি না, বাট আজ বলতে বাধ্য হচ্ছি, সবাই জিনিসটা খুব ডেসপারেটলি মিস করলো, যে ধরনের জীবনের কথা তোমার কাছে শুনতে আশা করি।
আসলে আমি মানসিকভাবে প্রস্তুত না। আমি
সমস্যাটা কি কোথায় বলো তো? প্রোগ্রামের কথা বাদ দাও, গল্পের কথা বাদ দাও, কাহিনীর কথা বাদ দাও, তুমি তো নিজেও বুঝতে পারছো যে তুমি আসলে যে জায়গা থেকে শুরু করেছো তুমি এখনো কিন্তু সেই জায়গাতেই দাঁড়িয়ে আছো। তোমার গল্প কিন্তু এক ইঞ্চিও সামনের দিকে আগায়নি। এটা তোমারও যেমন ব্যর্থতা, আমারও ব্যর্থতা যে তোমাকে নিয়ে আমি আগাইতে পারিনি। ব্যর্থতা কিন্তু আমারও, উপস্থাপক হিসাবে আমি তোমাকে নিয়ে সামনের দিকে আগাইতেই পারিনি।
আমি বলি
অবস্থাটা কি বলতো, তুমি কি মেন্টালি খুব বেশি আপসেট? কোনো কিছুই কি তোমার আর কাজ করতেছে না এখন?
এরকমই
তোমার কোনো ইকুয়েশন, কোনো সাইকোলজি, কোনো ক্যালকুলেশন কিছুই কি কাজ করতেছে না?
আমি 11 তারিখের পর আমি নিজে ঠিক নাই।
11 তারিখ কি হয়েছে?
11 তারিখে আমাকে ওরা যখন বলছে, আমি আমার 9 তারিখে আমার ওয়ার্ক পারমিট
বাদ দেওয়া, 9 তারিখে ওয়ার্ক পারমিট ইউরোপ, কিসের ইউরোপ আর কিসের ওয়ার্ক পারমিট?
পরে
বারবার যাচ্ছ, ধরা খাচ্ছ, কিসের ওয়ার্ক পারমিট? দেশে কিছু নাই, কে বলছে তোমারে? তোমার কি মনে হয় যে সবকিছু লুকে আছে ওই বিদেশে? তোমার লজ্জা করতেছে না যে বাপ মা হারাইছো একদম আর্লি এজে, পিতৃতুল্য দেবতাতুল্য ভাই তোমার জন্য বারবার জীবন বাজি রেখে তোমার জন্য গ্যামলিং করতেছে, আর তুমি মেয়ে আসো বিলাসিতার মধ্যে? লজ্জা করতেছে না এটা? ইউরোপ আমেরিকা ফাইনাল অমুক সমুক, এটা তো বেটা মিয়া হাজার কোটি টাকা সম্পত্তি যারা আছে তারাই স্বপ্ন দেখে। ফাইজলামু করো, কিসের ইউরোপ? তোমার জায়গা থেকে রিক্সা চালাতাম রাতের বেলায়। আমার বলার ইখতিয়ার নাই তোমাকে এই কথাগুলো, বাট এটা সত্য কথা। আমার ভাই এরকম না তোমার ভাইয়ের মতো, ইজ এ ফ্রিকিং বিগ অফিসিয়াল, বাট তোমার মতে তোমার ভাইয়ের মতো এরকম দেবতা তুললো না। যদি এরকম দেবতা তুললো ভাই আমার কপালে জুটত, তার মানসিক শান্তির জন্য রাতের বেলায় রিক্সা চালাইতাম, লজ্জা যদি লাগতো মুখ ঢেকে রিক্সা চালাইতাম। ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া, বার 11 তারিখ আর 12 তারিখ ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়াতে কি আছে? আর ভাই লজ্জা করতেছে না? ভাই বারবার তোমাকে লাস্ট সুযোগ দিচ্ছে, সে কি কোটিপতি নি? সে তো তার আমার মনে হয় সে সম্বলটা দিয়ে তোমাকে চেষ্টা করতেছে। বাদ দাও এসব, বাঁচতে যদি চাও, মানুষকে যদি বাঁচাতে চাও, মিনিমাম কৃতজ্ঞতা বোধ, মিনিমাম মানসিক বোধ, মিনিমাম মনুষ্যত্ব যদি ভেতরে লুকায় থাকে, এসব এসব বাদ দাও।
কি করবো গুরু, আমি তো 11 তারিখের পর থেকে আমি নিজে ঠিক নাই। আমি মানে কিছু
কেন ঠিক নাই?
ঠিক নাই গুরু, আমার মানে অনেক
এটা ফালতামি করার বিষয় যে ঠিক নাই। কিসের জন্য ঠিক নাই? কি হয়েছে তোমার?
সে আমাকে
তোমাকে যার আর্লিয়ে যে বাপ মরে গেছে, যার ছোটবেলাতে একদম আর্লিয়ে যে মা মারা গেছে, তার এত বিলাসিতা আসে কোথেকে? এখনকার যুগে ভাই মানে বুঝো, এখনকার যুগে ভাই মানে ধান্দাবাজি করে, একজন আরেকজনকে ওভারল্যাপ করে, একজন আরেকজনকে চেঞ্জ করে, পারিবারিক তোমার কপাল, তোমার 14 পূর্বপুরুষের কপাল যে তোমার এরকম দেবতাতুল্য ভাই তুমি পেয়েছো।
আমার আব্বু যখন মানে ইনকাম করে বন্ধ,
তোমার কপাল এইটা।
আমার ভাইয়া
এই কপালের জন্য বারবার তুমি তার পরীক্ষা নিও না, তুমি কি করলা সেটা ভাবো। তোমার কপাল
সন্তুষ্ট
না কেন? কোথেকে সন্তুষ্ট হবে মিয়া? তোমার জন্য বারবার সে বাজি ধরতেছে লাইফে, আর তুমি মাস্তির মধ্যে আছো। 11 তারিখ, কিসের 11 তারিখ? ওই মেয়ে আমাকে রিফিউজ করেছে, কিসের রিফিউজ? যার চালচলার খবর নাই, যার বাবা মা মারা গেছে, ভাই বারবার যার জন্য জীবন বাজি নিয়ে যার জন্য চেষ্টা করতেছে, আর সে মাস্তির মধ্যে আছে। তার তো চেষ্টা করেছে তার পুণ্যবান ওই ভাইটাকে কেমনে নিজের রক্ত কাইটা ওর জন্য কিছু একটা করতে পারে। লজ্জা হওয়া উচিত তোমার, কান্না করা উচিত সে ভাইয়ের জন্য, অফকোর্স কান্না করা উচিত তোমার।
আমার বড় ভাই প্রতি মাসে যে কমলাপুর ট্রেনে যেত না, প্রতি মাসে বাজার করে দিত, আর সাথে টাকা দিয়ে দিত মাছ মাংস। আমার ভাই যখন, আমার আব্বু যখন ইনকাম করে না, তখন ভাইয়া যখন ডাকা এসে বলছে, অনেকের বাবিরা কিন্তু চায় না যে টাকা
পয়সা। তোমার এই বিষয়গুলো তোমাকে এতটুকু আন্দোলিত করে না? এই জিনিসগুলো নিয়ে তোমার মনের মধ্যেই কাজ করে না যে আমি কি করলাম?
আমার ভাবি আইসে বলছে যে নিশাত, এরা তুমি এখনই কোনো কিছু ইয়ে করো না, আমরা কি তোমার খারাপ চাই না, আমরা তো তোমার ভালো চাই, তুমি কেন ওই জায়গায় গেলা? তোমার কি কিসের অভাব? তোমার কোনো অভাবে রাখছি
ভাই? তোমার কপাল, এই কপাল নিয়ে সবাই আসে না। যে যুগ 2018, জুলাই 27th অর 8th যে তারিখই হোক না কেন, যে সময়টা পার করতেছিস, পারিবারিক কোনো বন্ধন বলে কিছু নাই, সামাজিক বন্ধন ধ্বংস, অভিশপ্ত শেষ, ফিনিশ। সেই জায়গাতে এখনো এসব ভাই আছে, স্রষ্টা এখনো প্রোডাকশনে এরকম ভাই নিয়ে আসতেছে পৃথিবীতে, এটা শুনেই অবাক হচ্ছি। আমি তো অন ইয়ারে এত বড় কথা বলে ফেললাম যে আমি জানি আমার ভাইও অনেক ভালো, কিন্তু তোমার ভাইয়ের মতো দেবতা না। অন ইয়ারে এত বড় কথা বলা কিন্তু অনেক বড় কথা, আমারও বড় ভাই আছেন, হি ইজ এ বিগ অফিসিয়াল, সেও অনেক ভালো, অসম্ভব সৎ একজন ব্যক্তি, অনেক সৎ, বাট তোমার ভাইয়ের মতো দেবতা তুলল না, তোর চোদ্দ পুরুষের কপাল ব্যাটা।
আমার ভাইয়া নিজে না
খেয়ে নিজে না খেয়ে খাওয়ায় আর প্রেম প্রীতির বাহানাতে সেই ভাইটাকে রোজ রোজ তুমি পরীক্ষার মধ্যে ফেলো, লজ্জা হওয়া উচিত তোমার, নির্লজ্জের মতো। আর ভালোবাসির খেতা পড়ি, নির্লজ্জের মতো কিসের এখন মেয়ের প্রেমে পড়ার কারণে বারবার ভাইয়ের পরীক্ষা নিচ্ছ, দুইবার রিজেক্টেড হয়ে আসছো, এবার থার্ড টাইম বিদেশ যাওয়ার চেষ্টা করতেছ। হোয়াট এক্স্যাক্টলি ইউ ডিড, তুমি নিজের জীবনে কি করেছো যেটা তুমি বলতে পারো যে আমি এই কাজটা করেছি?
আমি কিছুই করতে পারি না।
তুমি হচ্ছে একটা পরগাছার মতো, তুমি হচ্ছে একটা মানে উচ্ছিষ্টের মতো, তুমি হচ্ছে একটা অনেক চমৎকার খাবার দেওয়া হলো, আমি আজকে যেমন কপালে আমার আজকে জুটেছিল একটু কোরাল মাছ খাওয়ার, আমি যদি এত খাবার প্রিয় মানুষ না, খাওয়ার পর যে খাবারটা ফেলে দেওয়ার মতো সে অবস্থায় গেছিলাম, তুমি হচ্ছে ওরকম খাবার উচ্ছিষ্টের মতো। তুমি নিজেও জানো জীবনে কিছুই কখনোই তুমি করোনি, ওই ফেরেস্তার পায়ে পুজো দেওয়ার মতো যোগ্যতা কি তোমার আছে? যদি থাকে সেই কাজ করো, তোমাকে সব কথাগুলো বলার লিটারি আমার অধিকার নাই, আমার ইখতিয়ার না, আমি এভাবে কোন মানুষকে কথা বলতে পারি, বাট আনফর্চুনেটলি বলতেছি সেই দেবতা তুল্য ভাইয়ের কথা চিন্তা করে, যে তুমি আসো তোমার বিলাসিতা নিয়ে আসো, তুমি আছো তোমার ফিলিংস নিয়ে, তুমি আছো মেয়ে কেন রিজেক্ট করলো আর প্রেম কেন পাওয়া যায় সেই অবস্থাতে, ওয়ার আজ একটা বাপ একটা মা মরে যাওয়ার পর একটা ছেলে ইতিম ছেলের যে অবস্থা হওয়া উচিত, যে নাতিজা হওয়া উচিত তোমার কপালে তাই জুটত, রাস্তায় পড়ে থাকতে তুমি, কেউ ঘুরে তাকাতো না তোমার, তুমি রাস্তায় গড়তে থাকতে একটা উচ্ছিষ্ট ইতিমের মতো, তোমার কপাল তোমার চোদ্দ পুরুষের সৌভাগ্য, তোমার ভাই তোমাকে মাথায় পরে নিয়ে ঘুরছে, তুমি সেই জিনিসটা বুঝতে পারতেছ না, তুমি আছো নোংরামি নিয়ে, তুমি আছো মাস্তিতে।
আমার বাবে আইসে বলছে যে এইগুলো আমি বাদ দাও, আইসে তোমার তোমাদের কি আমার ভালো জায়গায় বিয়ে করামো না? কিন্তু গুরু ওই তো অনেক ভালো, মেয়েটা অনেক ভালো,
তোর মেয়ে ভালোর খেতা পড়ি, এটা তোর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, ওই ভাইয়ের পায়ে পূজা দেওয়া, কসম খোদার যে জুন যুগ চলতেছে আর যে পৃথিবী চলতেছে, বাইরের যখন কোনো মেয়ে বিবাহিত হয়ে আসতেছে কোনোভাবেই কোনো ভাইকে আর কেউ স্যাটিসফাই মানে ই করতে পারে না, টলারেট করতে পারে না, সেখানে ভাবিও ফর্চুনেটলি এরকম ভাবি পেয়েছ যে তোমাকে এভাবে মেনে নেয়, কি কপাল করে এসেছো তুমি।
কোনো একটা অন্যায় করলে ভাবি বাধা দেয়, ভাই কিছু করতে গেলে তুমি
তোমার বহু বহু কপালের গুণ এইটা, চারিপাশে নাইন মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে সিচুয়েশন এরকম যে ভাই তো ভাই, ভাবি তো আশপাশে ভিড়তে দেয় না, তোমার কপালের জোর যে এরকম পরিবারের একটা অংশ তুমি হয়েছ, আর মেয়া তুমি আসো তোমার মাস্তি নিয়ে, মেয়ে আমাদের পাইলো কিনা, অমুকটায় দিল কিনা, তামুক সে আইলো কিনা, আর বারবার সিঙ্গাপুর যাচ্ছ, রিজেক্ট হচ্ছ, নিঃসন্দেহে তোমার বাপের তোমার ভাইয়ের অবস্থা, তোমার বাবা এমন কিছু রেখে যায়নি তোমার ভাইয়ের জন্য, নিঃসন্দেহে তোমার ভাইয়ের অবস্থা এরকম না, না খেয়ে তোমাকে খাওয়া এরকম একটা সিচুয়েশন, এই ছেলেটির আর কত পরীক্ষা নিবা? ও কি ফেরেস্তা হতে আসছে না পৃথিবীতে? ও তো একটা সাধারণ মানুষ তোমার মতো, তো তুমি তো একতরফা ভাবে পেয়ে যাচ্ছ, ইন রিটার্ন কি দিয়েছ তাকে, দিয়েছ কিছু?
কিছু দিতে
পারো? আরে ভাই দিতে পারো না তো লজ্জা করে না তোমার? বয়স কত চলে? ২৬ চলে, কি ৫৬তে যে দিবানি?
আপনারা আমার সব, আর ভাইয়া বলছে যে মোবাইল টোবাইল কোনো কিছু ইউজ করতে দিব না ৬ মাস, মানে যাওয়ার পরে ৬ মাস ইউজ করতে দিবে না, আর মানে সবকিছু ভাইয়াই সেটেল করবে, ভাইয়া থাকবে আমার সাথে। এখন মানে এখন আমি চাইতেছি ওর সাথে যোগাযোগ রাখতে, এখন হয়তো আজকে গিয়েছিলাম কলেজে, কলেজে যাওয়ার পরে সে আমার দিকে প্রথম দেখার পরে আর পিছনে তাকায় না, পরে আমি যখন দেখলাম সে তাকে না, পরে আমি একটু মেন রোড দিয়ে একটু চিপা দিয়ে দেখি সে আমার পিছনে তাকায় কিনা। পরে সে দেখলাম যে মানে একটা বান্ধবীর মোবাইল মনে লুট করতেছিল, লুট করার পরে দেখলাম, তখন দেখলাম যে সে পিছনে তাকাইতেছে। তো তাকাইতেছে, আমি ওইখান থেকে ফলো করতেছি সে মানে তাকায় কিনা। অনেকবার তাকাইছে যতক্ষণ মানে ওইখানে ছিলাম, পরে সে তাকাইতেছে আমি যখন নাই, পরে দেখে যে অনেকবার তাকাইছে। পরে পরে সামনে হাঁটতে হাঁটতে কলেজের সামনে গেছে, কলেজের সামনে যাইয়া আবার ওর বান্ধবীর নিয়ে অনেক বৃষ্টি সকালবেলা, আজকের সকালবেলার ঘটনা, অনেক যখন অনেক বৃষ্টি তখন সে মানে খুঁজতেছে আমারে, অনেক খুঁজতেছে। সে আমার অনেক লাভ করতো গুরু, অনেক ভালোবাসে। আপনি ওরে মন দিয়ে জিজ্ঞেস করেন সে আমাকে ভালোবাসত কিনা, সে আমার জন্য কি করতো। ঈদের আগের দিন গুরু, ঈদের আগের দিন আমি বলছি যে মার্কেটে আছি, সে বলছে যে মার্কেটে কতক্ষণ লাগবে, আমি বলছি লাগবে আধা ঘন্টা। সারাটা রাত সে কান্না করে কাঁদাইছে আমি, কারণ ওই সারাটা রাত আমি কথা বলতে পারি নাই। আমি যদি বলতাম যে তুমি ঘুমাই যাও তাহলে সে ঘুমাই যেত, আমি বলছি যেন একটু পরপর পরপর বলতাম, আর সে মানে একটু পরপর জন্য ওয়েট করতো, আমি কথা বলার সুযোগ পাইনি। পরে সে কাঁদছে যে নিশাত আজকে কিসের দিন তুমি জানো, আজকে কেন এমন করলা। আচ্ছা গেল এটা গুরু, সে জিজ্ঞেস ওরে একটু ফোন দেন, ফোন দিয়ে জিজ্ঞেস করেন সে আমাকে কতটা লাভ।
আমরা তো পায়ে বসছে দেখি, তোরা কিছু একটা ব্যবস্থা কর। এই তো ভাবছে যে ব্রোকার হাউসের মতো ক্যাপিটাল এফএম 94.8 এখানে আসলেই এই গুরু নামের পাগলাটা ফোন দেয়, তদবির করে, হাত পা ধরে, এরকম কিছু ভাবছো নি?
না গুরু, ওরে আমি অনেক ভালোবাসি, আমার লাইফে কোন মেয়ের দিকে তাকায় নেই, ও একটা মেয়ে আর ওর লাইফে প্রথম পুরুষ আমি। ওর লাইফে ওরে ফোন দেয় না, যখন পরীক্ষা দেয় তখন পরীক্ষার টাইম।
আমি কেন তদবির করব, আমি কেন কথা বলবো? আমি নিজে কনভিন্স না তোমার ব্যক্তি জীবন নিয়ে, যে ছেলেটি তার বাপার হয়ে বাপমার হতে পারেনি, যে ছেলেটি তার দেবতাতুল্য ভাইয়ের হতে পারেনি, যে ছেলেটি আজকের যুগে কোনো ভাবিয়ে ভাবে অন করতে পারেনি, এমন ভাবে অন করেছে মায়ের মতো জায়গায় থেকে তাদের হতে পারেনি, সেই ছেলেটির পক্ষ হয়ে আমি রিপ্রেজেন্ট কেন করব? আমি উদ্যোগ কেন গ্রহণ করব? আমি কি দালাল নি?
সেখানে পারমিট না হইলে তো কেউ কিছু ক্ষমতা নাই তো থাকার,
আর বিকল্প কাজ নাই পৃথিবীতে? আমরা রাস্তাঘাটে কাজকাম করে খাচ্ছি না? 1600 কোটি মানুষ এই এই জায়গাতে, 4 কোটির উপরে লোক বেকার, এরা বিভিন্নভাবে বিভিন্ন কষ্ট করে খাচ্ছে না? দালাল পাইছো নি আমারে? যেখানে আসলে তো পাইছি একটা সস্তায় মাল, আসবে আর সবার জন্য হাত পা ধরে কনভিন্স করার চেষ্টা করবে? এই ছেলে কে বুদ্ধি দিছে তোমারে, যার কাছে আসলেই ফোন করে কনভিন্স করা যায়?
কেউ বুদ্ধি দেন
এখানে আসছো কোন সাহসে তুমি?
আমার বন্ধুরা বলছে যে না তোর যাওয়া দরকার নাই, আর ওই মেয়ে তোর মানে লাগবো না, তোর ভাইয়া যেটা বলতেছে তুই।
তুমি আসছো কোন সাহসে যে চাইলেই পারা যায়, চাইলেই ছেলেটা পাগলের বাচ্চা পাগল, এই গুরু একে বললেই ম্যানেজ করবে, হাত পা ধরে ম্যানেজ করে নিবে তাই?
না অ্যাকচুয়ালি গুরু,
আমি ব্যক্তিগতভাবে তো তোমার ব্যাপারে কনভিন্স না। তুমি মানুষ হিসেবে এমন কোন কাজ করতে পারো নি আজ অবধি 26 বছর বয়সে, যাতে করে ব্যক্তি মানুষ হিসেবে তোমার প্রতি আমি ইমপ্রেসড হতে পারি। আমি নিজেই কনভিন্স না, কেন তোমার জন্য আমি তদবির করতে যাব? আর তুমি কি জানো পৃথিবীতে কার বউ হতে চায়, কার ঘরণী হতে চায়, কার ভালোবাসার মানুষ হতে চায়, কার প্রেমিক হতে প্রেয়সী প্রেমিক হতে চায় মেয়েরা? শৌর্যবীর্যে যে তুর্য, শৌর্যবীর্যে যে সবার উপরে, যে সত্যিকারের পৌরুষ নিয়ে চলে, যে পুরুষ, যে শ্রেষ্ঠ। তো তুমি তো বেটা হিজড়ার খাতায় নাম লেখাচ্ছ দিনকে দিন, পুরুষের যুগ, পুরুষের বীর্যের অধিকারী হতে চায় মেয়েরা। শৌর্যে বীর্যে যে সত্যিকারের কাল পুরুষ, তার সন্তানের মা হতে চায় মেয়েরা। তো তোকে পছন্দ করবে কেন এই মেয়ে, বুঝাও? কিসের জন্য মেয়ে পছন্দ করবে তোমারে? তুমি তো ব্যক্তিত্বহীন একটা জায়গাতে নিজেকে এস্টাবলিশ করেছ, ভাইয়ের ভাইয়ের গুরু দক্ষিণার উপরে, ভাইয়ের দীর্ঘ নিঃশ্বাসের উপর বেঁচে আছো তুমি, তোমাকে কেন ভালোবাসতে যাবে এই মেয়ে, বুঝাও? মিনিমাম কোনো কারণ নাই, দ্যাটস ওয়াই মেয়ে তোমাকে ছেড়ে চলে গেছে, বুঝছো না? বুঝো না আমার কথাটা, বুঝতে পারছো আমার কথা?
বলি
কোনো কারণ না, আমি যেটা বলছি সেটা তুমি শোনো। বুঝে গেছে যে এ হচ্ছে পরের উচ্ছিষ্টের ফসল, পরের অনুকম্পায় বাঁচে, ও নিজের কিছু করার ক্ষমতা নাই। ভাই যদি পাঠায় সৌদি যাব, ভাই যদি পাঠায় পোল্যান্ড যাব, ভাই যদি পাঠায় আমেরিকা যাব, আর আমার কিছুই করার নাই গোটা দুনিয়াতে। এটা যখন বুঝে গেছে ওই মেয়ে চলে গেছে।
এটাই বলতো যে তোমার বাইক কি, তোমার কি কোনো টাকা পয়সা নাই সিঙ্গাপুর?
এই তো তুমি কি, ও যখন বুঝে গেছে তুমি কিছুই না, তুমি আরেকজনের অনুকম্পা আরেকজনের ও কি কয় এটারে অনুকম্পার ফসল, আরেকজনের দয়া দাক্ষিণ্যের ফসল, তখন তোমার ছেড়ে গেছে।
সে আমাকে আগে মানে ভালোবাসছে কি কেন? একটা মানুষ তো ভালোবাসে কি মানে কি কিছু, সে তোমাকে ভালোবাসছে গুরু, সে ওর জিজ্ঞেস করেন আপনি ফোন দেন দেখেন ওই আমার কত লাভ করত। ওরে যদি আমি ফোনটা না ধরতাম, যদি দোকানে থাকতাম, তো সে যখন আমি যদি ফোনটা রিসিভ করতে না পারতাম, তখন সে অনেক কান্না করত গুরু।
অনেক বন্ধুরাই আছেন আমাদের সাথে, সবাই সবার নাম আসলে একে একে বলতে গেলে অনেক বড় ব্যাপার। এর মাঝখানে আমি আরো একটাবার বলতে চাই বন্ধুরা, আপনি যদি চান আপনি হটসিটে এসে আপনার ভালোবাসার গল্পটি আমাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, তাহলে যেটা করতে হবে, এই পেজের সাথে ট্যাগ করা আছে ক্যাপিটাল FM এর যে পেজটি রয়েছে ফেসবুক পেজ, তার সাথে ট্যাগ করা আছে লাভগুরু এহতেশাম, সেই পেজটাতে যে আপনি ইনবক্সে আপনার কন্ট্যাক্ট নাম্বার এবং আপনার স্টোরিটা লিখবেন, যাতে করে আমরা বুঝতে পারি আপনার গল্পটা কি নিয়ে এবং কেমন গল্প, আদৌ শিক্ষণীয় কিনা সেটা যেন আমরা বুঝতে পারি। আর অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে আসছি, আমাদের এখন ঘড়িতে রাত 1:00 প্রায় 32 মিনিট। আমার গুরুর কাছে আমার আসলে আকুল আবেদন থাকবে যে আমরা খুব তাড়াতাড়ি অনুষ্ঠানের ইতি টানব। আর বন্ধুদেরকে বলছি আপনারা আমাদের সাথে কমেন্টের মাধ্যমে জানান, এবং এই যে লাইভ ফেসবুক যে লাইভটি চলছে ভিডিওটি, সেই ভিডিওটি আপনি যত বেশি শেয়ার করবেন তখন কিন্তু আমার জন্য ইজি হয়ে যাবে খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যেতে, এবং আপনার কন্ট্যাক্ট নাম্বারটা নিয়েই আমি আপনাকে ফোন করতে চাই, সো দ্যাট গুরুর সাথে কথা বলিয়ে দিতে চাই। অনেকেই আগ্রহ প্রকাশ করেন যে গুরুর সাথে কথা বলতে চান, সো আমার কাছে মনে হয় আমার দিক থেকে এটা হবে বেস্ট গিফট যে আপনাকে আমি গুরুর সাথে কথা বলিয়ে দিতে পারবো। তাই আপনি আপনার অন্তত যতভাবে সম্ভব, যতবার সম্ভব আমাদের ভিডিওটি আপনি শেয়ার করতে থাকবেন। পাশাপাশি বলতে চাই আপনার কথাবার্তা শেয়ার করার জন্য আপনি আমাদেরকে কমেন্ট করতে পারেন, আর কমেন্ট করার জন্য আমাদের ফেসবুক পেজটি আবারও মনে করিয়ে দিচ্ছি ক্যাপিটাল FM 94.8, আপনি যদি আপনার ফেসবুক সার্চ বারে গিয়ে লিখেন তাহলে খুব ইজিলি পেয়ে যাবেন, এবং যে কোনো ব্যাপারে ইনফরমেশন জানানোর জন্য হোক কিংবা হচ্ছে আপনি ভালোবাসার গল্প বলতে চান, হটসিটে আসতে চান, তাহলে অবশ্যই লাভগুরু এতেশাম যে পেজটি রয়েছে সেই পেজে ইনবক্সের মাধ্যমে আপনি অবশ্যই আপনার কথাবার্তাগুলো আমাদেরকে জানাবেন, কন্ট্যাক্ট নাম্বারটা দিচ্ছি।
শেষ করি, শেষ করি। ভাইরে তোর কপাল, যেমন একটা ভাইয়ের দেখা পাইছ।
ভাই অনেক ভালো, আমরা ছয় ভাই বোনের মধ্যে উনি সবচেয়ে মানে অমায়িক।
ভাই তুই চেষ্টা কর ভাইটা যা বলে তাই করার।
ভাই বলতেছে আমার আয়েশা বিয়ে করতে, মানে
যা বলছে ভাই শুন, আমি তোর সাথে আছি, আমারে কি করতে হবে আমাকে বলিস, আমি তাই করব তোর জন্য।
গুরু ওরে আমি আমি এটা চাই, দুই বছর আমার জন্য ওয়েট করুক, দুইটা বছর আপনি ওরে বললে দেন যেন দুই বছর আমার জন্য ওয়েট করে। আমার ভাইয়ের মানে আমি ভাইয়ের আমি রাজি করাম।
তোর ভাইয়ের কথা শোন, বাপ মা মরার পর এভাবে কেউ আগলায় না, আমরা বাপ হারিয়েছি, কেউ এভাবে যত্ন করে না। তোর প্রতি আমার খুব মায়া হচ্ছে বাপ, ভাইয়ের কথা শোন, ভাই যা বলে শোন।
ভাই যদি একটা কথা বলো, আমার ভাবিকে তুমি বলো কিছু বলো গেলে আমার আম্মা বুঝে থাকতো।
সেটাই ভাই, আমার ভাইয়ের কথা শোন, ভাই আমার ওই মেয়ের প্রসঙ্গ বাদ দে, ভাই আমার তোর 14 পুরুষের কপাল যেরকম ভাই পাইছিস, আমাদের বহু মানুষের এরকম কপাল নাই, 99% মানুষের এরকম কপাল হয় না ভাই।
আমার ভাইয়ের অনেক কষ্ট দিচ্ছে, এটা সত্যি
করিস না, পা ধরে ক্ষমা চা তার কাছে। ভাই আমার এরকম পাস না, এরকম পায় না ভাই, বিশ্বাস কর এরকম পায় না, মানুষের কপালে জুটে না। ভাই আমার তোর ভাই বলে বলতেছি নিশাদ, এটা ওনার পা ধরে ক্ষমা চা, উনি যা বলে তাই কর, আমার অনুরোধ করতেছি উনি যা বলে তাই কর।
এই ব্যাপারটা কেউ
আমিও আমিও তোর ভাই যা বলে তাই কর, তারপরে আমাদের যদি কিছু করা লাগে আমি তাইও তাই তোর জন্য করব। খবরদার অবিবেচকের মতো বেকুবের মতো বলিস না যে মেয়েটার আয়না দেন এই করেন সেই করেন, বেকুবের কথা, আবেগে বলতেছিস, সব ঠিক হয়ে যাবে কোনো এক সময়, কিন্তু যে জিনিসটা ন্যায়সিদ্ধ, যে জিনিসটা করা উচিত, যে জিনিসটা ন্যায়সঙ্গত সেই কাজটা কর, অনুরোধ করতেছি তোর কাছে আমি, ভাই যা বলে তাই কর।
রিকোয়েস্ট ওর একবার ফোন দেন, ফোন দিয়ে সে যদি আমি দুই বছর পরে আসুম সে দুই বছর পর্যন্ত
যাওয়ার প্রসঙ্গ কি তৈরি হচ্ছে পোল্যান্ডে চলে যা, যেটা করার কর।
আপনার সামনে মানে এটা হয়তো আমার আত্মীয় স্বজন কেউ জানে না।
ওকে, যদি যাওয়ার সুযোগ হয় চলে যা, দু বছর পর তুই আয়, তোর জন্য যা করা লাগে আমি করবো। ওকে বাপ, আমি তোকে কথা দিলাম, লাখো মানুষের সামনে বহু মানুষ দেখতেছে, হাজার হাজার মানুষ এসে দেখ দেখা দেখতেছে, হাজার হাজার মানুষ দেখতেছে, আমি আর পারতেছি না।
গুরু আমার একবার ফোন দিয়ে আবার ধরাই দেন।
এই আমি খবর নিয়েছি, আন্ডার এজ, আমি সব খবর নিয়ে বসেছি এখানে। এটা বলার কি আমার এখান থেকে তাকে রাজি করানোর জন্য ফোন করা সাজে? বল বল সাজে, এটা তো বেকুবি কথাবার্তা হচ্ছিস। বাট তুই যাচ্ছিস দেশের বাইরে পোল্যান্ডে, ওয়ার্ক পারমিট আছে তুই বলছিস, সব ঠিক আছে, চলে যা, যা ঠিকঠাক ভাবে থাক, এবার কোনো ভুল করিস না, কোনো ফল করিস না, যেভাবে হোক ওখানে সার্ভাইভ করার চেষ্টা কর। তুই ফিরে আসলে আবারও তোর এই হট সিট তোর জন্য ফাঁকা থাকবে, এই চেয়ার তোর জন্য ফাঁকা থাকলো, এই কথা আমি দিলাম। আমাকে যা যা বলবি আমি তাই করবো সেদিন। আমি কি বুঝাতে পারছি তোরে? আমাকে ফিরে আসার পর আমি তোকে কথা দিলাম, আমি ফিরে আসার পর যা যা করতে বলবি তোর জন্য আমি তাই করব। আমি তোকে কথা দিচ্ছি, আমি তোকে কথা দিচ্ছি। ভাই তোকে নিয়ে যে স্বপ্নগুলো দেখেছে, প্লিজ সেই স্বপ্ন সার্থক করার, এক্সিকিউট করার চেষ্টা কর। ভাই আমার, আমি যা বলছি তাই শোন, তাকা আমার দিকে নিশাত, নিশাত আমার দিকে তাকা, আমার হাত হাত ধরে তুই প্রমিস কর, তুই কোনোভাবে জাস্ট স্তুতি দেশের বাইরে যা, যা যা করণীয় সেই কাজগুলো কর। ভাই আমার, আর পেছন দিকে তাকাস না, আর উলট পালট কিছু করিস না, তোর কপালে জোর আছে যেরকম ভাই এরকম পরিবারে জন্ম নিছস। এই এতিম হওয়ার পরে এরকম ভাবে কেউ কাউকে দেখে না, এরকম উচ্ছিষ্টের মতো সবাই ফেলে দিবে, কেউ করবে না,
আমার
একদম উচ্ছিষ্টের মতো সবাই ফেলে দিবে, তোর ভাই বলে এভাবে বুকে বুকে রাখছে।
এই ব্যাপারে ভাই বলছে আমার,
আমি আমি তোকে বললাম
আমার নিজের,
তুই চলে যা, কবে যাওয়ার কথা?
আমি 5 তারিখে
ইন্ডিয়া যা, চলে যা, চলে যা, ভালো থাক, চেষ্টা করবি এমন ভাবে যে পোল্যান্ড থেকে যেন ব্যাকশট না খেতে হয় সিঙ্গাপুরের মতো।
না অবশ্যই না।
ওকে ফাইনালি থাক, দুই বছর পর যখন আসবি ছুটিতে শোন আমার কথা, দু বছর পর ছুটিতে আসবি যা বলবি তাই করব। তুই যদি বলে যে অভিষেক বচ্চনকে ফেলে দিয়ে ঐশ্বরে কেন দেন, আমি তার কাছে যাওয়ার চেষ্টা করবো, আমাকে যদি লাথি দিবে তখন, বাট চেষ্টা করব, যেখানে যাকে বলতে বলবি তাই বলবো। ভাই আমার, আজকে আর কোন রকমের কোনো কাহিনী করিস না, আর এখন কোন রকমের কোনো জিনিস মাথায় রাখিস না, তোর একটা ফোকাসই রাখ, সেটা হচ্ছে দেবতা তুল্য ফেরেস্তা তুল্য এই ভাইটার যে স্বপ্ন দেখেছে, এই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব, আর কিচ্ছু না। আর আমি তোকে কথা দিচ্ছি, এ দু বছর পরিশ্রমের পর যখন ফিরে আসবি তুই যেখানে যা করতে বলবি আমি তোর জন্য করব, চোখ বন্ধ করে, আমি তোকে কথা দিলাম। রাজি? রাজি তুই? রাজি কি রাজি না? তুই কি রাজি কি রাজি না? তোর ভাইয়ের জন্য হোক আমার জন্য হোক এই কথাটা তুই আমাকে দে। বাপ আমার তুই চলে যা, ভাইয়ের জন্য হোক তোর ভাবির জন্য হোক আমার জন্য হোক তুই আমাকে এই কথাটা দে যে দু বছর তুই কোনো কিছু নিয়ে ভাববি না, শুধুই পোল্যান্ডে যাচ্ছিস ওখানে সার্ভাইভ করার চেষ্টা কর, সফল হওয়ার চেষ্টা কর, অসম্ভব পরিশ্রম কর, খাওয়া না খাওয়া সব ফেলে দিয়ে তুই শুধু সেটেল ডাউন হওয়ার চেষ্টা কর। দুই বছর পর ছুটিতে আসবি বীরের মতো, একদম সত্যিকারের পৌরুষের মতো, হিজড়া টাইপ না, বাঘের মতো ফিরে আসবি, আমি তোর জন্য যা করা লাগে করব, দরকার তোর ভাইকেও বলবো। ওই মেয়ে হোক আর যেই মেয়ে হোক আমি চেষ্টা করবো আমার সর্বোচ্চ, ওই পাইতে হবে, এই কানতে হবে, এই প্যান প্যানা নিয়ে আর করিস না।
আমার বলছে ওর ফ্যামিলি,
আমার কথা বুঝছস নি, আমার কথা বুঝছস নি, তুই পারবি দুই বছর খাটতে এরকম ভাবে?
আপনি একটু বললে দেন,
আমি তো বলছি এই কথা যে দু বছর পর তোর জন্য হাত পা ধরে পড়ে যাব, কিন্তু তোকে সফল হয়ে আসতে হবে, বীরের মতো আসতে হবে, এরকম হিজড়া টাইপ আসলে হবে না। পারবি বীরের মতো আসতে? তোর জন্য পা ধরতে যাবো ওর বাড়িতে গিয়ে, ঠিক আছে? আমি ফোন থেকেই বলছি, যেখান থেকেই বলছি, আমি অফ এয়ারে দরকার হলে যেভাবে বলবো আমি দরকার হলে বাড়িতে গিয়ে পা ধরব তোর জন্য, পারবি? হ্যাঁ, কথা দিলি? কথা দিলি কিনা কর, কথা দিলি কিনা কর, যোগাযোগ শুনতে পাচ্ছে এই প্রোগ্রাম ঠিকই তার কান পর্যন্ত যাবে, কথা দিচ্ছিস?
দুবছর পর তুই কোনো খোঁজ খবর করতে যাবি না, কোনো কাহিনী দরকার নেই।
আজকের ঘটনাটা বলি,
আর ঘটনাতে যাব না, কোনো কাহিনীতে যাবি না, ওর সাথে যোগাযোগ করবি না, দুবছর শুধু নিজেকেই সেটেল ডাউন করার চেষ্টা করবি তোর ভাইয়ের জন্য, ক্লিয়ার? ফিরে এসে কথা হবে, রাজি কিনা? হ্যাঁ বল, হ্যাঁ বল বেটা, দুবছর পরে হিসাব নিকাশ হবে, ও আছে কি নাই, ঠিক আছে? দুবছর পরে হিসাব নিকাশ হবে, আমি যেটা বলতেছি দুবছর পরে কথা হবে, এখন আর কোনো কথা নাই, হ্যাঁ কি না? দু বছর পরে কথা হবে, আমি বলতেছি, যা হবল আর সাক্ষাতে তখন তার কথা বলবো, দেখা যাবে। তুই এখন বাইরে যা, পোল্যান্ডে যা, নিজেকে সফল করার চেষ্টা কর, সব হিসাব হবে তারপরে।
তারপরে আসুন, আমার যে সমস্ত কথা বলছে এই সমস্ত কথা শুনি না, কোন ছেলে আগে বোন না, আমাদের
দু বছর পরে কথা হবে, কথা ঠিক আছে? ঠিক আছে কিনা?
আচ্ছা গুরু,
হ্যাঁ জোরে হ্যাঁ বল, ঠিক আছে? হ্যাঁ
ঠিক আছে।
আচ্ছা
তার মানে
কি দু বছর তুই যোগাযোগ করবি ওর সাথে? কোন যোগাযোগ করবি না, কোনো কিছু করবি না,
যোগাযোগ না করলে
কোনো কিছু করবি না, শুধু তোর যোগাযোগ আর ফোকাসে জায়গা হবে পোল্যান্ডে কিভাবে ওই পুলিশদের সাথে মিশে গিয়ে নিজেকে কিভাবে সফল করা যায়। এই আর ওর সাথে যোগাযোগ কোনো কাহিনীতে যাবি না, যা করবি কল্পনায়, বাস্তবে কিছু করবি না, দু বছর পর ব্যাক করে আই, তারপর আমাকে কি করতে হবে আমাকে বলবি, আমি চেষ্টা করবো সেই কাজ করার, ঠিক আছে? কথা বলছিস তুই, কথা বলছিস তুই যে হ্যাঁ ঠিক আছে, এইভাবেই থাক, অনুষ্ঠান শেষ করছি, সবাই ভালো থাকুক, সুখে থাকুক। জানি না যে কে কিভাবে সুখে থাকবে, বাট চেষ্টা তো করুক অ্যাটলিস্ট। বিদায়।
আজকের মতো অনুষ্ঠানে একদম শেষ মুহূর্তে চলে এসেছে, আমার অনেক বন্ধুরাই আছেন, অনেকেই কমেন্ট করেছেন এবং টেক্সট করেছেন আমি দেখতে পাচ্ছি, এবং আবারও আমি মনে করিয়ে দিতে চাই আমার বন্ধুদেরকে যে আজকে যে অন্তত ফেসবুক লাইভটি আছে সেই লাইভটি বেশি বেশি করে আপনি ভিডিওটি শেয়ার করবেন, সো দ্যাট খুব ইজিলি আমি আপনার কাছে পৌঁছে যেতে পারি, এবং আপনার কাছে পৌঁছে গেলে কিন্তু আমার জন্য সুবিধা হচ্ছে যে আপনাকে কল করে গুরুর সাথে একটু কথা বলিয়ে দিব। আমাদের সবারই কম বেশি আগ্রহ থাকে, অনেক বেশি আগ্রহ থাকে গুরুর সাথে কথা বলবো, সেই আগ্রহ অনেকেই অনেক বন্ধুরাই প্রকাশ করেন, এর জন্য কিছুটা হলেও তোমাকে হেল্প করতে হবে, আদারওয়াইজ আপনাকে আমি কেমন করে খুঁজে পাবো বলেন। সো আপনাকে খুঁজে পাওয়ার জন্য ভিডিওটি বেশি করে শেয়ার করবেন এবং আপনার সেই বন্ধুদেরকে ট্যাগ করবেন যে বন্ধুরা অন্তত এই ধরনের ভালোবাসার গল্পগুলো শুনতে চান, আদৌ কোনো ওয়ে খুঁজে পাচ্ছেন না কিভাবে শুনবেন, তো তাদেরকেও জানিয়ে দিন, আরো কিছু বন্ধু আমরা অ্যাড করি, বেশি বেশি বন্ধুরা যখন একসাথে ভালোবাসার গল্প শুনবো আর তখন কিন্তু ভালো লাগাটা আরো অনেক বেশি বড় হয়ে যাবে, তাই না? আর আমার বন্ধুদেরকে আমি বলছি যে আপনাদের যে কোনো কথাবার্তা কিংবা হচ্ছে আপনার এই হটসিটে এসে আপনার ভালোবাসার গল্পটি জানাতে চান, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজেই এই যে ক্যাপিটাল FM 94.8 এই পেজটির সাথে ট্যাগ করা রয়েছে লাভ গুরু এতেশাম, আমাদের যে পেজটি রয়েছে সেই পেজে আপনি ইনবক্সে আপনার কন্ট্যাক্ট নাম্বার সহ আপনার স্টোরিটা খুব ছোট করে আমাকে সামারি লিখে জানাবেন, এবং জানালেই আমার জন্য সেটা খুব ইজি হয়ে যাবে যে তাহলে আপনার সাথে যোগাযোগ করে তখন আপনার স্টোরিটা সম্পর্কে জেনে আপনাকে আমরা ইনভাইট করতে পারবো, এবং এই হট সিটে এসে আপনারা তখন আপনাদের ভালোবাসার গল্পগুলো আমাদের সাথে শেয়ার করতে পারবেন। অলরাইট ফ্রেন্ডস, আর আজকের মতো তো অনেক দেরি হয়ে গেছে, তারপর কিছু কিছু বন্ধুর নামের প্রাপ্তি স্বীকার করতে চাই, যেমন হচ্ছে শিশির ভেজা গল্প রয়েছে, রাশেদ নীল এখনো রয়েছেন আমাদের সাথে, কামাল মিয়া রয়েছেন, আচ্ছা আর এদিকে হচ্ছে সৌরভ আহমেদ রয়েছেন, মিমি সুজান রয়েছেন আমাদের সাথে, আর এদিকে হচ্ছে পি এস হোসেন রয়েছে, আর হচ্ছে আমি কোন দিন থাকতে পারবো না বলেন তো, অ্যানিয়াপু তো সেই দুই দিনও থাকতে পারবে না, কোন দুদিন আমি থাকতে পারবো না আমি কিন্তু বুঝলাম না, আর আমি রাসেল মোহাম্মদ রয়েছেন, কাউসার আলী রয়েছেন আমাদের সাথে, ইলিয়াস রাজকে দেখতে পাচ্ছি আমাদের সাথে কানেক্টেড রয়েছেন, অনিদিত সরকার রয়েছেন আমাদের সাথে, মিনা রয়েছেন, আর হচ্ছে রাজু ভুইয়া রয়েছেন, আকিব জামানকে দেখতে পাচ্ছি, রানা সরকার রয়েছেন, আর আমাদের সাথে রাকিব আহমেদ তিনিও রয়েছেন আমাদের সাথে। অলরাইট, আর একদম লাস্ট মোমেন্টে যেহেতু চলে এসেছি তাই বন্ধুদেরকে বলছি যে আবারও মনে করিয়ে দিতে চাই আমাদের হটসিটে এসে আপনার গল্পটি যদি শেয়ার করতে চান লাভ করে এতেশামের ইনবক্সে, প্লিজ টাইম লাইনে কিংবা অন্য কোথাও না, আর এই যে ক্যাপিটাল FM এর যে পেজটি রয়েছে এটা তো আপনি জানেন, এই পেজে যদি এসে আপনি কমেন্টের মাধ্যমে কিছু বলেন তাহলে সেটা আনফর্চুনেটলি সব বন্ধুরা জেনে যাবে এবং আপনার কন্ট্যাক্ট নাম্বারটা ভাইরাল হয়ে যাক, আপনি কোন ধরনের সমস্যায় ভুগবেন সেটা কিন্তু কখনোই আমাদের কাম্য নয়, তাই আমাদের লাভ গুরু এতেশাম যে পেজটি রয়েছে সেই পেজে এসে সেখানে ইনবক্সে আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বার এবং আপনার স্টোরিটার ছোট্ট একটা সামারি আমাদেরকে লিখে পাঠাবেন যেন আমরা খুব তাড়াতাড়ি আপনাকে খুঁজে নিতে পারি। অলরাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি পরিবারের সাথে মিলেমিশে ভালোবাসার খুব সুন্দর একটা সময় পার করেন। সেই এক্সপেকটেশন থাকলো আগামী বৃহস্পতিবার ঠিক রাত 11টায় অ্যানি আবারও হাজির হয়ে যাব ভালোবাসা উইথ গুরু এত সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, টাটা।